This track was downloaded from FusionBD.com.
বুধবারের রাতে 11:11 আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং একই সাথে আমন্ত্রণ জানাচ্ছি হ্যালো 8920 তে। কিবলি আছে আপনার সঙ্গে আর আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। হ্যালো 8920 এর আজকে 19তম পর্ব, যদিও আমরা গত পর্বকে ভুল করে 19তম পর্ব বলে ফেলেছিলাম, আমি সেজন্য প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে হচ্ছে আমাদের 19তম পর্ব, আমরা 19টা দিন হ্যালো 8920 এর গল্প বলার দিন, জীবনের গল্প বলার দিন আপনাদের সাথে পার করেছি, সন্দেহ এটা অত্যন্ত গর্বের। এবং যারা এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন তাদেরকে আরো একবার মনে করিয়ে দিতে চাই, এটি হচ্ছে আপনার গল্প বলার অনুষ্ঠান। আপনার জীবনের বিভিন্ন ঘটনা, গল্পগুলো, বিভিন্ন অনুভূতিগুলো আপনারা এবিসির এই প্ল্যাটফর্মে এসে তুলে ধরতে পারেন। নিয়মটা হচ্ছে আমাদের একটি ফোন নাম্বার দেওয়া থাকে আপনাদের জন্য 24 ঘন্টা, আপনারা 24 ঘন্টার যে কোনো সময় এখানে ফোন করতে পারেন, ফোন করে বলতে পারেন। নিয়ম কিছু নিয়ম মানতে হয়, প্রথমে আপনার নামটা বলতে হয়, তারপরে আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলতে হয় এবং তারপরে বলবেন আপনি যা বলার আছে। এবং আপনি যদি আমাদের এখানে অতিথি হয়ে আসতে চান সেটাও আপনি ওখানে বলতে পারেন, আপনার জীবনের ঘটনার খুব অল্প করে বলে বলুন আপনি ঘটনাগুলো আপনি আমাদের এখানে এসে বলতে চান। ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আবারও বলছি 9115668, 9115668, দিন রাত 24 ঘন্টা খোলা রয়েছে এই নির্দিষ্ট নাম্বারটি আপনার জন্য। আর অনুষ্ঠান চলাকালীন আপনি যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের অনুষ্ঠানের ফেসবুক পেজে, ওখানে আপনি নিজেকে যোগ করতে পারেন এবং ওখানে একটি স্ট্যাটাস দেওয়া আছে, আজকে আপনি ঢুকলে দেখবেন আজকের অতিথির নামে, ওই স্ট্যাটাসে আপনি কমেন্টস করতে পারেন। আপনার যদি অতিথির গল্প শোনার সময় যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনার, আপনি প্রশ্ন করতে পারেন। আপনার প্রশ্ন যদি লজিক্যাল এবং যুক্তিযুক্ত হয় তার গল্পের সাথে, অবশ্যই আপনার নাম উল্লেখ করে সেই প্রশ্ন আমরা আমাদের অতিথিকে করব। ফেসবুক পেজটি হচ্ছে facebook.com/hello8920, আবারও বলছি facebook.com/hello8920, hello8920, ঠিক আছে। এবং এই ফেসবুক পেজে ইচ্ছে করলে আপনি আপনার গল্প আমাদের ইনবক্সে পাঠাতে পারেন, আমরা এখান থেকে অনেক সময় আমাদের অতিথি নির্বাচন করে থাকি। এছাড়া অতিথির সাথে সরাসরি যোগাযোগ এবং অনুষ্ঠান সম্পর্কে যে কোনো মন্তব্য আপনি এখানে করতে পারেন এবং আমাদের এখানে প্রচারিত অনুষ্ঠানগুলো এখান থেকে আপনি ডাউনলোডও করতে পারবেন। গত সপ্তাহে আমাদের এখানে অতিথি হয়ে এসেছিলেন ডলি, ডলি তার জীবনের গল্প বলেছেন, ডলি তার সন্তানকে সাথে করে নিয়ে এসেছিলেন, মিম এবং রাহুল। আমার কেন জানি আমি মানুষের নাম মনে রাখতে পারি না, কিন্তু এই দুইজনের নাম আমার মনে আছে, মিম এবং রাহুলকে সাথে করে নিয়ে এসে ডলি তার জীবনের গল্প বলেছিল। এবং সেই গল্প বলার পর আমরা হাজার হাজার ফোন কল পেয়েছি ডলির উপরে, ডলিকে নিয়ে কে কি বলেছেন চলুন আমরা অনুষ্ঠানের শুরুতে একটু জেনে নেই।
আমি আসাদল থেকে, আমার সেল নাম্বার গতকালকে ডলিয়াপুর যে জীবন কাহিনী শুনলাম সত্যি খুব দুঃখজনক, কারণ কালকে শোনার পরে খুব খারাপ লাগছে। তো ওনার জন্য কিছু একটা যদি করতে পারতাম আমরা, ও নিজে কান্না করছে, আমারও সাথে কান্না আসছে এবং সব লেসেন্দেরই বেশি সম্ভবত ওনার কান্না আসছে। তো আমি একটা কথা বলবো কি, ওনার তো দুইটা সন্তান, হ্যাঁ ওনার দুইটা সন্তান তো ভাষাতে হবে, তো সামনে ওনার আগাতে হবে অনেক, তাই না? আর একটা জিনিস যদি থাকতো, সব বড় জিনিস হলো টাকা, টাকাটা যদি থাকতো তাহলে কিন্তু অনেকটা হেল্প হতো। তো আমরা কি সেই পারি না যে আমরা যত এবিসি যত লেসন গুলো আছি, আমার বেশি সম্ভবত যে 8-10 লাখ আমার লেসন আছে, আমরা তো সবাই মিলে আমরা যদি একটু একটু করে আমরা যদি ওনার হাত সাহায্যের হাত দিয়ে আমরা বাড়িয়ে দিই তাহলে কিন্তু দেখেন অনেকটা ওনার উপকার হয়।
আমার নাম মোহাম্মদ জুবায়ের আহমদ, আমি সাভার থেকে বলতেছি। আমার সেলফোন নাম্বার, আমি আসলে খুবই আনন্দিত যে হ্যালো 8920 এর মতো একটি প্রোগ্রাম পেয়ে আমি এই হ্যালো 8920 কে একটা স্লোগানের মাধ্যমে বা একটা কবিতার মাধ্যমে তুলতে চাচ্ছি। সেটা হলো এরকম, যদি তোমরা জীবনের কিছু জ্ঞান শিখতে চাও হ্যালো 8920 তে কান দাও। আমি জানাই এবিসি রেডিওর কর্তৃপক্ষ এবং কিভিয়া বাইকে হ্যালো 8920 যেন সবসময় আমাদের পাশে থাকে। এবিসি রেডিও কে দিতে পারেনি কিছু আর সুনজরে দেখবেন আমার এই ছোট্ট উপহার। এবং আমি এই সপ্তাহের যে গেস্ট ওনাকে নিয়ে বলতে চাই যে আপনি জীবনে অনেক কষ্ট করেছেন এবং আপনার সন্তানদের যেন মঙ্গল হয় সেই দোয়াই সবসময় করি। আর একটা জিনিস আমার এই হ্যালো 8920 তে যেটা সবচেয়ে ভালো লাগছে সেটা হলো যে আপনারা ঘটনাটা শোনার পরে এটাতে কোনো বিচার বিশ্লেষণ নেন না, আসলে এই জীবনের লাইফ গুলো নিয়ে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো বিচার বিশ্লেষণ করা খুবই কঠিন, সহজভাবে বিচার করাও যায় না বা কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। আপনারা সেটা থেকে বিরত থাকার জন্য আমি খুবই আনন্দিত। এবং আপনারা যে সিস্টেমটা করছেন যে সবাই মোবাইলে বলে রেকর্ড করার পরে আপনারা বুধবারে যে শুনেন, এটা অনেক ভালো যে দেখা যায় অনেক রকমের মত আমরা শুনতে পারি। আমি ওইটাতে অনেক জ্ঞান পেয়েছি। সবসময় আমরা আশা রাখবো যেন হ্যালো 8920 টা আমাদের পাশেই থাকে সবসময়।
জামানবাজার থেকে নীরব বলছি। দরিয়া পাখে 8920 তে আনা হয়েছিল, ফোনের কথা শুনে খুব মনে দুঃখ প্রকাশ করছি, খুব কষ্ট লাগছে ভাইয়া। দিয়ে ভাইকে প্রথম ইসলাম আলাইকুম জানাই যে উনি সুন্দর একটা অনুষ্ঠান আমরা কে পোহা দেখে গল্প শুনে বুঝলাম ফোনের কোনো দোষ নাই। আমাদের মতো পুরুষের জন্য আজকে ওনার কি অবস্থা, একমাত্র উনিটা দায় হচ্ছে প্রথম যাকে বিয়ে করছিল উনি। আর দরিয়া পাড়ির কথা শুনে আমি মনে করবো অনেক নারী সতর্ক হয়ে যাবে জীবনের ভোটা কি না করে।
আমি প্রবীর ঢাকা থেকে, আমার মোবাইল নাম্বার দলিয়াপা মনে করে ওনার জীবনে প্রথম যে বিয়েটা উনি ডিভোর্স দিচ্ছেন ভেঙে দিচ্ছেন ওটা ভুল করছেন। আমি ওনাকে বলতে চাই যে ওরা ওনার সঠিক সিদ্ধান্ত ছিল এবং পরবর্তীতে উনি যা করছে সবই ওনার ঠিক আছে। ওনার একটা সংগ্রামী জীবন, উনি পরবর্তীতে যে অবস্থা আছে এর জন্য উনি কোন রকমই দায়ী না, দায়ী আমাদের এই সমাজ, সমাজের ব্যবস্থা, সমাজের মানুষেরা। ওনার সংগ্রামী জীবনের প্রতি শ্রদ্ধা জানাই, এই কথাটা বলার জন্য আমি ফোন করলাম।
থেকে বলছি রাজীব আহমেদ, আমার ফোন নাম্বার আছে। গত সপ্তাহে যে প্রোগ্রামটা ছিল দলিয়াপুর, আসলে জীবনটা আসলে ট্র্যাজিক। তার জীবন কাহিনী থেকে বুঝতে পারলাম নিজের ভিতরে এতটাই চিন্তা ভাবনা আছে এবং মনে পড়ে যে আমার দেলকার্নি কি কথা, তার একটা উপদেশ মনে পড়ে যায়। তিনি বলছিলেন, দেলকার্নি বলছিলেন যে আমাকে তো আমি পরিচালনা করি না, আমাকে পরিচালনা করে সৃষ্টিকর্তা। তো যাক, তার জন্য দোয়া থাকবে, তার জীবন আরো ভালো থাকুক, সে সুখী থাকুক, এই কামনাই করি।
আমি সাইদ বলছিলাম, আমার সেল নাম্বার হচ্ছে ডলিয়াবা আসছিল গতকাল। তো ওনার ছেলেটি যখন আবেগ আপ্লুত হয়ে এবং কান্না বিজড়িত কণ্ঠে বলেছিল যে বাবা কেমন হয় আমি জানি না, আমার চোখেও পানি এসে গিয়েছিল। ওই ছেলেটিকে কমসে কম হলেও মামা হিসেবে দেখতে চাই। যদি সম্ভবপর হয় তাহলে ডলিয়াপুর ওই ছেলেটির সঙ্গে আমাকে একটু কানেক্ট করার মতো যদি কোনো সিস্টেম থাকে আমি ওকে দেখতে পাওয়ার জন্য হলেও একটু আদর করতে চাই।
মোহাম্মদ সোহেল আহমেদ তৌসিফ, এই অনুষ্ঠান সম্পর্কে কিচ্ছু বলার নাই, জাস্ট অসম। আর গতকাল যে আপু আসছিল সেই আপুর ঘটনা শুনে আমি মর্মাহত। এতটুকুই বলতে চাই যে সে জীবনে যাই করেছে শুধু তার বাচ্চাদের জন্য করেছে, তার বাচ্চাদের তিনি অনেক ভালোবাসেন, তার বাচ্চাদের দুমুঠ ভাতের জন্য সে করেছেন, অন্যের জন্য করেছে, খাদ্যের জন্য করেছে। যে মা তার সন্তানকে এত ভালোবাসে সেই মাকে উদ্দেশ্য করে বলছি, মা তোমাকে সালাম সালাম সালাম, হাজার সালাম মা, তোমাকে অনেক ভালোবাসি মা, তোমাদের মতো মা পৃথিবীতে বেঁচে থাক অনন্তকাল অনন্তকাল।
সাগর সঙ্গমী, সাগর সঙ্গমী, সাঁতার কেটেছি কত, কখনো তো হই নাই ক্লান্ত। সাগর সঙ্গমে সাঁতার কেটেছি কত, কখনো তো হই নাই ক্লান্ত। তথাপি মনের মূল প্রশান্ত সাগরের পূর্ণিমালা শান্ত। সাগর সঙ্গমে
দলে নতুন করে কিছু বলার নেই, যা বলার তা তো আমাদের শ্রোতারা বলেই দিয়েছে। শুধু একটা কথাই বলার আছে, ভূপেন হাজারিকার এই গানের মতো আপনি কখনোই ক্লান্ত হবেন না, আপনি হননি আপনার সন্তানের জন্য। সামনের দিনগুলোতে আপনি যে সাগরেই সাঁতার কাটেন না কেন, আপনার সন্তানের মুখের দিকে চেয়ে আপনি যেন কখনো ক্লান্ত না হন। আপনাকে আমরা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে সালাম জানাচ্ছি।
শান্ত পারের কত মা জীবনের শান্তি আজি আক্রান্ত, নব নব সৃষ্টিতে দৈত্য দানবে করে নিষ্ঠুরা ঘাত বিভ্রান্ত। তাই তো মনের মুখ প্রশান্ত সাগরের কূর্মিমালা শান্ত, সাগর সঙ্গমে। Mm-hmm. দোষের আঘাতে দিয়ে যায় প্রতিঘাত। সৃষ্টির সেনানী অনন্ত
আপনার জীবনের সেরা গল্পটা এখানে করতে পারেন এবং যারা আসেন তাদের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা, যথেষ্ট ভালোবাসা। জীবনের যে কোনো গল্প আপনি এখানে করতে পারেন, তা হতে পারে ভালোবাসার, হতে পারে কষ্টের, হতে পারে দুঃখের, হতে পারে আনন্দের, যে কোনো বিষয়। এবং আমরা বিশ্বাস করি যারা এখানে আসেন তারা তাদের জীবনের সেরা গল্পটাই আমাদের সাথে এখানে শেয়ার করেন। আপনিও আসতে পারেন 9115668, আবার বলছি 9115668 হচ্ছে ফোন নাম্বার, ফোন করুন এবং বলুন আপনার কি বলার আছে। প্রথমে নামটা বলবেন, তারপরে সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন এবং তারপর বলুন আপনার যা বলার আছে। ফেসবুক পেজেও আপনি যোগ করতে পারেন নিজেকে, ফেসবুক পেজটা হচ্ছে facebook.com/hello8920, hello8920। চলুন আজকে যিনি অতিথি তার ফোন কলটা আমরা আগে শুনি।
অনুষ্ঠানে আমি শুনি এবং আপনাদের অনুষ্ঠান আমার খুবই ভালো লাগে। আমার এক মেয়ের সাথে ছবি থেকে ক্লাস সিক্স এ যখন পড়ি তখন থেকেই তার সাথে আমার সম্পর্ক হয়। আমার নানির বাড়ির পাশেই থাকত, সে অনেক কষ্টের পরে তারা আমি বিয়ে করি, কিন্তু বিয়ে করার পরে চলে যায়। বলতে এর মাঝে আমি দুইবার সুইসাইড করি, আল্লাহ তালা আমার এখনো রাখছে আপনাদের মাঝে। আমার একটাই কথা যে আমি যে কষ্ট করছি এরকম যাতে আর কেউ আর না পার পথে পারা না। আমার এই কষ্টের কথা আমি সবাইকে বলতে চাই।
আমরা আগেই বলেছি যে জীবনের যে কোনো কথা আপনি আমাদের অনুষ্ঠানে এসে বলতে পারেন। আজকে আমাদের যিনি অতিথি তিনি তার নামটা ফোন কলে বলেননি, যদিও আমরা তার সাথে যোগাযোগ করেছিলাম এবং তার নামটা আমরা জানি, তারপরেও আমরা তার মুখ থেকেই আপনাদেরকে নামটা জানিয়ে দিচ্ছি। আমার সাথে এই মুহূর্তে রয়েছে ফোন কলে যিনি কথা বলছিলেন, আপনি আপনার নামটা প্রথমে আমাদের অতিথিকে বলুন, মানে আমাদের যারা এই মুহূর্তে শুনছে তাদেরকে বলুন, আপনার নামটা বলুন।
মোহাম্মদ আনোয়ার হোসেন।
এবার ডাক নাম হচ্ছে আনোয়ার, তো আচ্ছা, তো আজকের অতিথির নাম হচ্ছে আনোয়ার। আনোয়ার থাকবে আমার সাথে পুরো অনুষ্ঠান জুড়ে, আনোয়ার তার জীবনের গল্প আজকে আমাদেরকে শোনাবে। আনোয়ার, কিছুটা নার্ভাস, মানে ভয় লাগছে? কোনো নার্ভাস না, জাস্ট আপনি মনে করেন আমি আর আপনি গল্প করছি বা আমরা দুজন মিলে গল্প করবো, দুজন বন্ধু মানুষ, ঠিক আছে? আমরা ছোটবেলা থেকেই শুরু করতে চাই, তবে তার আগে আপনার একটু বেসিক কিছু জিনিস আমাদের শ্রোতাদের জানিয়ে দেওয়া দরকার। আপনার এজটা বলবেন, আপনার বয়সটা এখন কত আনুমানিক?
আনুমানিক 25 চলছে।
25 চলছে। আপনি কিছু করেন, মানে জব টব কিছু করেন বা পড়াশোনা
করি?
জব করেন?
জব করি।
আচ্ছা, কি জব করেন আপনি?
আমি এয়ারলাইন্স।
আপনি একটা এয়ারলাইন্সে কাজ করেন? ওকে, আপনি ঢাকাতেই থাকেন নাকি ঢাকার বাইরে থাকেন?
না, ঢাকাতেই থাকি।
ঢাকাতেই থাকেন। আমি আপনাদের গ্রামের বাড়ি কথা?
ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়াতে, ওকে। চলুন শুরু করা যাক আপনার গল্প আমরা শোনার জন্য। দেখা যাক, আমাদের শ্রোতারা তো অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং আমিও খুব মনোযোগ দিয়ে শুনতে চাই।
আমার আব্বা যেসব অসুস্থ হয়ে পড়ে, চাকরি করতো, সরকারি চাকরি করতো, সে চাকরি চাকরি করার পরে সে মানে নিজের প্রতি সে অনেক শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে।
কেন? মানে হঠাৎ
করে হঠাৎ করে সে শ্বাসকষ্ট থাকে, সে মানে অফিস কোনো মতেই করতে পারে না। সে কারণে আমাকে বলে যে আমার আমার আম্মুকে বলে অনেক সময় যে আমার আর এখানে থাকা কোনো পক্ষে সম্ভব না।
এমনি হাঁপানি আপনার বাবা কি স্মোক করতেন না?
সিগারেট পান করতেন।
সিগারেট খেতেন না? আচ্ছা আচ্ছা।
সিগারেট খেতেন, আমরা অনেক সময় বারণ করি যে এটা কেন খাবো, এটা না খেলে তোমার ভালো হবো বা এরকম, সে কোনো কথাই শুনে না।
আচ্ছা,
আমাদের সামনে খাইতো না, সে দোকানে গিয়ে ঠিকই স্মোক করতো।
স্মোক করতো। কয় ভাই বোন ছিলেন আপনারা?
আমরা তিন বোন, আমি একাই, আমি এক বাবার এক ছেলে।
আচ্ছা, মানে আপনারা চার ভাই বোন, তার মধ্যে তিনজন হচ্ছে বোন এবং আপনি হচ্ছেন এক বাবার এক ছেলে। ওকে, গর্ব না করে, এক বাবার এক ছেলে। ওকে, যান বলেন।
তারপর আমার বাবা নিজেই মানে চাকরি রিটায়ার করে সে গ্রামের বাড়িতে চলে যায় আমাকে নিয়ে। চলে যাওয়ার পরে
তার আগে কোথায় থাকতেন?
তার আগে বাউনিয়াতে থাকতাম।
আচ্ছা,
বাউনিয়াতে থাকতাম।
বাউনিয়াটা কোথায় যেন?
বাউনিয়াটা হলো আপনার উত্তরা যশোমদিতে।
ও আচ্ছা, মানে ঢাকা শহরের আশেপাশে।
সেখান থেকে চলে যায় আমার আব্বু আমাকে গ্রামের বাড়িতে নিয়ে। ওই গ্রামের বাড়ি থেকে এখান থেকে যে আমার আব্বু চলে যায়, এই সময় একটা মানে এটা একটা ভাঙ্গা মানে অর্ধেক বছর থাকে আর কি, যে এখান থেকে আমি আর উঠানে গিয়ে আর ভর্তি করতে পারি না আমার স্কুলে।
কোন ক্লাসে পড়তেন তখন আপনি?
ক্লাস আমি পড়তাম ফোরে।
ফোরে পড়তেন, তো ওখানে নিয়ে গিয়ে আপনাকে ভর্তি করতে
পারছি। তারপরে আমি আমাকে আর পরের বছরে আমি চিন্তা করি যে আমি ফোরে পড়বো না, আমাকে যদি ভর্তি করতে হয় তাহলে আমাকে ক্লাস ফাইভে ভর্তি করে দেবো। আমার আব্বাকে এটা বলি আমি।
মানে ওই বছরটা আপনি বাসায় বসেই কাটাবেন, পরে গিয়ে আপনি জানুয়ারির দিকে ক্লাস ফাইভে ভর্তি হবেন? হ্যাঁ।
পরে আমি জানুয়ারিতে ক্লাস ফাইভে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে সেকেন্ড থেকে আমি পাস করি। পাস করার পরে আমার আব্বু আরো শারীরিকভাবে আরো অনেক অসুস্থ অসুস্থ হয়ে পড়ে। তার মানে সময় বলি যে গৃহস্থী আর কি, যেটা বলে গ্রামের বাড়ি থেকে যেটা আবাদ করে আর কি, যে সেটা না করলেই তো হয়, তাহলে তো আর এত দৌড়াদৌড়ি করতে হয় না। আর আমি এরকম ছিলাম যে আমি এগুলা পারতাম না, আমি তো ছোটবেলা থেকে ঢাকা রয়েছি বা বড় হয়েছি, এগুলো তো আমার
পক্ষে বয়স তো তখন আপনার অনেক
ছোট ছিলাম। পরে আমার আব্বু বলতেছে যে যাই হোক, আমি তো আমার আম্মার সাথে আগে বলতেছে যে ওকে তো এখানে রাখা যাবে না, ওরে তো ঠিক মতো দেখে রাখা সম্ভব না, তা আমি অসুস্থ বা তুমি বাসায় কাজ করবে তাহলে ওরে কি দেখবে, ওই স্কুলে যাচ্ছে কিনা ঠিক মতো, ঠিক মতো কি পড়ালেখা করতেছে কিনা, এইসব।
আপনার বোন গুলো কি করতো? আপনার বোন কি বিয়ে হয়ে গেছে?
বড় বোনের বিয়ে হয়ে গেছে, কিন্তু আমার আর দুটো আর দুটা যে বোন দুটো আমার ছোট।
আপনার ছোট ছিল?
আমার ছোট ছিল। তারপর আমার মামাকে ফোন দিল, ফোন দেওয়ার পরে বললো যে আমার মামা বললো আর কি যে দুলাভাই আপনি আমাদের বাড়িতে আসেন। আব্বা একাই যায়, একাই যাওয়ার পরে আমার মামারা বলে যে ঠিক আছে ওকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিন, ওরা আমরা দেখে আসি না ভালো একটা স্কুলে ভর্তি করে দিব।
আচ্ছা আচ্ছা।
তো আসার পরে আমার আব্বা ওইখান থেকে আর সবকিছু ঠিকঠাক করে,
মামার বাড়ি কোথায়?
মামার বাড়িতে ছিল উত্তরখানে,
মানে ঢাকার উত্তরখানে।
ঢাকার উত্তরখানে।
আচ্ছা, উত্তরখানে ঢাকা না টঙ্গীর মধ্যে পড়ে কোথায়?
না, এটা ঢাকা উত্তরখানে পড়ে।
আচ্ছা।
পরে ওইখান থেকে আমার আব্বা আসার পরে আমার বাসায় বলেছে যে তুমি তোমার মামার বাড়িতে চলে যাও। আমি বললাম কেন? যে বললো যে এখান থেকে তোমার আমি ঠিক মতো দেখতে পারতেছি না, আর দ্বিতীয়ত কথা যেটা হইলো যে তুমি তো ঠিক মতো পড়াশোনা করছো কিনা, কি করতেছো না করতেছো জানতেছি না, তো আমি তো অসুস্থ, তুমি আমাকে যা বুঝো আমি তাই বুঝি।
আচ্ছা,
ঠিক আছে। আমার আব্বা আমার সব থেকে খুবই আদর করতো। তারপর আর কি আমি অনেক সময় মানে একটু ই করি যে না আমি ওখানে যাবো না, আমার ভালো লাগে না, আমি আসি গ্রামের বাড়ি থেকে, ঢাকা শহর থেকে আসি, আমার গ্রামের বাড়িতে খুব ভালো লাগে।
আচ্ছা।
আমি আমার পাশের গ্রামে শিবপুর ওই যে স্কুল আছে ওই স্কুলে আমার ভর্তি করে দাও।
আচ্ছা।
পরে আমার বাবা যাইতে বলে যে না এখানে তোমাকে রাখা যাবে না, তুমি ওইখানে যাওয়ার পরে লেখা করবো। অনেক রাগারাগি পরে আমার সে আমার আব্বা নিজের হাতে নিয়ে আমার নানির বাড়িতে দিয়ে আসে। তো আমার সাথে কথা হয় যে ওকে দিয়ে যান, আর মাসে মাসে কিছু টাকা আপনি দিলে সবচেয়ে ভালো হইব আর কি, যাতে চলতে। আমার মামু মামারাও শুন এরকম একটা ইনকাম সোর্স ছিল না যে আমার সারা ঠিক মতো পড়ালেখা করাইব।
আচ্ছা।
তো আমার নানি অনেক খুশি যে আসছে, বা আগেও থাকলে আমার নানি অনেক খুশি হইতো। তারপর ওইটাও ছিল বাংলা একটা মাস, ওই মুহূর্তে আমি স্কুলে ভর্তি করতে পারি না। ১৯৯৯ সালে, ২০০০ সালে আমি ক্লাস সিক্সে।
আচ্ছা।
২০০০ সালে ক্লাস সিক্সে যখন পড়ি,
আপনার গলায় মধ্যে একটু সমস্যা হচ্ছে না? মানে বারবার গলা শুকিয়ে যাচ্ছে, আসলে আমাদের এখানকার ওয়েদারটা একটু ঠান্ডা, মানে স্টুডিওর যে কারণে হয়তো বা গলায় একটু সমস্যা হচ্ছে।
বাংলা ভাষায় ভর্তি করতে পারতেছি না, তা আমার নানি ওখানে বলে যে আরবি পড়াটা এর মধ্যে সেরা ফেলাও, স্কুলে পড়বা, কোচিং করতে হবে, বিভিন্ন জায়গায় স্কুলে যাইতে হবে, স্কুলে সকালে যাইবা, আবার সেই সন্ধ্যাবেলা দিকে আসবা বাড়িতে, আইসা দেওয়া দেওয়া পড়তে বসতে হবে, ওই সময় তুমি আর সুযোগ পাবা না যে আরবি পড়াটা, এর মধ্যে তুমি আরবি পড়াটা সেরে নাও। তারপর আমার পাশের বাড়িতে ছিল আর কি উস্তাদজি বলতাম আর কি, উনি আর কি আমাদের পড়ায়, ওই হাদিয়াটা দিয়েই উনি চলতো, চলাফেরা করতো আর কি। ওখানে আমরা যারা পড়তাম সবই আমার আত্মীয় স্বজন, বলতে গেলে আমার খালাতো বোন, মামাতো বোন, মানে সব বেশিরভাগই আমাদের আত্মীয় স্বজন। ওর মধ্যে ছিল ওই আমার ওই লাভারটা, এর মধ্যে ওই ছিল একমাত্র বাইরের, আর এছাড়া সবই
আপনার লাভার চলে আসলো এর মধ্যে। আচ্ছা, মানে আমার আমাদের শ্রোতারা কিছু জানে না, সুতরাং সেভাবে বলতে হবে। আপনি বলুন যে কার কথা আপনি বলছেন?
মানে যে রেখা,
রেখার কথা আপনি বলছেন, মানে রেখা ওই আপনার ওই মক্তবে বা যে জায়গায় আপনি পড়তেন আরবিটা, তার মধ্যে ছিল রেখা নামের একটা
মেয়ে, রেখা নামে একটা মেয়ে ছিল। তো আমি কোরআন শিখ পড়ি, আমি কোরআন শিখ নিয়েছি, আমার উস্তাদ দি আমার পড়াটি খালি নিত, আর আর যারা ছিল তাদের পড়াটা আমাকে দিয়ে নেওয়া হতো, যে বলতো যে তুমি যদি ওদের পড়াটা নেও তাহলে তোমার পড়াটা চর্চা থাকবে, তুমি পিছিয়ে পড়া গেলে আর ভুলবা না সহজে।
না, মানে কেন বলতো?
এটা বলতো যে আমার এই পড়াটা চর্চা থাকে, যাতে
সেটা তো অন্য কাউকে বলতে পারতো, কিন্তু আপনাকে কেন বলতো?
কোরআন শিখ পড়ার মধ্যে শুধু আমি একাই ওই জায়গা,
মানে আপনি ওদের সবার
চেয়ে সিনিয়র
হয়ে গেলেন এবং আপনি খুব দ্রুত কোরআন শরীফ
পড়তে পারতেন।
আচ্ছা।
সে আমাকে দিয়ে পড়া নিয়ে হইতো, তো আমার পড়াটা নিয়ে আমি ওদের সবার পড়া নিতাম। তো আমার আমার খালতো বোন, মামাতো বোন এবং খালতো ভাইয়েরা সবাই আমার কাছে পড়া দিত, এবং অর্ডার হয়েছিল এই তো যে যদি কেউ পড়া না পারে তাদেরকে তুমি মারালে একটা লাঠি দেয় আর কি চাষ করবা।
তারপর
পড়া সবার নিতাম, কিন্তু রেখা নামে যে মেয়েটা ছিল সে বসতো একদম এক সাইডে, সবার আলাদা সাইডে বসতো
দৃষ্টি আকর্ষণের জন্য।
তারপর সবার পরে নেওয়ার পর লাস্ট পরাটা ওরই নিতে হইতো, কারণ ও যেহেতু সবার লাস্টেই বসছে, তো লাস্ট তো প্রথম দিকে ধরতে গেলে ওরে তো লাস্টিং এ নিতে হবে। তারপর নিতে গেলে আমাকে পরা দিত না,
এগুলো তো পরা দিবেই না, এটাই স্বাভাবিক।
তার বললাম যে আপনি পরা দিন, সে একটা কথাই বললো যে আমি আপনার সাথে আপনার কাছে পরা দিব। কেন? পরে বললো যে আপনার দেখলে মানে কেন জানি আমি পরা ভুলে যাই।
তো লাঠি নিয়ে ঘুরছেন, দেখেন তার রিয়াকশন কি ভয়াবহ রিয়াকশন।
পরা ভুলে যাও, পরে আমি বলি ঠিক আছে আপনার আমাকে দেখে পরা ভুলতে হবে না, যার কাছে দেওয়া দিতে পারলে ভালো হয়, হ্যাঁ কাছে দেন, আপনি কার কাছে দিবেন?
আচ্ছা,
তা আমার বোন আসলে একজন মানত বোন ফারজানা, ওর কাছে আমি দিবেন। ঠিক আছে ভাই, পরে আমি বললাম ফারজানা ওর পরাটা তুই নিয়ে নি। পরে আমার বোন গিয়া বলতো আর কি যে কি হয়েছে ভাই, আর দেখলে তুই এত নার্ভাস হয়ে যাস, কারণ কি
কত সালের ঘটনা তখন?
৯৯
দিকে 2000 সালে কিসে ভর্তি হলেন একসাথে আপনারা?
২০০৬
তার মানে তখন ক্লাস ৫ এ ছিল। ওকে, ক্লাস ৫ এ তখন কি বলতেছিল মেয়েটা?
পরে বলতেছে যে আমার বোন বলতেছে আর কি যে কি ব্যাপার তুই বাইরে দেখলে এরকম করস, আমি কি জানি নিজে বুঝতে পারি না, তোর বাইরে দেখলে জানি কিরকম হয়ে যায়, পড়া দিতে পারি না, মানে পড়া আমি অটোমেটিক ভুলে যাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই পড়া দিই। পরে পড়া টড়া নেওয়ার পরে এইভাবেই চলতে থাকে আমাদের জীবন প্রথম তো ভাবে। তো এরকম করতে করতে হঠাৎ করে একদিন আমার মামি বলে, কিন্তু তাদের বাড়িটা আমি চিনি না, সে কোন বাসায় থাকে।
আচ্ছা,
আমি বেশিরভাগই বাসায় থাকতাম আর টিভি দেখতাম, আমি যেহেতু স্কুলে যাই না আর মামা আসলে অফিস থেকে আসার পরে আমার বই দিয়ে বসায় রাখতো যে পড়াশোনা করো, ঠিক মনোযোগ দিয়ে পড়াশোনা করার সামনে তোমার ভর্তি করে দিতেছে।
আচ্ছা,
বেশিরভাগই আমার চাপের মধ্যে রাখতো আর কি, খুব একটা পড়াশোনার মধ্যে খুব চাপের মধ্যে রাখতো। তারপর একদিন আমার বলতেছে যে সঞ্জিদা আমার মামা তো বোন ছোট ফিটারটা ওই পারভেজদের বাসায় রাইখে আসছি, রেখার ভাই বড় নাম পারদেশ, যে ওদের বাসায় রাইখে আসছি।
আচ্ছা, কি বলছে আপনার মামি?
আমার ছোট মামি বলতেছে যে ওই ফিটারটা তুমি নিয়ে আসো। আমি বলছি মামি আমি তো ওদের বাসা চিনি না, এটা কোন বাসা? কয় এদিক দিয়ে যাইবা সোজা গিয়ে দেখবে যে ওই ভিতরে যে একটা গলি আছে, গলি দিয়ে দেখবে সোজা গিয়ে দেখবে তার গেট আছে, গেটে নেমেই গিয়ে বলবা যে পারদেশ কোনটা কোনটা, তাহলে দেখা দিব।
আচ্ছা, মানে একই মহল্লায় আপনারা থাকতেন?
একই মহল্লায় থাকতাম, পাশাপাশি বাড়ি। তো আমি গেলাম, যাওয়ার পরে দেখি না আমার মামা তো বোন যাও দজা টজা লাগে, তারা গান টান ভাবে সবাই আনন্দ করতেছে আর কি।
আচ্ছা আচ্ছা,
তো আমি কই কে কি করে দেখি, তো তাদের যে একটা দজা ছিল দজাটা একটু ফোটা ছিল আর কি।
আচ্ছা,
ফোটাটা আমি একটু চুবি দিছি, চুবি দিছি মতো দেখি যে রেখা নামে যে মেয়েটা এদের বাড়ি, আমি চিন্তা করলাম ওর বাড়ি এটা, এ নাচতেছে সে দেখি। তো পরে নিমুরা নিমুরা
প্রথম দৃশ্যেই নাচে,
প্রথম দৃশ্যেই আমি নাচ দেখি তার। তো নিমুরা গানের এত সুন্দর নাচলো দেখে আমি মানে অনেক কি বলবো, আমার মুখে অনেকই ভালো লাগছে। ভালো লাগার পরে হঠাৎ করে তার যে খালা সে আমাকে দেখে হয়েছে কি ব্যাপার আপনি এখানে, পরে ওরা সবাই একটা লজ্জার মধ্যে পড়ে গেছে, একটা ছেলে আমাদের দেখলো আমি নাচছি বা ও একটা লজ্জার মধ্যে পড়ে গেছে, তো ওই কি করছে সে তো নিয়ে শুয়ে বসেছিল।
আচ্ছা,
সে পরে পরে আমার বলতেছে যে আপনি কি স্মরণ করেন, লজ্জা করেন আপনি এতগুলো মেয়ের সামনে আপনি আমার নাচ দেখতে আসছেন? আমি কেমন কি আসলে কি আমি তো নাচ দেখতে আসি না, আমি জানতাম না এই সময় করবেন, আসতাম না।
আপনি কি বলছিলেন যে ফিডার নিতে আসছি ব্যবস্থা?
হ্যাঁ, পরে আমি বলছি যে আমি তো জানলায় বসে আসতাম না, কিন্তু আমার তো মামি পাঠাইছে যে ওই সঞ্জিদা ফিডারটা নেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই ফিডারটা ওই যে নিয়ে যান, আমি বাইরে দাঁড়ায় থাকি, ওই ফিডারটা দিয়ে দেবে, দিয়ে দেবে বাসায় চলে আসি। চলে আসার পরে
আপনার যদি বেশি সমস্যা হয়ে থাকে আপনি সামনে পানি আছে, পানি খেয়ে নিতে পারেন,
না সমস্যা হচ্ছে না।
আচ্ছা,
পরে স্কুলে ভর্তি করার সময় হয়ে গেলো, জানুয়ারি মাস আসলো, মা বলতেছে যে আমার মামা তো বললেন যে ফারজানা হয়তো ওই স্কুলে পড়ে, হারবাতি স্কুল একটা আছে, হারবাতি স্কুলে পড়ে, তুই কি হারবাতি ভর্তি হবি? আমি কই না, আমার যেহেতু ভালো স্কুলে ভর্তি করে, ঠিক আছে তোর ওই স্কুলে ভর্তি করা লাগবে না, তোর ময়নাটেক স্কুলে ভর্তি করে দিয়েছি।
ময়নাটেক? হ্যাঁ আচ্ছা,
ময়নাটেক স্কুলে ভর্তি করে দিয়েছি।
ওকে,
পরে আমার মামা আমাকে নিয়ে যায়, নিয়ে গিয়ে ভর্তি করে নিয়ে আসে, ভর্তি করে নিয়ে আসে। আসার পরে ওয় রেখা নামে যে মেয়েটা, ওয় আবার গিয়া ওর আম্মুকে বলে, উনি গিয়ে ওর আম্মুরে বলে যে আমি ওই স্কুলে ভর্তি হব। কই কেন, সব মানুষই তো যারা আছে এখানকার সবাই তো হারবাইজ স্কুলে পড়ে, তো তুই কেন ওখানে পড়বি? কয় বলতেছে যে ওই তো ওখানে ভর্তি হয়েছে, তা আমি ওখানে বলবো যে কে পড়ে? তারপর আমার নাম বলছে আর কি, ওই ওখানে ভর্তি হয়েছে, আমি ওই স্কুলে ভর্তি হব।
তারপর
এভাবে যাতায়াত করতে থাকি, একসাথে যাই, তারপর আস্তে আস্তে তার সাথে কথা কথা বলি। আমি অনেক সময় নিয়ে যেতে চাই না একসাথে স্কুলে, একাই চলে যাই। তো অনেক সময় ওর আম্মাকে বলতো যে আম্মু তুমি একটু ওকে বলে দিও, যাতে পারবে তো ঠিক মতো স্কুল করে না, তো তুমি ওকে একটু বলে দিও যে ওই যাতে মানে আমার যাতে আমাকে একসাথে স্কুলে নিয়ে যায়।
ওর আম্মুকে বলছে?
ওর আম্মুকে, ওর আম্মুকে বলছে। ওর আম্মু যদি রিকোয়েস্ট করে অবশ্যই আমি তাহলে নিয়ে যাবো। তো ওর আম্মু আমাকে বলে যে আনোয়ার কি ব্যাপার, তুমি যে রেখা তুমি স্কুলে যাও, কেন রেখা একসাথে নিয়ে যাও না? দুজন যাইবা একসাথে, ভাই বোনের মতো আসবা স্কুলে, একই তো ক্লাসে। আচ্ছা ঠিক আছে, আমি টেন্ডা যান আমি নিয়ে যাবো। তারপর আমি গিয়ে ডাক পারি, ডাকি আর কি, তারপর আসেন আমার সাথে স্কুলে, একসাথে স্কুলে যাই। যাতায়াত করতে করতে, আসা যাওয়া করতে করতে, আমি আমাদের ভিতরে একটা অন্যরকম বলতে গেলে একটা মানে আমি এতটুকুই বুঝতাম যে ভালোবাসা কি এই জিনিসটা আমাদের আমার ভিতরে খুবই কম ছিল। কিন্তু আমি এটাই বুঝতে পারতাম যে ওরে না দেখলে আমার ভালো লাগতো না,
একটা আলাদা রকমের ফিলিংস বা অনুভূতি তার প্রতি
কাজ করতো। যে
ওই বয়সে ক্লাস
সিক্সে শিখতে থাকতে, যে ওরে যদি আমি না দেখি আমার খাওয়া দাওয়া মানে কিচ্ছুই ভালো লাগে না। একমাত্র ওরে, ওর সাথে কথা বললে আমার খাওয়া দাওয়া না খেলেও চলতো।
3-24 ঘন্টা ওই মাথার মধ্যে,
ওই মাথার মধ্যে ওই একটাই কাজ করতো,
এবং সারাদিন নিমুরা নিমুরা ডান্স। মজা করছি। ওকে বলেন। তারপর
পরে ওই ওই কি কথা বলে যে কেন জানি আপনাকে না দেখলে আমার খুব ভালো লাগে না, এই মানে কিছুতেই মানে কোনো কিছুতেই মানে কাম কাজ যেটাই করি আমার কাছে কিরকম জানে মানে অন্যরকম একটা ভাব লাগে, যে কখন তোমাকে দেখবো, কখন তোমাকে সকাল।
বাড়িটা কি পাশাপাশি ছিল? একদম
এক বাড়ির পরেই ছিল,
মোটামুটি দেখাই যেত, বাড়ির ভিতরে দাঁড়িয়ে দেখা
যেত। এক বাড়ির পাশে, পাশের বাড়ি ছিল ওদেরকে, ওদের বাড়ি। আমাকে বললো যে কেন জানি জানে তোমাকে না দেখলে, আপনাকে না দেখলে আমার খুব ভালো লাগে না।
আপনি ক্লাস 6 এ দুজন দুজনকে আপনি করে বলতেন?
আপনি কি বলতেন?
অদ্ভুত। আচ্ছা,
তারপরে আসা যাওয়া করতে থাকি, যাতায়াত করতে থাকি, করতে করতে এরকম একটা সম্পর্ক হয়ে যায় হঠাৎ করে, মানে আমি আর যে আব্বা আম্মা তাদের প্রতি আমি এরকম ছিলাম যে তার আম্মার সাথে আমি এক রাত্রে ঘুমাতাম না, এক রাত্র ঘুমাইতাম না, শুধু কান্না করতাম। আর আম্মা বলতো তুই তো ছোট থাকতে ফিটার নিয়ে আমার পিছনে পিছনে দৌড় করছিস, এখন কিভাবে তোর নানির বাড়ি থেকে আগে যাইতে চাস নাই, এখন কিভাবে গিয়া থাকতেছিস তোর আব্বারে থেকে বা আমাকে থেকে?
পুরো ভুলেই গেছিস।
পুরো ভুলেই গেছিস তুই। আর আমি তো এক বাপের এক ছেলে ছিলাম, আম্মা অনেক সময় কানতেন তুই ঠিক মতো খাওয়া দাওয়া করিস, আর ওখান তো মোবাইলে কোনো যুগ ছিল না যে আমার সাথে মোবাইলে কোনো কথা বলবে।
মানে যুগ ছিল হয়তো বা, কিন্তু আপনার মতো বা মানে ওই লেভেলের মানুষজনের মতো এক্সেস করার মতো সুযোগ ছিল না। আচ্ছা তো বলুন।
তারপর মানে এরকম হয়ে যেতেছি যে আমার আস্তে আস্তে আমি নিজে নিজে মানে আমার আব্বা আম্মাকে যেন কিরকম যেন আমি আস্তে আস্তে করে ভুলে যেতে লাগতেছি। আমার কোনো কিছু মানে মনে হাতের কোনো কথাই আমার মনে পড়ে না, এত কিছু করছে আমার জন্য, আমার এত আদর করছে, আর আমার ভালো জন্য যেন এখানে দিছে।
লেখাপড়া হতো মানে লেখাপড়া পড়তে পারতেন, পরামর্শ করতে পারতেন নাকি সেই সময় মাথার মধ্যে?
না, আসলো আর কি মোটামুটি।
আচ্ছা,
তারপর মানে কিরকম কেন ভুলে যেতে লাগলাম, খালি একটাই মাথার মধ্যে খেলে যে ওর সাথে দেখা করবো, এবং রাত 8টা নাই 9টা নাই আমি তাদের বাসায় যাতায়াত করতাম, সবাই দেখতো ক্লাস মেন আসে যাওয়া করে,
এরকম সন্দেহ
করে ওরকম এরকম ছিল না, ওই যুগটা ছিল না।
আচ্ছা,
তেমন আসা যাওয়া করতে করতে হঠাৎ করে সে একদিন আমার তার একটা নোটবই আনতে যাই তাদের বাসায়। আমার বোন আমার এক ক্লাসমেন, আমার যে ফারগানা নাম বলছিলাম সে আমার ক্লাস নেন, একটু টেবিলে পড়তাম আমরা, আমার বড় মামার মেয়ে, বড় মেয়ে,
আচ্ছা আচ্ছা,
এই ক্লাসে পড়তাম, একই টেবিলে পড়তাম বুঝছেন। তো আমি বলতেছে যে ভাইয়া কি, আর বড় ছিলাম আবার আমি এক বছরের, ভাইয়া যে ওদের বাসায় গিয়া না কাকার বাসায় গিয়া ওই নোট বইটা নিয়ে আস। পরে আমি যাবো, ঠিক আছে যাই, তুই বস আমি যাইতেছি, আনতে যাই। আনতে যাওয়ার পরে দেখি ওর খালা একটা মানে আন্টি সুমাইনা বসি, ওইও একই ক্লাসে পড়ে। তো ওই বলতেছে, আমার যতটুকু ধারণা ছিল যে এটা ওই ওর খালাকে বলছে আর কি, বলার পরে সে বলতেছে যে কি ব্যাপার আমার, তুমি রেখার সাথে এত দুষ্টামি ফাইজামি করো, তুমি কি ওরা কি মানে ডাইরেক্টলি ভাবে বলছে যে তুমি কি ওরা বিয়ে করবা। আপনার সমস্যা কি, আপনার সমস্যা থাকলে বলতে পারেন, পরে কয় না আমার কোন সমস্যা নাই, আমি কি জন্য আসছো। আমি বললাম যে একটা নোট বই আসার পরে ওর খালা আবার আমার বাসায় আসছে যে আমি তোমার সাথে আমার কালকে একটু পার্সোনাল একটা কথা আছে। আচ্ছা ঠিক আছে, আমি সামগ্রীটা জানি শুনে ওর খালা এই ধরনের কথা বলতে পারছে। তাই আমি মানে নিজে নিজে ভাবলাম যে ওদের বাসায় যাওয়া যাবে না, আমি জানি না যে ওই তিন দিন আমার না দেখে আমার নিজেই খায় না সারাদিন শুয়ে থাকে, ঠিক মতো পড়াশোনা করে না। ওরা আমার বললো যে কি ব্যাপার, আপনাকে তো বলছি আপনার সাথে কথা ছিল, আপনি কি জানেন ওই যে তিন দিন দিনে খায় না। আমি বিকালের দিকে যাই। যাওয়ার পরে দেখি ওই শুয়ে রিছে সে একা, তার আন্টি থাকার কথা ছিল সে নাই। তা আমি মানে খেতা এইভাবে লোক দিয়ে রাখছে যে মানে আমি ডাকও দিতে পারতেছিলাম বয়েতে। আমি পায়ে দিলাম, ধরলে সে কি ঘুমাইতেছেন নাকি। পরে ওই ঘুমটার মধ্যে ওই মানে খেতা কথা মুখ দিয়ে বলতেছে যে হ্যাঁ ঘুমাইতেছি, কেন আসছেন কি জন্য। পরে বললাম আপনি মানে ঠিক মতো খাওয়া দাওয়া করতেছেন না, পড়তেছেন না, কেন সমস্যাটা কোথায়। পরে কেন আপনি কোনো সমস্যা না, আমি আপনি ঘুমটাটা খুললেন, সে ঘুমটা খুললো না। আমি ঠিক আছে আপনি যেহেতু আমাকে আমি এখানে আসছি আর আপনাকে বলতেছি, আপনি যেহেতু ঘুমটা খুলবেন না, তাহলে আমার দিকে থাকার দরকার নেই, আমি চলে গেলাম। আমি উন্নতি চলে যাই বাসায়, চলে যাই বাসায়। চলে যাওয়ার পরে আমার স্পষ্ট মনে আছে যে 2000 সালে যে রোজা ঈদটা পরে পহেলা রোজার দিন সে তার খালা দিয়া বলায় যে আপনার সাথে আজকে একটু কথা বলবে, আপনি যদি একটু সময় দেন দিতেন তাহলে ভালো হইতো। কখন দিবে এটা, সন্ধ্যার পরে কোন জায়গায়, গণি বিশ্বা নামে একটা আমাদের সামনে আর কি, একটা গণি বিশ্বা মানে নাম ওই লোকের নাম আর কি গণি, ওটা সবাই আর কি মানে একটা চলতে বসে বলে যে গণি বিশ্রা, বিশ্রা বলতে ওই জায়গায় একটা মানে মাঠ তো খুব বড়, ওই মাঠের মধ্যে
মাঠকে বিশ্রা বলে।
হ্যাঁ বিশ্রা বলে।
আচ্ছা আচ্ছা, এখনো আছে তা?
হ্যাঁ আছে, এখনো আছে। আমি আগে গিয়ে দাঁড়াই দিছি, তোমার দুজন আসছে, ও সময় আমার সাথে দেখা করবো, একটা স্কার্ট পরিয়া, সেই স্কার্টটা খুবই সুন্দর লাগতো।
আচ্ছা,
লাল কালোর মধ্যে একটা স্কার্ট ছিল তার, তার খুবই ভালো লাগতো এটা পড়লে। আচ্ছা বলেন কি জন্য আমাকে দেখে আনছে, সেটা বলেন আমি চলে যাবো।
আপনারা তখন ক্লাস সিক্সে পড়ে?
ক্লাস সিক্সে পড়ে। তারপরে মানে বলতেছে মানে বলতেছে যে মানে রেখা বলতেছে যে আপনি তুমি ওর খালার বলতেছে তুমি বইলা দাও, পরে বলতেছে যে ওরা আপনাকে খুবই পছন্দ করে, ওরা আপনাকে প্রপোজ করতে চায় আর কি, এরকম একটা কথা বলছে যে খুবই ভালোবাসে, মানে আপনি কি বলেন, মানে আপনি মুক্তি শুনতে চান, আপনি কি, আপনি তো বলছিলেন সেদিনকে এই কথা, বলার পরে তার কোনো খোঁজ খবর নাই, আপনি আর 3 দিন বাসায় আসেন না, কিন্তু ওই 3 দিনও কিন্তু না খেয়ে গেছে, শুধু পানি ছাড়া অন্য কিছুই খায়নি মুখে দেয়নি। আমি উন্নতি বললাম যে দেখো আপনি তো আপনার কথা বলছেন, আমার একটু ভাবা দরকার আছে, আমি একটু ভেবে নিই। ঠিক আছে আমি রাজি, আমি কথা বলি যে রাজি, রাজি করার পরে খুব খুশি, খুশি করার পরে ওখান থেকে আমার আবার ঘরে চলে যায়, আমি আমার ঘরে চলে যাই, আমার আবার বইলা দেয় আন্টি দিয়া যে সেই সময় খাওয়া দাওয়া করে যাতে মানুষ টানুষ পেয়ে যাবে তো আমার সাথে এরকম জায়গায় দেখা করে
সেই সময়,
সেই সময়
ওকে,
তখন শীত,
আচ্ছা
মোটামুটি ভালোই শীত,
শীত অনুভব হতো সেই মুহূর্তে, মানে আপনার কাছে শীত লাগতো?
তারপরে এই সেই দেরি খাওয়ার পরে নামাজ টামাজ করে ওই ওদের বাড়ির সামনে যে গলিটা সেটা তারের খাম্বা আছে, ওই খাম্বার সাথে দাঁড়া দিছি, তারপর আমি গেলাম, তারপরে বললাম যে হ্যাঁ বলেন কি কি বলবেন, করে আপনি ডাক দিলাম এই কথাবার্তা বলতে ভালো মন্দ, এই জন্য আর দিনে তো সুযোগ পাবো না, হয়তো দিনে কথা বললে অনেক অনেক কথা বলতে পারে, এই ধরনের কথা বলে আর কি, বলে বলে কে কি বলবো,
ভয় করতো না আপনাকে,
ভয় জিনিসটা আমাদের ভিতরে কোনো কাজ করতো না,
একদমই করতো না,
আমি তার হাত ধরি, পরে কতক্ষণ এমনি হারাহারি করি, এইভাবেই দুজনে একা এক দুজনে আর কি রাস্তাতে হাঁটতেছি, মাঝির রাস্তা হাঁটতেছি, খুব ভালো লাগতেছে, এত ভালো লাগতেছে যে আমি ভুলে বুঝাইতে পারলাম না,
বেস্ট ফিলিংস এভার,
তারা হাঁটতে হাঁটতে মানে
এটাই তো জীবনের প্রথম ছিল রাইট, এটাই দুজনের জন্যই প্রথম,
দুজনেরই প্রথম,
ওকে আমরা নিশ্চিত হয়ে নিলাম, কারণ ক্লাসিক আমরা ধরে নিয়েছিলাম এটাই প্রথম হওয়ার কথা, তারপরে আসলে বয়সটা যেভাবে কমে যাচ্ছে লোকজনের রয়ে পড়ার বয়স, দেখা গেল কেউ 3-2 পড়ে যেতে পারে, সেজন্য আমরা একটু প্রশ্নটা করলাম আর কি, ওকে
তারপর এরকম চলছে বলতে হঠাৎ করে আমার বোন আমার দেশের বাড়ি থেকে আমার ছোটটা যেটা চলে আসে, আমি তো মুহূর্তে মানে এত কি ওর প্রতি এত মানে দুর্বল হয়ে পড়ছি যে আমি ওর সাথে কিচ্ছু বুঝিনি, মানে এক কথা বলতে গেলে 3 বেলা যেমন ভাত খাইতে হয় আমার ওর 3 বেলা দেখতে হইব, আমার একটাই আমার ভিতরে কাজ করতো,
ওর জন্য কি ব্যাপারটা একইরকম ছিল, ও কি আপনাকে এইভাবেই ফিল করতো,
এরকমই ফিল করতো,
আচ্ছা
তাই দেখার পরে এভাবে চলতে গেলে আমার বোন আসলো, বোনের দিলাম কি কেমন আসো, ভালো আছি, আপনি ভালো আছেন, ভালো আছি, তা আব্বার উঠিনি, আব্বার শরীর শারীরিক অবস্থা গেল যে ভালো, কিন্তু আমার আব্বা যে ওরে কুইয়া পাঠাইছে যে আমার তো আর বেশি দিন আমি হয়তো বাঁচবো না, তো পরে নিয়ে তোমার মামারে নিয়ে তুমি একসাথে চলে আসো, লাস্ট মরার আগে
আব্বার তো হাঁপানি রোগ ছিল আপনি বলেছিলেন প্রথমে,
হ্যাঁ তাই দেখার জন্য খুবই করছিল, আমার আব্বা বলতো যে আমার যে অবস্থা মানে হয়েছে আমি হয়তো আমার ছেলেরা ঢাকায় গিয়ে আমি আর দেখতে পারবো না, যদি আমার ছেলে নিজে না আসে
বিছানায় পড়ে গিয়েছিল,
বিছানায় পড়ে গেছিল, অবশ্য আমার বোন এই কথাটা আর বলে নাই আমাকে, আমার বোন মোটামুটি 10-15 দিন থাকছে, থাকার পরে আমার এক চাচাতো ভাই চাকরি করতো গ্রামেছে,
জি
ওখান তার মোবাইলের যুগ ছিল না, যে সবার সাথে ফোন দিল জানাজানি হয়ে গেল তাতে চলে গেল, এরকম ধরনের কোনো কিছু ছিল না, আমার স্বাস্থ্যবাই খবরটা পাইছে যে ওই অফিসের একটা 3টি নম্বর ছিল, ওই নম্বরটা তাদের বাড়িতে ছিল, ওই নম্বরটা তারা জানাই দিছে সে এসে আমাদের এখান থেকে নিয়ে যায়, তে আমার আব্বা মারা গেছে রাত 9টার মতো বাজে মারা গেছে, কিন্তু খবর আমি খবর পাইছি আমার ভাইয়া খবর পাইছি প্রায় 10টার মতো পাওয়ার পর সে দৌড়ে আসতে আসতে আমরা যেতে যেতে প্রায় 11টার মধ্যে আমি আমার নানু আর আমার ছোট বোন, আমার ভাইয়া এসে বলে যে তাড়াতাড়ি রেডি টেডি হয়ে নাও বাড়ি যেতে খুব দরকার, আমি বলি কেন, যে এত উত্তর কোষ হচ্ছে না আগে বাসায় চলো সবই দেখতে পাবো বুঝতে পারবো যে কি জন্য,
আচ্ছা
আমি চিন্তা করলাম যে আমি এখান থেকে অনেক ফিরে যাবো, অনেক আমি আবার আমার ভিতরে এই জিনিসটা কাজ করি, আমি ওরা পামো তো, মানে আমি মনে করি কি আমার ভিতরে একটা জিনিস কাজ করে যে আমি এক ঘন্টা লেগে চলে যাই, এক ঘন্টার ভিতরে হয়তো অন্য কিছু একটা করে ফেলে বা অন্য হয়তো আমি দুই তিন দিন কিভাবে থাকবো, আমি যেভাবে থাকার দরকার থাকো, আমি আসতেছি, আসার পরে সব বাড়িতে কি হয়েছে জানি। পরে আমার নানি চলেছিল, কোথায় গেছিলি? আসছি
তাড়াতাড়ি।
তোমার আব্বা মারা গেছে তো রাত্রে বেলা,
জি,
হঠাৎ করে মারা গেছে, আর আমাদের যাইতে যাইতে অনেকটা লেট হয়ে যায়। আমার চাষারা বলে যে ছেলে তো একটাই, ছেলেটা তো একটাই, তার তো দেখার দরকার, তারে না দেখে কিভাবে মাটি দিই, একটা ই করে তারা আমার লেগে লাস্ট লাগতে রাখতে চারটা বেজে যাবে। তারপর আমার চাচা বলে আর সম্ভব না, মাটি দেওয়ার ব্যবস্থা বলে আমার সবাই এরা নিয়ে মাটি দিয়ে আমি এসে টলারে নৌকায়, তাই আমাদের যে পারিবারিক কবরস্থানটা এটা হলো আপনার খালের সাথে, যে খালে দাঁড়া করে নৌকাটা এর থেকে একটু দূরত্ব, তাই আমি ওই জায়গাতে নামার পরে দেখি যে আমার আব্বারে মাটি দিয়ে আসতেছে। এসব আমি বুঝতে পারছি যে আমার আব্বার দুনিয়াতে নাই। তো আমার চাষতো ভাইটা বাইরা আমার চাষা আসলো, আসে বলতেছে যে কি আর দেখবি, তোরা তো দেখ অনেক কথা বলছে, অনেক কইছে যে আমার কোলারে একবার লাশ রাখুন তো একবার দেখা, আর আমি তো ওর প্রেমে পড়া মধ্য কিচ্ছু বুঝি না। আমার বাপে অনেক দেখার লেগে, আমার আম্মা বা এর মোবাইলের যুগ ছিল না, বিদায় আমার লোক যোগাযোগ করতে পারেনি। তো আমার চাষা খাইন্দা বলে যে তো দাদা বলল ওই সময় দুটা কথা বলতে ছিল, কথা বলতে পারিনি। তো আব্বা বললো আমার বড় আমার আমার বাচ্চা যারা চাই ভাই সবার বড়ই আমার আব্বা। তো ভাইও বলল, বললাম যে ডাক্তার নিয়ে আসি, পরে বলছিল আমাদের আমার কাকার নাম গোলাম রসুল আর আমার আব্বার নাম গোলাম আহাদ, বলে সে গোলাম রসুল যাইছি না তোর লোকের কাছে। এবার আমার চাচা বলে যে বাইসা আমি বল আমি ডাক্তারের কাছে নিয়ে আসি, ডাক্তার আনিস না তোর দুটো কথা বল। তোমার চাচা আমার বাড়ি থেকে ডাক্তার আছে, ডাক্তার দেখি এই আমার আব্বার নাই, ওর মধ্যে আমার এক চাষ তো ভাই দিয়া কয় আমার চাষা নেই আব্বা, আর ডাক্তার দেখি হবে বড় কাকার দাম নাই, আমার কাকা ওইখানে মাথা ঘুরে পড়ে যায়, সবাই আবার গিয়া দরাদরি করে নিয়ে আসে। পরে আর কি
আপনার জন্য কিছু বলে গিয়েছিল যাওয়ার মুহূর্তে? শেষ মুহূর্তে
আমার নাকি আমার এখানে একটুকু ছিল যে আমার লাশ মূর্তি দেখবে, সে একবার দেখবে, এছাড়া আর কোনো কিছুই বলে নাই। আর সে আমি খুব লঙ্গি কিন্তু অনেকবার বলতাম আমার আব্বারে যে তুমি আমার জন্য লঙ্গি কিনে আনো না, আমার বলতো যে ছোটবেলা থেকে লঙ্গি বেরো তাহলে তোমার কোমরটা চিকা মানে চিপা হয়ে যাবো, সব দেখা দেবো, আর তো বড় হলো তোর লঙ্গি কিনে দিব, আমি হাফ প্যান্ট পরতাম। তা আমার বাড়ির লাস্ট মুহূর্তে আমার জন্য নতুন একটা লঙ্গি কিনে হয়ে গেছিল। ওই তো কি
ওটা কি আপনার কাছে আসে এখনো?
না ওইটা নাই।
তো পড়েছেন কখনো ওটা?
হ্যাঁ এটা পড়ছি, পড়ে ওর সাথে প্রথমেই ওইটা লঙ্গিটা পরে আমি দেখা করছি ওর সাথে,
পরবর্তীতে যখন দেখা করছেন তখন ওর সাথে ওই লুঙ্গিটা পরে ওর সাথে
দেখা করছি, বলছিলাম এটা আমার আব্বার দেওয়া লাস্ট ইয়ে, আমার আব্বার জন্য লঙ্গিটা কিনে দিয়েছিল। তারপরেও খুব মানে সান্ত্বনা দিয়েছে আমার যে তুমি দেওয়ার খুব আফসোস করছি। সব আমার সঙ্গে
কতদিন পরে আপনি ওখান থেকে মানে গ্রামের বাড়িতে গেলেন, বাবাকে তো পেলেন না, এবং ওই জায়গাটা থেকে আপনি ফিরলেন কবে?
ওই জায়গা থেকে এক থেকে দেড় বছরের মধ্যে খরচটা করে ও খরচটা করেই আমি চলে আসি। তারপর নানু বলে যে তুই কিছুদিন থাক, তোর মা তো একা, ঠিক আছে, তোর মায়ের হয়তো তোরা দেখলে অনেকটা একটু ভালো লাগবো। আমি বলি না, কিন্তু ওই পরে ওই ওই জায়গায় গিয়ে আমার ওর কথা আরো বেশি মনে পড়ে যায়, কি করতেছে কি খেতেছে, মানে এরকম ধরনের দৃষ্টিভঙ্গি নিজের মধ্যে আবার নতুন করে যাকতে শুরু করে।
রেখার কথা বলছিলাম,
রেখার কথা বলতেছি। পরে ওই মুহূর্তে আমি চলে আসি আমার নানুর সাথে। তো আমার নানু বলে আমার খালাদেরকে, আমার মামাদেরকে বলে যে ওরা আর কিছু বলিস না, ওর মতো ওরা কিছুদিন চলতে যে বাপ মারা ছেলে, হয়তো অনেক কিছু একটা বললে কোনো আবার কোন জায়গায় রাগ করে আবার কিছু একটা করে ফেলাইবো, আর কোথায় যাইবো গা, আর কিছু একটা বলিস না। তাই আমি আমার প্রথমত কাজ ছিল যে আমি বাড়িতে গিয়েই আমি প্যান্টটা খুলেই তার সাথে দেখা করবো, আর সেই আব্বার লুঙ্গিটা পরিয়ে আমি তার সাথে দেখা করতে যাই।
মানে আপনি ওই যেখানে থাকতেন উত্তরখান, সেখানে আপনি আসলেন চার দিন পরে, আসার পরে আপনি প্রথমেই যেটা করলেন ওর সাথে দেখা করেন, বাবার লুঙ্গিটা পরে,
বাবার লুঙ্গিটা পরে।
This track was downloaded from fusionbd.com.
Okay, গিয়া আপনি কি বললেন?
গিয়া বললাম যে প্রথমে গিয়া বললাম যে কেমন আছো, হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? পরে আরামও বলে শুনছি, পরে আরামও আমার মাথায় হাতে যে তোমার খুব খারাপ লাগছে, তোমার বাবাটা মারা গেছে, আরামও খুবই ই করে তোমার বলে খুব খারাপ লাগছে যে হঠাৎ কি যায়।
তখন আপনি ক্লাস সিক্স এ পড়েন?
হ্যাঁ, ক্লাস সিক্স।
আচ্ছা, আমরা এখানে একটা ছোট্ট বিরতি নিতে চাই গল্পের। আমাদের শ্রোতারা নিশ্চয়ই জানেন রাত 12টার সংবাদ রয়েছে, এবং সংবাদের পর এই গল্পের আসলে আমরা 1% তো কভার করিনি, আমরা গল্পের শুরুর দিকেই আছি এখনো, এবং গল্পের শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে চাই, এবং আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা রাত 12টার সংবাদের পরপরই ফিরে আসছি আনোয়ারকে সাথে নিয়ে। আনোয়ারের জীবনের গল্প আজকে আমরা শোনাচ্ছি এবিসি রেডিওর হ্যালো 8920-তে। আপনি ইচ্ছা করলে আমাদের সাথে যোগ দিতে পারেন। আমাদের ফেসবুক পেজটা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920, hello8920। ওখানে গিয়ে আপনি আজকের এই অতিথিকে কোনো প্রশ্ন করার থাকলে, অনুষ্ঠান নিয়ে কোনো মন্তব্য করার থাকলে আপনি অবশ্যই সেটা মন্তব্য করতে পারেন। 12টা সংবাদের পরপরে ফিরে আসছে। আর যারা ইন্টারনেটে শুনছেন আমাদেরকে www.abcradiobd.fm এই ঠিকানায় শুনতে পাবেন। সংবাদের পরপরে ফিরে আসছি, আশা করছি সাথে থাকবেন। সংবাদের পর আরো একবার স্বাগত হ্যালো 8920-তে। আপনি শুনছেন এবিসি রেডিও, কিবরিয়া আপনার সঙ্গে আছি। আর হ্যালো 8920 যারা নিয়মিত শোনেন তাদেরকে তো নতুন করে বলার কিছুই নেই, যারা আজকে প্রথম যোগ দিলেন তাদের উদ্দেশ্যে বলে দিই আপনার জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম হচ্ছে হ্যালো 8920। এখানে এসে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন, সেটা যে কোনো বিষয় হতে পারে, ভালো লাগা মন্দ লাগা, ভালোবাসা সাকসেস কিংবা ফেইলার, যাই বলি না কেন, যে কোনো বিষয় আপনি আপনার গল্প এখানে আমাদের সাথে, আমাদের লাখো শ্রোতার সাথে ভাগাভাগি করতে পারেন। তেমনটাই হচ্ছে আজকে। আজকে আমাদের সাথে রয়েছেন আনোয়ার। আনোয়ারের গল্প আমরা শুনছিলাম, মাঝপথে সংবাদের বিরতি নিয়েছিলাম, এবং বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। আরো একবার মনে করিয়ে দিচ্ছি আমাদের ফোন নাম্বারটা 9115668, আমি আবারও বলছি 9115668। এখানে প্রথমে ফোন করতে হবে, ফোন করার পর আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন, এবং তারপর বলুন আপনার কি বলার আছে। এবং আপনি যদি অতিথি হতে চান তাহলে আপনার গল্পটি খুব অল্প করে বলে বলুন যে আপনার সাথে যোগাযোগ করতে, এবং অবশ্যই আমরা আমাদের এই হ্যালো 8920 বিশেষ টিম আপনার সঙ্গে যোগাযোগ করবে, এবং আপনাকে এমনও হতে পারে সামনের সপ্তাহে হবেন আপনি আমাদের অতিথি। আর ফেসবুকে যারা কমেন্টস করছেন, বিভিন্ন রকমের মন্তব্য করছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়া আছে আমাদের হ্যালো 8920 ফেসবুক পেজে, সেখানে আপনি বিভিন্ন মন্তব্য করতে পারেন, এবং একই সাথে যদি আমাদের অতিথিকে কোনো প্রশ্ন করার থাকে প্রশ্ন করতে পারেন, তার সাথে যোগাযোগ করতে চাইলে সেখানে কমেন্টস করতে পারেন, আমরা অবশ্যই সেই কমেন্টস এবং প্রশ্নগুলো তাকে দিয়ে দিই অনুষ্ঠান শেষে। এবং একই সাথে যদি কোনো প্রশ্ন যুক্তিযুক্ত হয় তাহলে অনুষ্ঠানে আপনার নাম উল্লেখ করে আমরা প্রশ্নটি করি। আমাদের ফেসবুক পেজটি হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, hello8920 মানটি হচ্ছে hello8920। আনোয়ার, আমরা একটা মাঝে একটা বিরতি পেয়েছি প্রায় 25 মিনিটের মতো, এবং গলার কাশি ঠান্ডার কারণে আসলে, মানে পরিবেশটা এখন এরকম হয়ে গিয়েছে সবারই সর্দি কাশি হচ্ছে। যাই হোক, আমরা গল্পের এমন জায়গাটাই ছিলাম যে আপনার বাবা মারা যাবার পর আপনি আবারও উত্তরখানে ফিরে আসলেন চার দিনের মাথায়, এবং ফিরে আসার পরে বাবার দেয়া লুঙ্গিটা পরে আপনি আপনার কি বলেন যে গার্লফ্রেন্ড এর সাথে দেখা করতে গেলেন রেখার সাথে, ঠিক আছে, ওই জায়গাটা আমরা ছিলাম, তো ওখান থেকে সামনের দিকে চলেছে, বলেন তারপরে কি হলো?
তারপর ওর সাথে দেখা করলাম, দেখা করে কথা বললাম, জিজ্ঞেস করলাম কেমন আছো,
জিজ্ঞাস
করলাম, তো বলছে ভালো আছে, তুমি কেমন আছো?
আচ্ছা,
তা আমি আছি ভালো। তো বলছে যে বুঝি, যেহেতু বাবা চলে গেছে কতটুকু আর ভালো থাকতে পারো। তো যাই হোক, ও আমাদের একটা সান্ত্বনা দেয় আর কি, যে যা হবার তো হয়ে গেছে, চিরদিন তো কেউ আপনার বেঁচে থাকে না, সবাই একদিন যেতে হবে, ওটা নিয়ে কোনো টেনশন করো না, ঠিক মতো পড়াশোনা করো, সব আস্তে ঠিক হয়ে যাবে। তো ওর আম্মা ও খুব আফসোস করে, বলে যে ছেলেটা এই বয়সে তার আব্বা মারা গেল, খুব একটা কষ্ট, মানে এই এত অল্প বয়সে বাবা মারা যায়। তো এইভাবে চলতে থাকে আমাদের ভালোবাসা, ভালোবাসা করতে চলতে থাকে। চলতে থাকার পর হঠাৎ করে মানে তাদের বাড়ির পাশে এক লোক মালয়েশিয়া থাকতো আর কি, উনি হঠাৎ করে চলে আসে। তো ওদের আত্মীয়ই, চলে আসার পরে ওদের বাসায় যাওয়া যাতায়াত করে, তা আমি জানতাম ওদের বাসায় যাতায়াত করতেছে বা আসতেছে এরকম। তারপর আস্তে আস্তে এরকম করতে করতে আমি বেশিরভাগই তাদের বাড়িতে যাইতাম, কিছুক্ষণ পর পর যতক্ষণই বাসায় থাকতাম তাদের বাসায় বেশিক্ষণ থাকতাম
ওই সময়টাতে,
ওই সময়টাতে তা আমি প্রায় প্রায় যায় দেখতাম আর কি, ওই লোকটার জুতা বাহিরে বাহিরে দেখে আমি চলে আসতাম। যে আমি ভাবতাম যে এরা কথা বলেছে যে মাঝে আমি কেন যাই, চলে আসে চলে আসতাম।
আপনাদের চেয়ে কি বয়সে বড় ছিল সে লোকটা?
অনেক, অবশ্যই অনেক, মানে সে যদি তার সময় মতো সে যদি বিবাহ করতো তাহলে আমাদের ছেলেই থাকতো, আমার চেয়ে বড় থাকতো, আমার মতো না হতো, আমার চেয়ে বড়ই থাকতো।
এরকম বড় লোকদের দেখে এরকম একটা সম্মান দেখানো খুব স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না, জুতো দেখলে ভিতরে যাচ্ছেন না। ওকে, তারপর কি হলো?
যাতায়াত করে থাকি, কথাবার্তা বলতে থাকি, তো আই দেখি আস্তে আস্তে ওই লোকের সাথে কথা বলতে বলতে মানে অনেকটাই আমার এড়ায় চলতেছে। আমিও
কি এড়াই চলতেছে, রেখা আপনাকে এড়িয়ে চলছে ওই লোকের সাথে কথা বলে, বাপের বয়সী লোকের সাথে কথা বলতে গিয়ে আপনাকে এড়িয়ে চলছে, ভয়াবহ ব্যাপার। ওকে, স্মার্ট।
তো এরা চলতেছে, তো আমি বললাম ও যদি আমাকে এত ভালোবাসে, আমি ওর এত ভালোবাসি, ও যদি আমাকে দেখা মানে ও যদি পারে আমার সাথে কথা না বললে থাকতে, তা আমি পারবো না কেন? আচ্ছা ঠিক আছে, আমি ওটা মানে জিত বেজা, আমি দুদিন ওদের বাসায় আর যাই না, বসে থাকি।
আচ্ছা,
হঠাৎ করে একদিন দুপুর বেলা আসে, আসা কেউ বলে কি ব্যাপার, এখন তুমি আমাদের বাসায় যাও তো না, আমি কিভাবে যাবো যে ওই লোকটা বসে থাকে, তোমার সাথে কথা বলার কোনো কোনো কিছু আছে যে কথা বলবো, বা বলার মতো কিছুই তো নাই, ওনা যেহেতু থাকে বাসায় তোমাদের বাসায় সবসময়, কারণ উনি তো মুরগি মানুষ, উনি বসে থাকে, উনি মতো বসে থাকে, তুমি তো যাইতে পারো যে বসে টিভি টিভি দেখতে পারো আমাদের বাসায়। আমি কই আচ্ছা এতটা ভালো লাগে না, এই জন্য যাই না।
আচ্ছা,
পরে এভাবে চলতে থাকে, থাকতে থাকতে হঠাৎ করে আমার মানে ওই লোকটা মানে আমার শাশুড়ি, আমার শাশুড়ি আর কি,
শাশুড়ি তো অনেক পরের ব্যাপার, মানে সেই মুহূর্তে আপনার গার্লফ্রেন্ডের মা,
মানে আমার গার্লফ্রেন্ডের মা বলতেছে আর কি, যে যে লোকটা এদের বাসায় যায়, লোকটার বোনের কাছে বলতেছে যে কি ব্যাপার, আপনার ভাই এগিয়ে বসে থাকে, ঠিক মতো আমরা কাম কাজ করতে পারতেছি না, আসলে তার নিয়তটা কি, এটা তো জানি না, আচ্ছা আমি জিগা মনে আসলে আর জিগাইলো, পরে জিগানোর পরে উনি উত্তর দিল যে আমি আরো বিয়ে করতে চাই। পরে আর
ওই লোকটার নাম কি ছিল?
লোকটার নাম না বললে,
আচ্ছা নাম বললে ভালো, তাহলে ওই বড় লোকটা মানে যিনি বয়সে বড় উনি বললো যে ওই রেখাকে মানে আপনার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে চাই।
আচ্ছা,
পরে
ওনার বোন বললো যে এটা কিভাবে সম্ভব, অনেক ছোট বয়স, এটা কোনো কিছুই হবে না, এটা ওর, আমি তো বিয়ে করেছি বিদেশ চলে যাবো, তারপরে আমি বিদেশ চলে গিয়ে আবার আস্তে আস্তে উপযুক্ত আরো পুরোপুরি উপযুক্ত হয়ে উঠবে আর কি, এরকম একটা কথা বলে আর কি। তো বলার পরে যে আচ্ছা ঠিক আছে আমার মার সাথে কথা বলে দেখি কি বলে তার মা। তো আমি এদিকে রাস্তাতে হাঁটতেছি, দুপুরের দিকে কি লাঞ্চের সময় তার মা লাঞ্চ করতে আসছে অফিস থেকে, আবার অফিসে চলে যাবে। পরের মুহূর্তে আর কি ওই ইয়ের বোনটা আর কি ওই লোকটার বোনটা ডাক দিছে যে শুনে যান। পরে শুনতেছে আমি আবার আসলে হাঁটতেছি করে বলতেছে যে রেখার বয়স কিরকম কতটুকু, এটা তো আমি বলতে পারতেছি না, ওর বাবা বলতে পারবে। মানে আমার লাভারের আম্মাকে ডাক
দিচ্ছে।
পরে ডাক দেওয়ার পরে বলতেছে যে ওর বয়স কিরকম হবে, বয়সটা জিজ্ঞেসে। তাহলে আমি সঠিক বলতে পারবো না, এটা তো ওর বাবা বলতে পারবে বা লিখে রাখছে ওর বাবা। আচ্ছা ঠিক আছে জিজ্ঞেস, পরে জিজ্ঞেস পরে বলি কেন একটু দরকার আছে, আমি তো পরে কথা বলবো। পরে গিয়ে কথা বলে পরে এলা ওর আম্মা বললে এটা কিভাবে কি কথা বললেন যে আমার মেয়ে এত ছোট, এর সাথে কিভাবে আমি বিয়ে দিব, এই কথাটা আবার তার আম্মা বলে কিভাবে আমি বিয়ে দিব, এটা অসম্ভব। তারপরে ওর ভাই বোনটা আর কি অনেক ইয়া করে যে আমার ভাই যদি এবার চলে যায় অনেকদিন পর আসছে, এবং আগে একটা মেয়ের সাথে তো সম্পর্ক ছিল, পরে ওই মেয়েটাকে তার আম্মা বিয়ে করে নাই বিদেশে, মানে সুইসাইড করতে যায়, ওই কারণে সুইসাইড করতে পারে না সে। পরে জায়গা জমিন বিক্রি করে তার বিদেশ পাড়ায় দেয়। বিদেশ যাওয়ার পরে তার আম্মা তার সাথে ওই লোকটার সাথে 12 বছর কথা বলে না, আসার পরেও সে কথা বলে না।
ওই লোকটাকে আমরা স্পেশালি ইনভাইট করতে পারি আমাদের এটার জন্য যে পরবর্তী এপিসোডে বা পরবর্তী পর্বে ওই লোক আসবে তার ভালোবাসা কাহিনী বলার জন্য, ভালোই হবে। আর যাই হোক, আপনিই জানলেন কিভাবে এই ঘটনা?
এই তারা কথা কথা বলতেছে, আমি শুনতেছি, আমি এদিক দিয়ে সব খবরই রাখতেছি মোটামুটি, সবই শুনতেছি আর কি। আমার খালতো বোন এবং মামাতো বোন বললো যে আপনি যেভাবে হোক এটা সম্ভব করেন, যেভাবে হোক যে কোনো ইয়ে হোক। তো ওই লোকটা আর কি অনেক কিছু দেয়, বিয়ে বলতে গেলে সিডি টিভি মোটামুটি টাকা পয়সা, মানে এমনি অনেক কিছুই করে। আমার ওই লাভার আম্মাকে দেয়।
আচ্ছা আচ্ছা আচ্ছা।
দেওয়ার পরে টাকা পয়সাও দেয়, দেওয়ার পরে এমন কথা বলে, এরকম কথাও বলে যে আপনার ছেলেকে আমি বিদেশ নিব, ঠিক আছে, রেখার ভাইকে বিদেশ নিব, এরকম ধরনের একটা কথা বলে তাদের সাথে। বলার পরে অনেক চিন্তা ভাবনা করে দেখলো, দেখার পরে তারপরে সে রাজি হয় না।
আচ্ছা, কি রাজি হয়
না? আমার লাভার,
ওকে,
আমার লাভার আবার বলতেছে যে এই লোকটা আসতো ভালো কথা, কিন্তু এই লোকটা এই কথা বলছে, তুমি কি জানো? আমি, হ্যাঁ আমি শুনছি। তারপরে তুমি কিছু আমার বললো না কেন? আমি, আমার কি বলার আছে এখানে? তোমার আম্মার সাথে কথা বলতেছে আমার বোন, তা আমি এখানে কি বলবো?
তখন আপনি কোন ক্লাসে পড়েন?
তার কথা অনেক চিন্তা ভাবনা করতে করতে, মানে তার কথা সবসময় আমি ভাবতাম, তো ভাবতে ভাবতে মানে ঠিক মতো পড়াশোনার মধ্যে মনোযোগ দিতাম না, তারপর আমি পরীক্ষা পাস করতে পারি না, আরেক বছর থাকতে হয় আরকি। এই কারণে আমি তারপরে কথা বলা চলতেছে, পরে আমার বলছে এই কথা বলার পরে আমি এত একটা গ্রাহ্য দিইনি, বলছি যে না, যা এতটা সোজা আর যে লোক এত বয়স্ক তার সাথে বিয়ে দিবে তার মা, আমার অসম্ভব ধরনের একটা কথাবার্তি, মানে অসম্ভব মনে হচ্ছে আমার ওই কথাটা, যে এটা কোনোদিনও সম্ভব না। তুমি যাই বলো কেন, জানি না বলো কেন, কিন্তু তোমার আম্মা এখানে তোমার দিবে না। পরে অনেক কিছু বলার পরে হয় আমার সম্পর্কটা আমি আবার বলে দিই যে ওই লোকটা যে আমার সাথে তোমার যে সম্পর্ক এটা যাতে উনি না জানে। আচ্ছা ঠিক আছে, এটা কোনো সমস্যা নয়, তো আমি বলবো না, বললে তো জানবে।
জি,
সে কিভাবে জানে বলে যে আমি তো তোর একদিন বাসায় যাই, বাসায় যাওয়ার পরে আমি এবার তার পিস পিস যাই, পিসে পিছিয়ে যাওয়ার পরে তাদের বাড়ির যে ওয়ালটা, ওয়ালার পাশে যে একটা ইয়া থাকে, একটা মানে ওয়ালের একটা ফাঁকার মতো থাকে, আমি আবার ওই ফাঁকটা তাদের দরজাটা পুরো বরাবরই দেখা যায়।
আচ্ছা আচ্ছা,
ওই পরে ওই জায়গায় যান, দেখি উনি কি করে, অয়ও কি করে,
মানে আপনার গার্লফ্রেন্ডও কি করে এবং ওই লোকও
কি করে।
আচ্ছা,
উনি গিয়ে বলতেছে আমি তো তোর বিয়ে করতে চাই ডাইরেক্টলি,
তরে তরে
অনেক ছোট, তো আমরা তো অনেক ছোট।
আচ্ছা আচ্ছা,
তার অনেক ছোট, তা আমি বললাম তো সে যে সময়কালে বিয়ে করতো আমার বড় তার ছেলেই থাকে।
জি,
তাই বলতেছে তোর তুমি বিয়ে করতে চাই, তুই কি বলিস? পরে ওই উত্তর দিয়ে দেখেন এসব ধরনের কথাবার্তি আমার সামনে আপনি বলবেন না। আপনার আমি আপনার মেয়ের মতো, আমি আপনি কিভাবে এসব ধরনের কথাবার্তি বলেন, আপনার মুখে এসব ধরনের কথা মানায় না। সো আপনি এই ধরনের কথা আর কোনোদিন বলবেন না।
আচ্ছা,
তারপর বলে যে তুই কেন আমার বিয়ে করতে চাস না, আপনার অনেক বয়স। আর দ্বিতীয়ত কথা, আমি একজনকে পছন্দ করি। সে উত্তর করে, আমি তো জানি সে ছেলেটা কে, আমি কিন্তু দেখতেছি এবং কথা শুনতেছি। আর ওই যে বই বসছে, ওই আমার দেখে ফেলাইছে, দেখে ফেলানোর পর আমি আর দিয়ে ইশারা দিই,
চুপ থাকো
চুপ থাকো, কথা বলো না, আমি শুনতেছি। পরে বলে ওই লোকটার নাম লিখতো, পরে বলে কি তুই ছেলেটা পছন্দ করিস, নাম লেখ। কই কেন, কই নাম লেখ। পরে নাম লেখে, নামটা লেখে, আমার বইলা দে যে এই ছেলেটা তো আমি চিনি, আনোয়ার, পাশের আমাদের পাশের বাড়ি। তো তুই যত কথাই বল তুই আর পাবি না, তুই যত কথাই বলো যত চেষ্টাই করো তুই আর পাবি না। তার ওই সময় একটু নার্ভাস হয়ে যায়, বলে যে না আপনি কথা বলেন না, আমি বরং আপনি আর বলতে চাচ্ছি যে আপনি আমাদের দুজনের যে জোড়াটা এটা আরো কিভাবে আপনি মিলিয়ে দিবেন সেই কথাটা আপনার জন্য বলতে চাচ্ছি, কিন্তু সুযোগটা আর আমার হয়নি, আর এই মুহূর্তে আপনি আমার এই কথা বলছেন। তারপরে সে আমার নামটা লিখতে বললো, নামটা লিখছে, লেখার পরে জিজ্ঞেসে যে নামের অক্ষর কয়টা, চারটা, এতটুকু বুঝলে। সে চলে আসছে বাসা থেকে, অভিযোগ মতে চলে আসছে, তা আমি তো সবই শুনছি।
আপনার মনের মধ্যে ভয় ঢুকলোটা যে নামের অক্ষর যেগুলো এভাবে চারটা?
হ্যাঁ, আমার মনের মধ্যে একটা ভয় ঢুকছিল। কেন, মানে কিরকম একটা ভয় ঢুকছে যে মানুষ তো তাবিজ তোমার অনেকে বিশ্বাস করে।
আচ্ছা আচ্ছা,
ঠিক আছে, এরকম ধরনের একটা ভয় ঢুকছিল যে, আর তার ভিতরে এরকম ধরনের একটা কাজ করতো আমি শুনছি যে সে এরকম করে বা করতো, এরকম ধরনের একটা কাজ আমার ভিতরে করছিল যে সে নাকি এরকম ধরনের কিছু করে। পরে আমাকে আবার ওই বললো যে কেউ কিছু এগুলা করে বিশ্বাস করো না, এগুলা করে কেউ নাকি কিছু করতে পারে না।
সেটাই,
আর যত কথা বলো থাকলে তিন মাসেই থাকবে, তার বেশি আর ওই এক সন্ধ্যা থাকবে না, যদি কইরা থাকে উনি যদি করে।
আচ্ছা,
তার দুদিন পরেই শুনি যে তার বিয়ের কথা চলতেছে, মানে পুরোপুরি
একদম ফ্যামিলি থেকে।
হ্যাঁ, একদম ফ্যামিলি থেকে। ওর ফ্যামিলির আম্মাকে আর কি ওই লোকটা বলে যে তোর মেয়ে এরকম এরকম কাজ করতেছে, এরকম তোর মা, তোর মেয়ে তো খারাপ হয়ে গেছে অনেক কিছু, মানে বিভিন্ন ধরনের ধারায় অনেক কিছু হচ্ছে বলে। বলার পর তার মা পুরো সিদ্ধান্ত নেয় আমি এই লোকের কাছেই মেয়ে বিয়ে দেবো, পুরোপুরি সিদ্ধান্তই নেয় যে আমি এই লোকের কাছে বিয়ে দেবো। তো ওই মুহূর্তে রাত্রেবেলা অনেক বাজে, তা বাচ্চাবেলা আর জিজ্ঞাসা করে আমার মা, পরবর্তী আমি তার মুখ থেকেই শুনি এগুলো কথা, সেই আমাকে বলছে, তাহলে আমি কথাগুলো পাইলাম, মানে শুনলাম কোথা থেকে, সে যদি না বলতো বলতেছে যে তুমি যদি তুই এখানে শোন, তুই এখানে বিয়ে কর, খুব ভালো হইবো, খুব সুখে শান্তিতে থাকবি, এমনি অনেক কিছু পিনবি, কোনো কিছু অভাব থাকবো না, ঠিক আছে, এরকম ধরনের কথাবার্তি বলে। আর তুই নাকি আমার পছন্দ করো এটা ভুলে যা, দরকার নাই এরকম ধরনের কোনো কিছু করার, আমাদের তো একটা মান সম্মান আছে। পরে বলে যে না মা, আমি ওকে কোনোদিনও বলতে পারবো না বা এরকম ধরনের কিছু কথা বলে, যে তুই যদি এখানে বিয়ে করতে রাজি না হস তাহলে আমি হয়তো বিষ খামু, তোরা ঘুমাই থাকলে আমি ফার্স্ট লেটকে আমি মারা যাবো। পরে অনেকক্ষণ কান্দা এটা বলে যে ঠিক আছে, যদি আমার দিয়ে তোমার সুখ তোমাদের সুখটা হয় তো আমি আমার ভালোবাসাকে আমি নিজেই কুরবানি দিব, তোমাদের সুখটাই আমি সুখ মনোবিলা দেখবো। মুহূর্তে সে রাজি হয়, ঠিক আছে তোমরা যা করো আমি তাতেই আছি। তারপরের দিনই তারা, তারপরের দিন গ্যাপ যায়, তারপরের দিনই তারা বিয়ের একটা সিদ্ধান্ত নিয়ে ফেলা যায় ফ্যামিলিগত ভাবে। তো আমি সকালবেলা ঘর থেকে বাইরেছি, ঘর থেকে বাইরানোর পরে দাঁত ব্রাশ করতেছি সকালে, সকালে দাঁত ব্রাশ করতেছি, করতে করতে আমি আমার একটা ফুল গাছ আছে আমাদের নানির বাড়িতে, ওই ফুল গাছের এই জায়গায় বসে বসে দাঁত ব্রাশ করতেছি, আম গাছের নিচে বসে বসে। এই মুহূর্তে দেখি কি তার আব্বা এবং আম্মা দুজনই বাড়িতে, আমার ভিতরে যেন কিরকম একটা ওই যে ভালোবাসার টান ছিল, মানে কিরকম একটা মানে ভিতরে একটা চিৎ দিয়ে উঠলো যে কি ব্যাপার, আজকে তারা দুজনই বাড়িতে, হয়তো মনে হয় আজকে বিয়ে শুধু হয় কিনা, না কি জন্য রইল। পরে ওই মুহূর্তে তার আব্বা আম্মা ঘরে ঢুকতে যায়, আর ওই মুহূর্তে সে বাড়ির থেকে ওই তাদের ইয়ের থেকে বাড়ির থেকে গলির থেকে বাইরে বাইরে সরাসরি সে আমার কাছে চলে আসে। আসার পরে আমার বলতেছে যে আমার তো আজকে বিয়ে, তো তোমাকে কিছু করার আছে, তুমি কি আমাকে, চলো আমরা চলে যাই। আমি বললাম যে আমি এই মুহূর্তে আমি এত কোনো সেভে নেই, আর আমি বাপ মারা গেছে বেশি দিন হয়েও নাই, আর এখন এই মুহূর্তে যদি আমি কিছু একটা করতে চাই, আমি করি না কোনো চাকরি বাকরি, মানে কোনো কিছুই করি না আদার্স, আর আমাকে কেউ চাকরি নিব না ওই সময়, আমি কিভাবে তোমার কি খাওয়াবো, কিভাবে কি করবো, আমার পক্ষে এখন এত তাড়াতাড়ি কোনো কিছু করা সম্ভব না। আমি ওর মধ্যে তারা বলে দিল সত্য কথা যে আমি পারবো না।
আচ্ছা,
এই কথাটা ও প্রায় প্রায় আমার বলতো যে আমি তো আমার উই বিয়ার আগে তোমাকে বলছিলাম, তুমি কেন আগে সময় রাজি হইলা না,
তারপরে আপনি যখন না করলেন তারপরে কি হলো?
না করার পরে সে চলে গেল, চলে গেছে জেলে যাওয়ার আগে আমার সে বলতেছে যে আমি তাহলে তোমার কিছু যেহেতু করার নাই আর কি করবো, আমার বাপ মার সিদ্ধান্ত মেনে নিতে হবে, ওরাও চলে যায়। চলে যাওয়ার পরে আমি আমার ঘরে শুয়ে থাকি, মানে ও আমাকে পরে বলে, লেখা আমাকে বলে যে মিথ্যা কথা করে নিয়ে নাকি বিয়েটা করে, জানি না বাকি আল্লাহ জানে, আর ওই করতে পারবো যে আসলে কতটুকু মিথ্যা কতটুকু সত্য, তারা বলে যায় যেন বলতে যাবো, এরকম একটা কথা বলে আমার কথা বলে তারা ওই জায়গাতে বিয়ে করে নিয়ে আসে। নিয়ে আসার পর আমি যেগুলো শুয়ে দিয়েছি সেগুলো ধরার সামনে বেনারসি মানে লাল একটা শাড়ি পরিয়া মাথায় ঘোমটা দিয়ে, তা আমি আবার টিভি দেখতেছি, মাথাটা পশ্চিম দিকে পাটা পূর্ব দিকে দিয়ে টিভি দেখতেছি, কিন্তু আমার দরজাটা হইলো পূর্ব দিকে, তাই সে আমার দরজার সামনে আইসা দাঁড়ায় যে মানে কাঁপতেছে এটা আমি খেয়াল করি নাই, মানে কাঁপতেছে কোনো শব্দ নাই, তারপরে অটোমেটিক সে আবার দেখতেছে আর কাঁপতেছে, হঠাৎ করে ফারজানা আসলো, আইসা বলতেছে ভাইয়া দেখ কে আসছে,
ফারজানাটাকে
পরে ভিতরে আসলো না, সে ওইখানে দাঁড়াই রয়েছে প্রায় 5 মিনিটের মতো, সে এখানে দাঁড়াই রয়েছে, পরে তার ওই নোনাস এবং তার হিবের মানুষ হয় না, তারা টাইনার করে নিয়ে বসায়, বসার পরে সে অনেক চিৎকার করে কান্দাকাটি করে, অনেক চিৎকার করে কান্দাকাটি করে, আমিও আমার রুমে গিয়ে আমি কান্দাকাটি করি, আমার কান্দাকাটি অনেকে দেখছে, দেখেনি যে এরকম কোনো কথা না, সবাই দেখছে মোটামুটি, তাও বেশিরভাগ করে আমার মামি দেখছে, আমার ছোট মামিটা, ছোট মামি বললো যে কি হয়েছে তোমার, কিছুই হয়নি, যাওয়াবার তো হয়ে গেছে
ওই দিনে, মোটামুটি পুরো মহল্লার লোক জেনে গেল যে
আপনারা দুজন থেকে সবাই জানা দেয়, কিছু কিছু মানুষ জানতো যে ওর সাথে এত চলাফেরা এত দুষ্টামি, যে এদের মধ্যে কোনো একটা সম্পর্ক আছে, এই জন্য এত মিল, এত ঘনিষ্ঠতা, একসাথে খেলাধুলা সবকিছুই করতাম তার সাথে। তারপর আমার মামি বলে যে কিছু হয় নাই আর এগুলো নিয়ে কোনো টেনশন করো না, বাট মানুষ যাতে আমাদেরকে কোনো কিছু খারাপ না বলে, তুমি এরকম করতেছো হয়তো তুমি যদি এরকম করো তাহলে মানুষ বলবে যে ওই যে বেটার বোঝলো ওই নিজে কাটতেছে, কি দরকার আছে, আমার যদি আমার ভালোটা বুঝে নিয়ে থাকতে পারে তুমি কেন পারবা না, আমি আমার সন্তান দেয় আর কি। আবার কি হাতে পায়ে লম্বা ছিল, তো শরীরের গঠনটা ভালো ছিল,
ভালো ছিল,
বড় বড় মনে হতো,
মানে বয়স লুকিয়ে কাজটা করা হয়েছে,
হ্যাঁ বয়স লুকিয়ে, কিন্তু আমার বলে যে আমার দাঁড়া করায় তুমি জানো ওই সময় আমি পাও ভাঙ্গা দাঁড়াই, তারপরে মনে করো একটু টাকা পয়সা দিয়া কাজে বুঝে কাজে দিয়ে কাজটা করায়,
খুব বেশি হলে 14 থেকে 15 বছর বয়স।
আমার এটাও মনে আছে, আমি আর জিজ্ঞেস করছিলাম যে তোমাদের সাথে কে কি গিয়েছিল, এসব বলছিল যে লাল মিয়া মাতা বড়ের ছেলে শামিম আর দবির নামে একটা লোক ছিল, তারপর লগের বাসায় এক মেয়ে ওরা বলে যে রেখাটা তুই কি করলি, তুই তো জানতি তো এত পছন্দ করতো এতই করতো, আমার কান্নাকাটি থামা যাওয়ার পরে সন্ধ্যা সন্ধ্যা হবে ওই টাইমে, তুই তো কি করলি কাজটা, তুই মুখে ঠিক করিস না, কয় দেখো এটা আমি ওকে বলছিলাম যে তুমি আমার নিয়ে চলে যাও বা এরকম, ওই আমার ডাইরেক্ট অস্বীকার করছে যে আমি এই মুহূর্তে কিছু করতে পারবো না, আমি বলছি প্রণয় বলছে ঠিকই তো বলছে, ওই ওই কে এই মুহূর্তে কিছু করতে হবে, তুই যদি নিজে রাজি না হইতি তবে কি আর এখানে বিয়ে দিতে পারে? জোর করে যত কিছুই হোক বিয়ে তো দিতে পারে না, তোর ইচ্ছা ছিল তুই বিয়ে বসার, বিয়ে বসছিস, তোর কাজটা খুবই খারাপ করছিস। প্রণয় দেখলাম যে মোটামুটি কান্নাকাটি করার পরে মোটামুটি ভালো সুস্থ, আমি বলতে গেলে কি যে সে আমাদের যত সময় ভোলার চেষ্টা করতেছে অনেকটা, আমি যে আমি যেটা মনে করতেছি আর কি, আমি যা দেখছি আর কি, যেটা চলতে থাকা তাদের যেদিন প্রথম রাতটা যে যায় ওই রাতে আমি সারা রাত ঘুমাইনি, আমার খালি মনের মধ্যে একটা কথাই যাচ্ছে, মনের মধ্যে সবসময় মনের মধ্যে যাচ্ছে যে ও তো একটা সরস জমে, আসলে একটা সরস জমে, সে কিভাবে বিয়ে দিল
হঠাৎ? আপনি আমাকে একটা, আমি জানি না ফিলিংসটার কথা জিজ্ঞেস করাটা ঠিক হচ্ছে কিনা, আপনি তো আপনাদের যখন বয়সটা একেবারে অল্প ক্লাস সিক্স এর কথা বলছেন যখন, সেই মুহূর্তে আপনারা বুঝতেন, আপনি কখনো হাত ধরেছেন? হাত ধরে হাঁটাহাঁটি করেছেন? সাধারণত পূর্ণবয়স্ক প্রেম বলতে আমরা যেটা বুঝে থাকি একটা অন্য ধরনের সম্পর্ক হয়, শরীরের সম্পর্ক, এমনিতেই ওকে কখনো আপনি আদর করেছেন?
জি আদর করছি।
আপনার কি রাতের বেলা যখন এই ফিলিংসটা কি কখনো হয়েছিল যে আজকে তো বিয়ে হয়ে যাচ্ছে এবং আজকে ওকে অন্য কেউ হাত দিয়ে ছোঁবে বা এরকম, ওই ফিলিংসটা কি ওই মুহূর্তে কাজ করেছে এবং ওটা কি মাথার মধ্যে কখনো কাজ করতো?
জি হ্যাঁ এটা কাজ করতো যে আজকে তো এতদিন সে আমার সাথে হয়তো একবারে হাত ধরে ঘুরছি, একসাথে চলাফেরা করছি, হয়তো আজকে পরের থেকে আর আমি কোনোদিন আর হাত ধরতে পারবো না, আজকের থেকে অন্য কেউ শরীরে।
কি করতেন আপনি তখন ওই মুহূর্তে? কি করতেন মানে এই ফিলিংসটা আসার পর আপনি কি করতেন?
মানে আমি খুবই মানে কি করতাম মানে বলতে গেলে আমি কোনো খাওয়া দাওয়া করতাম না, ঠিক মতো ঘুমাইতাম না, মানে কিচ্ছুই খাইতাম না, এইভাবে চলতে থাকে আমার জীবন। আমি খুব শুকায় যাই, শুকায় যাওয়ার পর আমার নানি বলে যে ওর মনে কেউ মানে শুকনো বানটান মারছে, তো ওরা কেন কিছু বলিস না, আমার নানিও জানতো আমি পছন্দ করতাম, খুবই পছন্দ করতাম।
আপনার মা তো জানতো না আপনার বাড়িতে?
আমার বাড়িতে কেউ জানতো না,
আমাদের বাড়িতে খুব পাশাপাশি ছিল। তো ও মেয়েটা কি বিয়ের পরে শ্বশুর বাড়ি চলে যায় নাকি ওখানেই থাকে?
ওখানেই থাকে, শ্বশুর বাড়িতে ওই জায়গায় ওইখানেই থাকে।
মানে কেমন একটা অদ্ভুত ব্যাপার না, মানে
আমার চোখের সামনে সবকিছু, সবকিছু আমার চোখের সামনে ঘটে। আর সবচেয়ে মজার ব্যাপার হইলো যে সে আমার কাছে দেখা করতো বা আমার বাড়িতে আসতো, কিভাবে আসতো সে আমার, আমি একদিন বলছিলাম আর কি আমার বোনকে যে হয়তো আজকে আমাদের বাড়িতে আসবো, ওরা বলতেছে ভাইয়া তুই জানোস কিভাবে তো আমাদের বাসায় আসে, আমার কানিয়া যে বোনটা ছোট বোনটা বলতেছে যে কিভাবে আসে, তোমার মাছ বাইচা মাছের তেল গুলো আসে না এদিন মনে করো তোমার নিচে, তোরা নিচে থাকে ফলরে, ওই ফলরে ছিটা দিত, ছিটা দিলে আমি ফলরে ছিটা দিলে কি হইবো যে পিঁপড়া চলে আসে, তার আব্বাকে বলে যে আব্বা আমি এখানে কিভাবে ঘুমাবো, এখন তো পিঁপড়া এসে বলে গেছে সারা রাত তো পিঁপড়া আমরা হইতে ঘুমাইতে পারবো না, আমি তো ওই সারা নাগো বাসায় যাই গেল
আপনাদের ওইখানে আপনার সাথে দেখা করার জন্য,
আমার কাছে সারা রাত কথা বলার জন্য সে আমাদের বাসায় আসতো, আমি নিচে শুয়ে থাকতাম সে উপরে থাকতো, সারা রাত এইভাবে কথা বলতে থাকতাম, তখন আমি অনেক সময় চিলাচিলি করতো যে কি ব্যাপার অনেক রাত তো হয়েছে তুই এখন ঘুমাস না, সকালবেলা তো ওই আরবি পড়তে যাবি শুনতে যাইতে যাবি না, ওরেও বলতো এই ঘুমা তোমরা সবাই ঘুমাও সকালবেলা তো পড়তে যাবে, আস্তে আস্তে ঘুমাই থাকতাম আর কি। সবচেয়ে খারাপ লাগতো আমার কাছে যে সে আমার কাছে এত কিছু কইরা আসে আমার কাছে চলে আসছে, আর তাকে আমি মানে মানে অনেক সময় আমি ভাবতাম যে এটা আমি কি করলাম, ওই সময় যদি আমি কিচ্ছু একটা করতাম হয়তো ওই মুহূর্তে আমি তার বিয়ে করতাম, যেহেতু আমার বয়স ছিল ওই মুহূর্তে তাকে আমি বিয়ে করতাম, কিন্তু ওই মুহূর্তে তো আমার কোনো কিছু করার ছিল না যে আমি ওই মুহূর্তে তার কিছু একটা করলাম।
এটা বিয়ে করলে আপনাদের বিয়ে তো হতো না?
হতো না, মানে আমি তার থেকে তার যে শৈলগতর বা যে উঁচালাম্বা ছিল তার থেকে আমার একটু, হ্যাঁ আমি একটু হ্যাংলা পাতি ছিলাম ছোটবেলা,
ছোট ভাই ছোট ভাই লাগতো,
ছোট ভাই বলতে গেলে কি মানে এত এত বোঝা যাইতো না, কিন্তু তার থেকে আমার থেকে একটু লম্বা ছিল।
ওকে ঠিক আছে, একটা জিনিস জেনে ফেলেছি যে আপনি তো ওর সাথে প্রেম করে ক্লাসে একবার দাব্বা খাওয়া বা যেটাই বলি না কেন খেলেন, এরপরে এইরকম একটা বয়সে যখন নিজের চোখের সামনে দেখলেন যে আপনার যার জন্য আপনার মানে পুরা দুনিয়াটা একদিকে সাইড হয়ে গেছে সেই মানুষটা অন্যের ঘরে চলে গেছে, তারপরে লেখাপড়া টেখাপড়ার কি অবস্থা ছিল, পড়তে পারতেন?
যে তারপরে আর আমি ইচ্ছা কিতে পারবেন লেখাপড়া করি না, স্কুলে যাই না, তা আমার মামা অনেক সময় বকে আমাকে অনেক বোঝায় যে তো নানা আমাকে পড়াইতে চায়নি বা টাকা পয়সা ছিল না কিভাবে পড়াইবো, আমি খুব কষ্ট করে আমি পড়ি যে তুমি করছি আমি মোটামুটি আমি নিজে ইচ্ছা করতে ভাবেই পড়ালাম ছেড়ে দিই, শুধু ওর চিন্তা করতে করতে আমার পড়ালেখা কোনো মতেই আমি মন বসাতে পারি না, যতই চেষ্টা করি আমি খালি একটা একটাই আমার মনের মধ্যে জাগতো যে সে কি করতেছে তার ওই জামার বাড়ি থেকে, সে রাঁধতেছে না খাইতেছে কি করতেছে, অনেক সময় আমি যাইতাম তাদের বাড়িতে আশেপাশে ঘোরাঘুরি করতাম। তো আমাকে অনেক সন্দেহ করতো ওই লোকটা, কি ব্যাপার তুমি এদিকটা ঘুরতেছো কেন, বা আরেক লোকের দিয়ে বা আমার বাড়িতে বিচার দিত, এরকম যেন কিছু করতো আর কি। পরে আমাকে বলতো তুই ওদিকে দিয়ে কেন ঘোরাঘুরি করস, মামারও বলতো বা আমার মামা অনেক সময় আমার মামিদেরকে বলতো যে তোমাদের লাইফাই আজকে ও এতটুকু করতে পারছে, তোমরা যদি আমার কাছে সব কথাটা বলতে আজকে ও কি করে না করে তাহলে কিন্তু এত সাহস পায় না। তারপর আমার মামা চিন্তা করে যে আমি আরে আমার বাড়িতে পাঠাই দিব। আমি কোনো মতেই আমি বাড়ির যাওয়ার নাম শুনলেই আমি উল্টা পাল্টা করা শুরু করতাম, বলতে গেলে ঠিক মতো খাইতাম না, ঠিক মতো করতাম না, মানে ঘোরাঘুরি করতাম। তো আমার মামা বলতো ঠিক আছে তুই এনে যদি ভালো হয়ে থাকস তাহলে তোর এনেই রাখবো, কিন্তু আমি যাতে দ্বিতীয়বার ওই কোন ওদের ওই বাড়ির মানুষকে নিয়ে যদি কোনো কাহিনী না শুনি,
আচ্ছা আচ্ছা,
এরকম ধরনের কথা বলে। তো এরকম চলতে চলতে ওই লোকটা দুই মাস থাকে বিয়ে করার পরে, দুই মাস পরে। আর এই দুই মাসের ভিতরে ওই একদিন ফট করে ওই লোকটারে বলে যে আমাকে আমার হাতে তুলে দে, আমার আর ভালো লাগে না কিছু, আমার কোনো কিছু ভালো লাগে না। দুই মাসের মধ্যে বিয়ে করার পর দুই মাসেই থাকে দেশে আর কি। সে লেখালেখি করে, তা আমি অনেক সময় থম ধরে থাকি, মানে বিয়ে হয়ে গেছে এমন কেন এই পাগলামি গুলো করতে যাইতেছ, আগে ভাবো নাই? আর আমি অনেক বকাবকি করছি যে কেন এইগুলো করতে যাইতেছ, মানে অনেক মানে বকাবকি। সে কাঁদছে,
সাদা পেজে সাইনটা নিচ্ছে, এটা কি আপনার গার্লফ্রেন্ড নিতে যাচ্ছে
নাকি? না না,
ওই বড় ওই
ভদ্রলোকটা।
আচ্ছা আচ্ছা।
তো বলতেছে যে আমার কথা জিজ্ঞাস করো, জিজ্ঞাস করতেই ওরে ওরা আমাকে সাথে কি ব্যবহার করার কি বলে,
কি বলতো সেটা
ওটা ওই লোকে বলতেছে, আমার হাজবেন্ড বলতেছে
যে খুব বাজে বিহেভিয়ার করে,
মানে খুব বাজেই করে, ঠিক মতো আমার সাথে কথা বলে না, ঠিক মতো মানে কোনো কিছুই বলে না। বলতে গেলে কি সে রাত্রে বেলা তারা দুজনে যদি শুইতো তাহলে মাঝখানে সে একটা ইচ্ছিকৃত ভাবে একটা কুলবাড়ি দিয়ে রাখতো, এরকম ধরনের কথা বলছে। তাহলে আমাকে আমার বলছে ডাইরেক্ট তুমি জিজ্ঞাস কর, তুই জিজ্ঞাস কর যে ওই কি বলে আর ওই এরকম করে কেন, আর এরকম করা কি মানেই সে, তুই তুই যদি এই জায়গাতে চলে যাস তাহলে ও এরকম তোর দেখতেও পারবো না, এরকম নাটক সৃষ্টি করতে পারবো না, বাড়িতে চলে যাওয়া। আমার মামা কিন্তু এই বিষয়ে কিছু জানতো না, আমার ছোট মামা কিছুই জানতো না, তারা জানাইতে পারবো না। আর মামি আমার মোটামুটি জানতো সবই, কিন্তু মামি জানাইতো না যে আমার যদি জানায় সে আমাকে মারধর করবে, এই বয়সে জানাইতো না। তারপর একদিন শুনে ফেলায়, শুনে ফেলার পরে আর আম্মা আমাকে অনেক গালাগালি করে যে কি চাস তুই আর এরকম করতেছ, দেখতেছিস তুই কেন আর এই জন্য রেছিস, তুমি তুমি তোমার বাড়িতে চলে যাও, কিছুদিন তুমি একদিকে থাকো তারপর আসো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তুমি যদি কাছাকাছি থাকো বা এদিকে ঘোরাঘুরি করো তাহলে তো তোমার হ্যাঁ কোনোদিনও বলতে পারবো না। তাই আমি বলছি আমি তো আগেই না করে দিছি যে আমি এই মুহূর্তে কিছু করতে পারবো না, সো সে এখন কেন এরকম করতেছে। আর আমি ওরা বলছি দেখো আমি তোমার কাছে মাপ চাই, তুমি আমার এদের কাছে ছোট বানায় না, এদের কাছে আর এত কথা শোনায় না, খুবই খারাপ লাগে, আমি এমনি অসুস্থতা আছি, শারীরিক ভাবে খুবই অসুস্থ, আর এগুলো তুমি কিছু নাটক করে করো, আর যদি নেক্সট টাইম কোনো কিছু করো তাহলে আমি নিজেই তোমাকে জবাই করে ফেলবো, এরকম ধরনের একটা ট্রিট করি ধরে আমি। সে ছেড়ে হওয়ার পরে আমার সে বলে ঠিক আছে যা, আমার তুই একটা কথা বলে ঠিক আছে যা, আমি আর কখনো বলবো না। তারপরে আমি চলে আসি, চলে আসার পরে আমার মামা আমাকে ডাকে, ডাকার পর আমার শুনছে, আমার ডাকে বলতেছে যে মানে সংক্ষিপে দিলে কথা বলে যে এই কাহিনী তোমার যদি আমি আর না দেখি নেক্সট টাইম এরকম দলে গেছো, ওরা যা মন চায় তা বলো, তুমি ওদের আশেপাশে বা দ্বারের কাছে তুমি যাবে না, তোমার মতো তুমি থাকবে আর ওদের মতো ওদেরকে থাকতে দাও, তুমি কেন তাদের সংসারে তুমি অশান্তি হয়ে দাঁড়াবে। আমার অনেক এই ধরনের কথাবার্তা বলার মতো আমি নিজে অনেক সময় বলি যে আসলে তো কথাটা ঠিক, আমি কেন তাদের সংসারে অশান্তি হয়ে দাঁড়াবো,
সেটাই
নিজের মনেকে খুব মানে একটা সাহস আনি। আমি না বলি ঠিক আছে আস্তে আস্তে দেহ আল্লাহ তাহলে কি করে আমাকে কতদিন, কিন্তু আসলে কথা সত্যি কথা বলতে কি আমি তারা খুবই ভালোবাসতাম, আর তার আমি কখনো ভুলতে পারিনি, সে আমার যতই কষ্ট দিচ্ছে তার আমি ভুলতে পারিনি। সে আমাকে দেখা দেখা অনেক তার আমার সাথে এটা করছে সেটা করছে, এদিকে ঘুরতে গেছে আমাকে মানে কষ্ট দেওয়ার জন্য, তাই নিজে নিজে ওই সময় কি ওই সময়টা কি আমি গান শুনতাম খুব, আর বিশেষত আমার প্রিয় শিল্পী ছিল ওই সময়টার কালে আসিফ।
আচ্ছা,
তো ওর গানটা আমি খুবই শুনতাম।
প্রিয়া তুমি কোথায়,
এটা আরো অনেক গান আছে যা বিরহের গান, অনেক গান শুনতাম। শোনার পরে এভাবে শুনতে থাকে, তাই দুই মাস পর ওই লোক চলে যায়, বিদেশে চলে যায়। চলে যাওয়ার পরে আমার মামার কাছে ওই লোকটা বলে যায় যে এটা যেভাবে হোক ওর বাড়িতে পাঠিয়ে দিও, ও যদি জায়গায় থাকে তো নতুন করে আবার ওদের মধ্যে একটা জিনিস আবার সৃষ্টি হতে থাকবে। পরে সে আমাকেও বলে যায় যে চেষ্টা করে ওদের বাড়িতে চলে যাওয়ার জন্য।
কখনো খারাপ দিক ব্যবহার করে, মানে গায়ে হাত তোলে না
কখনো, সেরকম ধরনের তার মধ্যে কিছু ছিল না। আর সে আমার বুঝাইতো যে যত ভালো হয়ে চলা যায়, যত ভালোভাবে লেখাপড়া করা যায়, ওই চিন্তা করো তোমার জীবনে এখন কিছুই না, সামনে আর বহুত সময় আছে।
আচ্ছা আচ্ছা,
আমি তার সামনে একটু কান্না করি যে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি চলে যাব। তারপর আমি সে বিদেশ চলে যাওয়ার পর আমি আর কোথাও যাই না। তার সাথে আবার একদিন আমি নিজের ইচ্ছা মানে কিরকম জায়গায় লাগতেছে, সে তার নানির বাড়িতে যায়। নানির বাড়িতে যাওয়ার পর এই বাসা এই বাসা নানির বাড়ি, তারা এদিকে ভাড়া থাকে আর ওদিকে তার নানির বাড়ি, এলাকাটা তার নানির বাড়ি। নানির বাড়িতে যাওয়ার পর আমি যাই, তার নানি আমাকে বলে যে তুমি আর আমাদের বাড়িতে আর আসবে না, কারণ ওর যতদিন থাকবে তুমি এদিকে আসবে না। ঠিক আছে আসবো না, আমি চলে আসি। চলে আসার পরে আমাদের বাড়ির পাশে আইন নামে একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে তার ভাই আবার পছন্দ করতো, আমি কিন্তু ওগুলো ভুলে গেছি, সবই ভুলে কথা ভুলে গেছি, অটোমেটিক সবকিছু ভুলে গেছি। পরে ভুলে যাওয়ার পরে সে আবার ওই আরিন যে নাম মেয়েটা, ওই মেয়েটার সাথে ওর দিয়ে অনেক কথা করে বলতাম, বলতে পরে একদিন কিভাবে জানে পারবে বুঝে ফেলেছি। বুঝে ফেলানোর পরে ওই মেয়েটাকে আরিনকে ওর চার্জ করছে অনেক, দেখো এরকম এরকম ওটা যাতে আমি না শুনি বা তুমি এই বিষয়ে কোনো সাহায্য যাতে না করো ওটা যাতে আমি না শুনি। বলে পরে আমার স্বীকার যায় যে না এরকম তো আমি তো কিছুই জানি না, মানে অনেক কথাই বলে যে না আমার তো এরকম না, এরকম ছেলেও না।
আচ্ছা,
আর আমাকে এরকম ধরনের কোনো কথাবার্তা সে বলে নাই বা আমি বলবো ওকে, অথচ বলছে সে, অথচ সে অস্বীকার গেছে তার সাথে। মানে আমি তার ভাইয়ের সাথে কথা বলি না, রাগ করে বলেছি যে তুমি এতটুকু বলতে পারছো তো আমি তোমার সাথে কোনো কথা বলবো না। তো অনেক ওর ভাই অনেক আমার বাসায় এসে মানে অনেক দুঃসঙ্গি ফেলে আমি করি, আমার যে দেবো আমার মনটা আবার সে ভালো করে,
কারণ না হলে তো আইরিনের সাথে
কথা বলা যাবে না, যে বুঝতে পারছে যে আমি তো তাহলে কারে দিয়ে আর কথা বললাম।
আমরা জানবো সংবাদের পরপরই। আর প্রিয় শ্রোতা, আপনাকে আরেকবার একটু মনে করিয়ে দিচ্ছি, আমরা শুনছি হ্যালো 8920 এবিসি রেডিও FM 90.2। এখানে জীবনের গল্প বলা হয়, সেটা যেকোনো বিষয় নিয়ে হতে পারে। আজকে আমাদের সঙ্গে আছেন আনোয়ার, আনোয়ার তার জীবনের গল্প বলছে। আনোয়ার কোন একটি এয়ারলাইন্সের ট্রাফিক লাইনে কাজ করেন এবং আনোয়ার তার জীবনের গল্পের কোন জায়গাটায় আছে ঠিক জানি না, তবে শেষ পর্যন্ত আপনি চিন্তা করতে পারবেন না যে আসলে গল্পের শেষটা কোথায়। আমাদের সঙ্গেই থাকুন, আমরা সংবাদের পরপরই ফিরবো। আর এই অনুষ্ঠানে আপনিও অংশগ্রহণ করতে পারেন, আপনি জানেন নিয়মটা খুবই সহজ। আমাদের একটি ফোন নাম্বার একেবারে নির্ধারণ করা আছে এই অনুষ্ঠানটার জন্য, ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আবারও বলছি 9115668। ফোন করার পর আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলতে হবে এবং তারপর বলতে হবে আপনি কি বলতে চান। আপনি যদি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, আপনার জীবনের ছোট ঘটনাটি ছোট করে বলুন এবং বলুন আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য, আমরা অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করব। এছাড়া যারা ফেসবুকে এই মুহূর্তে বিভিন্ন রকমের কমেন্টস করছেন, বিভিন্ন প্রশ্ন করছেন, তাদের কমেন্টস এবং প্রশ্নগুলো আমরা আনোয়ারকে অনুষ্ঠানের একেবারে গল্পের শেষের দিকে অবশ্যই করব। আপনি ইচ্ছে করলে আমাদের ফেসবুকে যোগ দিতে পারেন, আমাদের পুরনো অনুষ্ঠানগুলো এখান থেকে ডাউনলোড করতে পারেন এবং একই সাথে এই অনুষ্ঠান নিয়ে কোনো মন্তব্য থাকলে কিংবা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইলে আমাদেরকে জানাতে পারেন, কিংবা আমাদের অতিথির সাথে যদি আপনি যোগাযোগ করতে চান সরাসরি তাও জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজটি হচ্ছে www.facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। hello8920 মানেটা হচ্ছে HELLO 8920। সংবাদের পরই ফিরে আসছি, সাথেই থাকুন।
হ্যালো রিপ্লাই 20 তে আরো একবার স্বাগতম। সংবাদের পর কিদি আপনাদের সঙ্গে আছে আর আপনারা শুনছেন বিশ্ব রেডিও FM 89.2। আমরা সংবাদের আগে গল্পের যে জায়গাটাতে ছিলাম আনোয়ার, যে আমরা বলছিলাম যে ওনার হাজবেন্ড চলে গেল এবং আপনি যেকোনো ভাবেই হোক তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলেন, সবকিছু ভুলে গেছেন। চলুন সামনের দিকে যাই এবং আপনাকে শ্রোতারা সবাই অনুরোধ করেছে আপনি একটু যেন একটু একটু জোরে বলেন, কারণ তাদের শুনতে সমস্যা হচ্ছে।
তারপর ওই আইরিন যে দিয়া, আইরিন যে বোনটা ছিল যে পারবে যে লাভার, ওই লাভার দিয়া অনেক কথাবার্তা মানে আদান প্রদান করাইতাম, করানোর পরে এইভাবেই চলতে থাকে। তারপরে হঠাৎ করে আমি যেহেতু পড়ালেখা করি না, সব ঘোরাঘুরি করি, খাওয়া দাওয়া করি, তা আমার এক চাষতো ভাই থাকে তার মামার বেকারি থেকে, বেকারি নিজের বেকারি আছে, তা আমার চাষতো ভাইটা থাকে বেকারি হকার।
আচ্ছা,
ওই বলতেছে যে এখানে থেকে কি করবি, আমাদের ওখানে একটা ম্যানেজার লাগে, তুই ম্যানেজার হিসাবে তুই হিসাব টিসাব করতে পারবি না? হ্যাঁ পারবো। চল ওই জায়গায় তাহলে তুই থাকিস, ওই জায়গায় থাকা লাগবো না, চল ওই জায়গায় যাই। ওই জায়গায় এই সময় বেতন দিবে কত, 600 টাকা বেতন, খাওয়ায় দাওয়ায় সবকিছু করে 600 টাকা বেতন, মানে বেতনে চাকরি ম্যানেজার। তাই আমার মামারে বলে, মামারে বলে যে ওই যদি যায় আমিও চাই, ওই দুই থাকুক, থাকলে ভালো হইব। পরে আমার চাষতো বলতেছে যে তাহলে আমি কবে যাবো, আজকে আইসি, আজকেই তো নিয়ে গেলাম আমাকে এই মুহূর্তে, কাহে আসছে একটা দুটা দিকে। পরে বলতেছে আমি ঠিক আছে, পরে নানির বললাম, নানিও বললো ঠিক আছে দূরেই থাক, যত কষ্ট হোক দূরে থাক, দূরে থাকারই ভালো, ওই কাছে থাকলে অনেকজন অনেক কথাবার্তা বলে আর এই জায়গায় থাকার দরকার নেই। পরে আমি ওই দিন আমার লাভার আর কিছু বলতে পারি না, না বললেই চলে যাই। আমি আর মানে অনেক তুলনায় অনেক কথাবার্তা শোনার পরে আমার আর মানে কোনো কিছুই ভালো লাগলো না, তাই আমিও চাচ্ছি যে আমি দূরেই চলে যাই, দূরে চলে গেলে যাতে হ্যাঁ ভালো থাকবো, আমিও যাতে ভালো থাকি। তাহলে আমি দূরে চলে যাই আমার ভাইয়ের সাথে, আমি যাই বাউল মির্জাপুর সেলিম বেকারি।
দেখা যাবে পরে সেলিম বেকারি দিকে সবাই বসে আছে।
তো ওই বেকারিতে আমি এক মাসের মতো আর কি থাকি, এক মাস পুরো হয় নাই, থাকার পরে আমার যে ভালো লাগে না। আর এর মধ্যে আমি যে ফোন করছি আমার মামার কাছে, মামা ফোন করছে, এর মধ্যে আমার বলছে যে ওই লোক আমার চলে আস, যে লোক বিদেশ গেছিল থাকতে পারতেছে না, সেও
আপনার যন্ত্রণা কি না কি
কিনা কিনা কুইরে ফেলায়, তা আমার দেশে থাকার ঠিক হবে না, আমি চলে যাই।
আচ্ছা,
সেও চলে আসে, তা আমার বলতেছে যে এত আসতেছে, কি আসতেছে যে এরকম কয় তারিখে আসবে, যে এত তারিখে আসবে, ঠিক আছে আসুক। পরে আসার পরে আমিও আর হেনা বেশি দিন থাকতে পারি না, মানে থাকতে পারি না এই জন্যই যে খুব কষ্ট, আর এত কষ্ট আমি করি না, আমার লাইফের প্রথম চাকরি ওইটা
বেকারিতে,
বেকারিতে আমার লাইফের প্রথম চাকরি ওই বেকারিতে। তো দেখা যাচ্ছে কি ওই টাকা পয়সা হিসাব টিসাব করতে গেলে করতে করতে রাতে একটা বাজে সবকিছু, তাতে তাদের আবার মাল বুঝাই দিতে হয়, কেক বিস্কিট বুঝাই দিতে, আবার সকাল 6টার মধ্যে 5টার মধ্যে আগানের পরে উঠতে হয়, উঠলে দেখ হক সব সকাররা আসে, তাদেরকে আবার ওই রুটিগুলা ওই আবার কারে কতটুক দিতে হবে এটা তো লিখে রাখি, ওইটা আবার ওই বলে ওই অনুযায়ী তাদের ওই ভাগ করে ভাগ করে।
সত্যি কথা বলেন, সেটা হচ্ছে আমরা যারা বেকারি জিনিসপত্র খাই তাদের জন্য, এই যে অনেকেই আমরা শুনে থাকি যে বেকারিতে জিনিসপত্র যেভাবে বানায় এগুলো আসলে খাবার মতো না, চোখে দেখলে নাকি খাইতো না লোকজন, মানে এত বেশি অস্বাস্থ্যকর আসলে
ব্যাপারটা,
আসলে ওরকম,
আসলে ওরকম দেখুন তারা ওই যে রুটির জন্য যে মানে খাইটা করে ওটা থেকে একটা কাঠের মানে বিশাল একটা বড় ধরনের একটা কাঠের মতো থাকে, ওটার মধ্যে ছোট ছোট মানে পোলাপন আছে, যেগুলা মানে পড়ালেখা করে নাই, মানে বাপ মার অভাব অনটনে এত চাকরি করতে দিয়েছে, এরা ওটার ভিতরে উপরে ওইটা এরা পাড়ায় বা আবদায়ী করে, মানে নিজের ঘাম শরীরের ঘাম সবটাই ওটার মধ্যে যাচ্ছে পড়তেছে, এটাই কিছু করে ওরকম কিছু। আর সবচেয়ে ভালো জিনিস যদি খাইতে চান
থেকে ধরে নিয়ে আসে যে এই খেলাধুলার দরকার কি না দরকার কি,
কেকটা তৈরি করে, কেকটা যে তৈরি করে অনেকে দেওয়া যায় ডিম তো আর এক ডজন কিনে না, তারা শ হিসাবে কিনে, অনেক সময় যে 100 এর মধ্যে ডিম তো অনেক নষ্ট থাকতেই পারে,
ওগুলোর কোনো বাসা
বাসা আর করে না, ওগুলো সব দিয়ে মানে ভেঙে দিয়ে আপনার রুটির ভিতরে একটা মাখন থাকে, আমরা ছোটবেলা বলতাম যে এটা দুধ, বাটার বনের ভিতরে যে দুধ দেওয়ার মতো, কিন্তু আসলে একটা ডালডা।
আচ্ছা,
ডালডা এটা মেশিনে পড়ে, পড়ার পরে অল্প কিছু প্যাকেটের দুধ দিয়ে আর চিনি দিয়ে ওটা আমার ভাই আবার দেশের বাড়িতে যায়, আমার চাষ করে দুইটাই থাকে, বড়টা যে নিয়ে যায় ওই যায় দেশের বাড়িতে, আর ছোটটা আমার সাথে থাকে। তাই বলেছি এত সকাল আমার, আমি তো ঘুমাই রাত্রে একটা বাজে শুয়া, আবার এত সকালে উঠে আমার পক্ষে সম্ভব না।
আচ্ছা,
আর এনে খানা বানা আমার একদম ভালো লাগে না, মানে আমি এরকম খানা কোনোদিনও খাই নাই, আমি মনে থাকতে পারবো না।
ওই রুটি খেয়েছেন কখনো, যে রুটি আপনি বানাতে দেখেছেন এইভাবে?
না, আমি খাইনি।
এখন খান বা রাস্তায় কি?
না, আমি এখনো কিছু খাই না, বেকারি কোনো জিনিস আমি খাই না।
ওকে, ঠিক আছে।
তারপর অনেক কান্নাকাটি করি, পর আমার ভাই বলে বোঝায় আর কি, যে যাইস না, এনে থাকলে অনেক কিছু করতে পারবি। তো ওই যে ম্যানেজারটা ছিল, আমি ছিলাম, আমার উপর আর একজন ম্যানেজার ছিল, ওই ম্যানেজারও বলে যে তুমি এখানে থাকো, থাকলে আমি চলে যাবো বিদেশ, তুমি থাকলে পর আমার দায়িত্বটা তুমি পুরা পাবে, তারপর তোমার জায়গায় আর দুইটা লোক নিয়ে নিবে, তখন তোমার এত কষ্ট আর করতে হবে না।
আচ্ছা,
তুমি যেহেতু আস্তে আস্তে বুঝা ফেলেছো কিভাবে কি করতে হয়। মালিক আমার অনেক রিকোয়েস্ট করে, কেন তুমি চলে যাবা, আমি আমার তোমার আমি টিভি কিনে দিতেছি, তোমার রুম আলাদা করে দিতেছি, তোমার সিডিও কিনে দিব, তাও তুমি থাকো। আমি কই না, আমি থাকবো না, আমি থাকি না। পরে আমি তো 23 দিনের মতো থাকি ওই জায়গায়। তারপরে মামারে বলে, আমার মামা বলে তোর ভাইয়ারে বল যে এই সমস্যা তোর, তারা দেখবে জিনিসটা। মামা চাই নাই যে আমি যে আবার যাই, চাই না এই জন্যই, কারণ ওই লোকটা আবার ফিরে আসছে, উনি যদি আবার নতুন করে কোনো কিছু সৃষ্টি করে বা ঝগড়া কাজে ঝগড়া সৃষ্টি করে, এই জন্য উনি আর সাহস পাইতেছে না যে আমার এনে যে কোনো ইয়ে হোক। পর আমি আমার অনেক কিছুই বলি যে আমি এখানে আমার কোনো পক্ষেই থাকা সম্ভব না, আমি বাড়িতে চলে আসবো। তোর মামা বলে যে ঠিক আছে, তুই কি করবি, তুই চলে আস। পরে আমার 300 টাকা দিয়ে দেয়, তারপর আমি কোনো গাড়ি ভাড়া দেয় চলে আসি। ওসব আমার বেকারি থেকে আমার অনেকে বলছে তুই তো অনেক মোটা হয়ে গেছিস বেকারি রুটি খেয়ে, তো আসলে আমি রুটি খাইনি।
বেকারের ভাপে আপনি আসলে মোটা হয়ে গেছেন, যে আগুনের ভাপ ছিল সে ভাপে মোটা রুটির মতো ফেপে গিয়েছেন আর কি, বোঝা গেছে। ওকে, আসলেন আরেকটা সাসপেন্স, আসার পরে কি দেখলেন যে তার জামাই ফিরে আসছে?
তার জামাই ফিরে আসছে,
তারপর কি হলো?
তারপর আমি তো জানি যে জামাই আসছে, ওখান থেকেই শুনছি যে আসছে উনি। আসার পরে তার আমার মামা চিন্তা করলো যে ও যদি এখানে থাকে তাহলে ওইদিকে ঘোরাঘুরি করবো, তাহলে ওরা আমার আমি যে অফিসে চাকরি করি, যে ফ্যাক্টরিতে চাকরি করি, ওই ফ্যাক্টরিতে আমি আমার চাকরি নিয়ে দিই। মামা আর মামি খুবই তাড়াতাড়ি করে আমার চাকরি আমার
ম্যানেজ
করে দেয়, পরে আমার আম্মা মামা নিয়ে যায়। আমি যাওয়ার 3 দিন পরেই আমার ওই চাকরি ঠিক হয়ে যায়, ওই চাকরিতে যাই। পরে আমার স্যার বলে আর কি যে তো অনেক ইয়া ছোট এবং সে কি করবে, তারপর আমার প্রশ্ন করে যদি এই চাকরি করে না খাইতে পারে তাহলে রিক্সা চালায় খাইবো, মানে এরকম একটা জোরে একটা কথা বলে যে আমার আমি চাকরিটা যেভাবে একটা করি, তাহলে আমি চাকরি করি। এই চাকরি আমি অনেকদিনই চাকরিটা করছিলাম, এই চাকরি করছিলাম আমি হেল্পার হিসাবে, হেল্পার থেকে আমি পরে অপারেটর হয়ে এবং আমি নিজে মেশিন চালায় চালাই।
এটা কি বেকারি?
না না, এটা বেকারি না, এটা ডাইং,
ডাইং। আচ্ছা,
কাপড়ের, ওটা আমাদের নাই প্যান্টের কাপড়, তারপরে বেডশিট, তারপরে বিভিন্ন কাপড় তৈরি হয়। তুমি মতো আমার মামা চাকরি দিয়ে দেয়, চাকরি করতে থাকি। তা মামা বলে কি এই টাকা দেয় তোর আমি বিদেশ পাঠাই দিব, তোর টাকা কেউ দিতে হবে না, তোর টাকা তুই অ্যাকাউন্ট করে রাখবি, তোর অ্যাকাউন্টে তোর টাকা তুই যাবি, ওই টাকাটা তোর বাইরে পাঠাই দিব, এরকম একটা চিন্তা ভাবনা মামা করে। তো তারা তো খুব ভালোই আছে, খুবই ভালো, দেখি না মানে খুবই কম দেখি, হঠাৎ হঠাৎ দেখা সামনে পরে। তো একদিন হঠাৎ করে শুনি কি সে তাদের দম্পত্য জীবনে নতুন একটা মানুষ আসতেছে।
ওকে, কংগ্রেচুলেশন।
পরে আমার শোনার পরে আমার মানে খুবই মনটা খারাপ হয়ে গেল, এত খারাপ হইলো, কেন খারাপ হইলো? তারা তো আমি ওই তখনও ভালোবাসি, এত ভালোবাসি যে আমি বইলা বোঝাইতে পারবো না, তারা দেখি বা না দেখি কিন্তু আমার মনটা যে তার কথা সবসময় বলে। তার দেখি বা না করি সবসময় তার আমার আমি যখন ঘুরতাম আমার খালি
আপনার ব্যাপারটা এরকম ছিল যে আপনার মনের মধ্যে তখনো সম্ভাবনা ছিল যে
যদি ফিরে আসে আমি তাই গ্রহণ করবো
কিন্তু যখন শুনলেন যে না সে মা হতে যাচ্ছে
তখন আর কোনো আমার সম্ভাবনা নাই।
ওকে,
পরে একদিন তার নানা অসুস্থ হয়ে পড়ে, তার নানা অসুস্থ হয়ে পড়ে, খুবই মারা যাওয়ার মতো, সবাই যায়, আমিও রাত্রেবেলা দেখতে যাই। যাওয়ার পর ওদিনই তার আমি দেখি, একটু অনেকদিন পর, প্রায় এক মাস পর একটু দেখি, দেখার পরে আমি দেখি আর দেরি করি নেই, আমি জানি এখানে থাকলে আবার হয়তো কিছু হবে, কেউ নাকি কিছু বলা বলি করবে, তো আমি চলে যাওয়ার আমার সবচেয়ে উত্তম। পরে আমি চলে আসি বাসায়, চলে আসার পরে তার বড় বোন, তার তার বাপের সংসার দুটো আর কি, তার বাপ দুই বিয়ে করছে, ওই ঘরে তিন বোন, সেই বড় বোন আমার এখানে থাকতো, তাই চাকরি টাকরি করতো আর কি, আর আমার সাথে চাকরি করতো। তার বড় বোন আমার বলছে, তার বড় বোনদের দিয়া সে একটা চিঠি লেখে, একটা পাখির একটা উদাহরণ দিয়ে সে চিঠি লেখে, যে আমি খুব মানে এরকম আমার কতটি সঠিক মনে নাই, কিছুটা মনে আছে, সে বলছিল যে আমি এক বন্দী জীবনে এক পাখি, মানে একইরকম ভাবে লিখছিল যে আমার এই বন্দী জীবন থেকে আমার তুমি নিয়ে যাও, এরকম যেন কয়েকটা কথা লিখছিল। মানে ওই কথাটা লেখার পর আমার ভিতরে পুরোপুরি একটা ইয়ে আসলো যে না, সে আমার এখনো ভালোবাসে,
সে মা হতে যাচ্ছে সেই সময়,
সেই সময় সে আমার ভালোবাসে। ভালোবাসার পরে আমি বললাম এই ওর বোনকে আমি রিকোয়েস্ট করি যে ওর সাথে একটু কথা বলবো, তুই যদি আমাদের বাসায়, আমি যে রুমে থাকতাম সে প্রায় রুমে সুযোগ করে সে আমার কাছে আসতো, আসার পরে সে আমার বুকে মাথা দিয়ে রাখতো, আইসেই বা আমাকে ডাকতো কিভাবে, আমি ঘুমাই থাকতাম অনেক সময়, সে পানি নিয়ে যেত হাতে করে নিয়ে আমার চোখের মধ্যে ছিটা দিত, আমি সব মানে চমকে উঠতাম যে তুমি ওসময় হাত দিয়ে তার আমার কাছে না বসাইতাম, বসানোর পরে
সে যখন মা হতে যাচ্ছে তখন এই অবস্থা, তখন আর ওই ভদ্রলোকটা উনি কোথায় ছিলেন?
উনি হয়তো কোনো জায়গায় দৌড়াদৌড়ি করে, এরকম সময় আসতো যে উনি সব বাসা থাকে না,
আচ্ছা
ওরকম সময় আসতো যে উনি এখন বাসা থাকে না, আর ওই সময় তো মনে করেন তিন মাস তো চার মাস মানে মা হতে চলছে, মানে এরকম একটা বুঝে গেল, তো ওই সময় অনেক সুন্দর লাগতো, খুবই সুন্দর লাগতো। তো সে আমার উন্নতি বলতেছে যে আমি বাচ্চা রাখবো না,
মাই গড,
আমার আমি বললাম যে কেন, তুমি যদি বাচ্চা না রাখো, আমি আবার তার বুঝাই দিছি যে তুমি যদি বাচ্চা না রাখো, এই তুমি হয়তো রাখতে চাচ্ছ না এই জন্য যে তুমি আমারে আবার চাচ্ছ নতুন করে, আবার তুমি এই জায়গাটা আয়সা করো আমার কাছে, এরকম দিনে কিছু একটা ভাবতেছো, তো তুমি যদি এই বাচ্চাটা না রাখো আমার কারণে তুমি বাচ্চাটা নষ্ট করো, সে কোনো কথা বলে না, আমি জানি তুমি আমার কারণে নষ্ট করবে, যে আমার পাওয়ার জন্য বাড়িটা যাতে না হয়, এই কারণে তো তুমি এই বাচ্চাটা নষ্ট করতে চাও, পরে বলি যে আল্লাহ তালা তো এটা ইয়া করবে না, সারা জীবন আর অশান্তিতে রাখবে আমাদেরকে, তো কি দরকার আছে একটা যেই হোক যেই আসুক ছেলে হোক মেয়ে হোক, এই দুনিয়ার আলোটা তার দেখানো উচিত তোমার, আর আমি মনে করি এতে আমি অখুশি না, আমি খুশি। পরে আমার ও বলে যে তুমি তো খুশি থাক ভাই, তুমি তো তুমি সুখী আছো, কিন্তু আমি যে কিসে আসি তা আমি জানি, কিন্তু যন্ত্রণার মধ্যে আছি। সো সে আমাকে বলে যে তুমি কি তুমি কি আমাকে টাকা দিবা এটা আমার নষ্ট করার জন্য, আমি বলি না এটা আমার পক্ষে সম্ভব না, কারণ এটা আজ না হোক কাল হোক এটা জানবে, জানার পরে তোমার হাজবেন্ড আমার সারা জীবনে দোষারোপ করবে, এই ছেলেটার জন্য আমার সংসার এরকম হয়েছে, এই ছেলেটার জন্য এরকম,
মানে আপনার কাছ থেকে টাকা চাই বেবিটা
নষ্ট করার জন্য।
আচ্ছা,
তা আমি টাকা ওই মুহূর্তে দিই না, যে কি দরকার, পরে সে অনেক চেষ্টা করে, সে নদীতে গোসল করতে যায়, সে নিজেই বলে যে আমি লাফাই নিজে ইচ্ছাকৃত ভাবে বেড়ের মধ্যে হওয়া যেতে পানিতে বাড়ি খায় যে কোনো পরিমাণ নষ্ট হয়ে যায়, সে এবার ওষুধও খাইতে চায় বা সে খায়ও, তারপরেও জিনিসটা আল্লাহ মানে কোনো প্রকারই নষ্ট হয় নাই, ইচ্ছা ছিল আসবে দুনিয়াতে আল্লাহর ইচ্ছা ছিল। পরে এইভাবে চলতে থাকার পরে সে পাঁচ ছয় সাত মাস সংখ্যা হয়, হেসুম সে তার হাজবেন্ড আবার চলে যাবে বেশি।
আমাদের এক শ্রোতা আপনাকে একটা প্রশ্ন করেছে এই সময়, যেটা হচ্ছে যে টু বি অনেস্ট আমি বিশ্বাস করি আপনি আপনি যা বলছেন সব সত্য বলছেন, মিমি শিহাব নামের একজন বন্ধু প্রশ্ন করেছেন, অনেক বড় একটা এস দেয় আপনার প্রোফাইল পিকচারে, লিখেছেন যে ওই সময় কি আনোয়ার ভাইয়া ওনার গার্লফ্রেন্ডের সাথে কোনো ধরনের অনৈতিক সম্পর্ক করেছিল, মানে ফিজিক্যাল রিলেশনের কথা বলতে যাচ্ছে, যে সময়টা আপনি অনেক সুযোগ পেয়েছেন, প্রচুর সুযোগ পেয়েছেন এবং তার বিয়ে হয়ে গিয়েছিল, ওই সময়টা কি আপনার ধরনের কোনো সম্পর্ক ছিল?
না, এই ধরনের কোনো সম্পর্ক ছিল না, আমার সবসময় বলতো যে আমাদের ভালোবাসা সৎ, তুমি কোনোদিনও আমার দিকে বা কোনো কোনো জোরে বা কোনো ই নজরে তুমি তাকাও নাই।
ওকে, ঠিক আছে, চলুন তারপরে কথাতে চাই, যেটাতে ছিলেন আপনি।
তারপরে তো দেখি তারপরে সে চলে যায় সাত মাস, তার হাজবেন্ড বুঝতে পারে এই মুহূর্তে নষ্ট করা সম্ভব না, যত চেষ্টা করুক আর কিছু করতে পারবো না,
তখন হাজবেন্ড আরামসে দেশের বাইরে চলে
যাবে, দেশের বাইরে চলে যাবে,
আর এই সময় আপনার সাথে সম্পর্ক করতে পারবে না কোনো ভাবে,
হ্যাঁ কোনো ভাবে কিছু করতে পারবো না, তো এই মুহূর্তে সে আবার ওই বাড়ি থেকে তার তাদের বাড়িতে যাবে, বাড়িতে যাওয়ার পরে আমি তার পিছে ঘুরি, তারপরেও ঘুরতে থাকি, তারপরেও তার পিছে ঘুরতে থাকি, কিন্তু হঠাৎ করে তার খালার দিয়ে আমার একটা কথা বলে যে ওকে বলিস আমার পিছে যে তার না ঘুরে, আমি বললাম কেন, যে এখন মহাবতী যেতেছে এই সময় ওর সাথে তোর সাথে কোনো কিছুই মানায় না, আর জিনিসটা তুইও করবি না, আমি তো বলি না যে করবো না, কয় না আমায় নিজেই বলছে এখন আর তোর সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না, ঠিক আছে, তাই আমি বলি যে ও যদি খুশি থাকে আমিও খুশি, খুব কষ্টে বলি, তোমায় যদি আমাকে বুলা দিতে বলে বুলা যায় সুখী থাকতে পারে তাহলে আমিও খুশি, তারপর সে 10 মাস হয়ে যায়, 10 মাস হওয়ার পরে তার আরেকবার আমি দেখি রাস্তায় সে আলট্রাসাউন্ড গ্রাফ করে আসে, এর মধ্যে আর দেখি না আমি, তার আম্মার সাথে আলট্রাসাউন্ড করে আসে, আমি শুনে মার সাথে আমার মা আমাকে আবার বলে যে কি রে কি ব্যাপার তোমার তো ইয়ে হইতে যাইতেছে, আমার তো ছেলে হইতে যাইতেছে, অথচ ওই আমার সাথে কথা বলে না, ওই আমাকে দেখে আগেই চলে যাবে হাতে হাতে, কোনো কথাও না, মুখটা একদম মানে কালারটা বিশ্রী করে সে আমার আগেই আমাকে মানে খালাই দিয়ে চলে যায়, তার মা আমার সাথে কথা বলে তো ছেলে হবে দোয়া করিস অবশ্যই দোয়া করব, তো চলে যাওয়া, চলে যাওয়ার পরে তার কিছুদিন পরে তার ছেলে হয়, ছেলেটার নাম রাখে
আনোয়ার,
না ছেলেটার নাম রাখে, নামটা কি বলবো,
জি অবশ্যই প্লিজ,
নামটা হলো রাতুল,
রাতুল ওকে অনেক সুন্দর নাম, রাতুলের গাল তুল তুল এরকম একটা ভাব আছে,
সবাই খুশি হয় কিন্তু আমি তার ছেলেকে দেখতে যাই না,
আচ্ছা এই প্রসঙ্গে আসবো আমি, আমার ফেসবুক থেকে যেহেতু সবাইকে লিখছেন সবাইকে একটু ধন্যবাদ জানাতে চাই এবং একই সাথে বলতে চাই, রক্তযশা ভূত নামের একজন লিখেছেন আপনার ওই মানে কি বলে আপনার বেকারের কাহিনী শোনার পরে, কিন্তু এইটা কিছু হইল, 35 টাকা দিয়ে পাউরুটি আনছি সকালের নাস্তার জন্য, এই মাত্র বারান্দা দিয়ে ফেলে দিলুম, কি দিয়ে ভাই সকালে কিন্তু আপনার বাসায় নাস্তা কর্ম করলাম, অনেক ধন্যবাদ, আমার মনে হয় আপনি তাদের বেলায় চলে আসতে পারেন, আমরা আনোয়ারের বাসায় পাঠিয়ে দেবো আপনাকে এবং আনোয়ারের বাসায় গিয়ে নাস্তা করে, আনোয়ারের বাসায় এই রুটি পাউরুটি পাওয়ার কোনো সম্ভাবনা নেই, যারা ফেসবুকে লিখছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই, বিশেষ করে ফেসবুকের কমেন্টস গুলি আমরা নেই, কোনো ধরনের কোনো খুদে বার্তা কিংবা কোনো SMS আমাদের অনুষ্ঠানে আমরা নিই না, এবং শুধুমাত্র ফেসবুকে যারা জয়েন করেন এবং ফেসবুকে যারা কমেন্টস করেন সেসব ঘটনাগুলি আমরা প্রশ্নগুলো আমরা আমাদের যিনি অতীত থেকে থাকেন তাকে করে থাকি, আমাদের ফেসবুকের ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, ওকে আনোয়ার রাতুলের কথা বলছিলেন আপনি, তারপর
স্যার রাতুল হয়, রাতুল হওয়ার পরে আমি দেখতে যাই না, তা 2 মাস পরে আমি একদিন তার ভাইয়ের সাথে একসাথে বাসা দেয় একটা ক্যাসেটের জন্য, আমি বলি যে আমার ক্যাসেটটা দেয় আমি ক্যাসেটটা দেখবো, কয় আমার বাসায় আমাকে তোদের বাসায় জন্য কাজ সমস্যা নেই আস, পরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে দেখি ভাই ওর দলের সামনে ওর বাচ্চাকে নিয়ে বসে আছে, এই মুহূর্তে দিয়ে সে আমার দিকে তাকায় না,
আচ্ছা ওই দৃশ্যটা দেখার পর আপনার আপনার অনুভূতিটা কি হয়েছে আমাকে একটু বলবেন, যে একজন যাকে আপনি লাভ করেন ভালোবাসেন সেই মানুষটা মা এবং তার সন্তানকে কোলে নিয়ে বসে আছে, আপনার ফিলিংস ওই মুহূর্তে কি হয়েছিল,
আমার কাছে খুবই ভালো লাগছে আর ওই মুহূর্তে দেখা, মানে আমার ভিতরে ফিলিংস বলতে গেলে আমি তো তারে ভালোবাসি এটা তো সত্য, অনেকই ভালোবাসি, কিন্তু ওই মুহূর্তে তার সে যে নিয়ে বসে রয়েছে আর সে আমার দেখে একটা হাসি দিছে, হাসি দেওয়ার পর আমার খুবই ভালো লাগছে যে বুঝে বুঝাতে পারলো, এত ভালো লাগছে যে সে আমার এখনো আমি মনে মনে ভাবি সে আমার মনে রাখছে, আমার মনে রাখছে এখন বলে যাওয়ার পরে আমি বলি যে কেমন আছো যে ভালোবাসি, পরে বলতেছে যে ওকে দেখ হয়তো, আমি বলি দেখি এখন তো খুব একদম ছোট বাচ্চা, আমি তো বাচ্চাগুলো নিতে পারি না, কয় নিয়ে আগে থেকে তো ট্রেডিং করো আগে তো নেও, পরে আমার ওই মুহূর্তে আমার কোলে তুলে
দেয়,
পরে আমি তার কোলে নিই, নেওয়ার পর খুবই ভালো লাগে, পরে একটা আমি চুমা দিয়ে আমরা রেখে দিই, আমার তো দেওয়ার মতো কিছু নাই তোমার ছেলেকে, দিয়ে ভবিষ্যতে আমি কিছু একটা দিই বলে কথা বললে আবার আমি দিয়ে দিই, হ্যাঁ দিতে হবে, ও এবার আমাকে বলে যে কিছু দিতে হবে না তুমি ওর জন্য দোয়া করো,
এবারকার
মতো আমার যেভাবে হোক তুমি একটু এই ওর সাথে আমার,
তখন কি ভদ্রলোক দেশের বাইরে ছিলাম,
ভদ্রলোক দেশের বাইরে ছিলাম,
তখন উনি তো ভাবছেন আরামে যে আর কোনো সমস্যা নেই ছেলে মেয়ে হয়ে গিয়েছে রিল্যাক্স, ওকে
ওই মুহূর্তে আবার বলে, ওই মুহূর্তে বলি যে না এটা আর কিভাবে সম্ভব হয়, আমার একটা ছেলে হয়েছে অত বড় হবে, এটার দিকে তাকে অন্তত থাকুক যাবে। পাঠাইলাম তুমি কিছু উত্তর দিলে না, পরে আমি বলছি দেখো তুমি যেই যে সিচুয়েশন আছে এখন বর্তমানে, এখন তোমার কেমনি কি করবো আমি, আমার কাছে কিছু করার নেই এই মুহূর্তে, তুমি আমার ভুলে যাওয়াই ভালো। কইলা দেখো তুমি এই কথাটা বললে না, এই লাস্ট বারের মতো তুমি আমাকে একটা চান্স দিয়ে দেখো, এই লাস্ট বারের মতো আমি তোমারে চাই। আর আমি রাজি হই, ঠিক আছে যাও। তুমি
ছেলের বয়স কত তখন?
3 মাস।
আপনারা কি প্ল্যান করেছিলেন যে ছেলেটাকে সাথেই নিয়ে নেবেন নাকি ছেলেটাকে রেখে আসবেন?
না ওরকম কোনো প্ল্যান ছিল না, কোনো প্ল্যানই ছিল না ওই মুহূর্তে। আমি চলতে থাকে চলে চলতে তার ছেলের সঙ্গে 2 বছর হয়ে যায়, আটকে শিখে আড়ে রাস্তা দিয়ে।
তারপরে 2 বছর ধরে প্রেম চলছে আবার?
আবার চলতেছে, কথাবার্তা সবকিছু রাতের রাত কথা বলতেছি
ফোনে।
ফোনে না, ফোনে না।
তাহলে
এইভাবে ওদের বাসায় আমি পিছিয়ে যাইতাম, ওদের বাসায় আমি অনেক মশা কামড় খেয়েছি। অনেক
ডেঙ্গু টেঙ্গু হয়েছিল?
না ডেঙ্গু জ্বর হয়েছিল, টাইফয়েড হয়েছিল আর কি।
মশা
কামড় খাওয়ার পরে, তবে টাইফয়েড যাওয়ার সময় আমার একটা জিনিস খাওয়াইছিল, আমি বলছিলাম সে আমার বলছিল যে তুমি কি খেতে চাও, আমি বলছিলাম যে আমি খুব ঝাল করে চানাচুর খেতে চাইছি, ওটা খাওয়াইছিল।
ওকে নিজে হাতে বানিয়ে খাওয়াছে?
হাতে বানিয়ে খাইছে,
চানাচুর বানিয়ে।
চানাচুর বানিয়ে।
আপনি টেস্ট নিশ্চয় এখনো বলেননি। আচ্ছা, সেটা হচ্ছে যে আমাদের শ্রোতারা বিশ্বাস করবেন কিনা জানি না, যেহেতু আপনাদের অনেক বড় সুযোগ ছিল এবং আপনি বলছিলেন যে বাসার পাশে যেতেন, তখন আপনাদের মধ্যে কোনো অনৈতিক সম্পর্ক হয়?
কোনো অনৈতিক কোনো সম্পর্ক ছিল না আমাদের মধ্যে।
ওকে, ঠিক আছে।
তারপর
প্রেমের বয়স কত হলো তখন 2 বছর পরে? ক্লাস 6 থেকে শুরু করে ওই 2 বছর, কত সালের ঘটনা এটা?
এটা সম্ভবত 2006 না 2007 হবে।
2006 বা 2007। আর
7 7 8।
ওর বিয়ের কত বছর পরে এটা?
এটা বিয়ের 2 বছর পরে।
2 বছর পর, তার মানে ক্লাস 8 এ যদি ওর বিয়ে হয়ে থাকে, তার মানে আপনাদের প্রেমের বয়স প্রায় 5 বা 6 এরকম
পরে। তারপরে এরকম চলতে থাকতে পরে একদিন হঠাৎ করে শুনি তার হাজবেন্ড আবার ফিরে আসতেছে। কয় তারিখে? 5 তারিখ 10 11 তারিখে। কোন মাসে সঠিক কত সাল এটা মনে করতে পারতেছি না।
কোথায় থাকতো? মালয়েশিয়া।
মালয়েশিয়া থাকতো, কুয়ালালামপুরে।
ওকে,
আচ্ছা সে ঠিক আছে আসুক। পরে সে আমার বলে তোমার সাথে তুমি আর কোনো কথা বলতে পারো না বা কিছু না। ওই মতো আমার হাজবেন্ড বলে যে তোমার লেগে কি আনবো বিদেশ থেকে, এত এতদিন পর আসতেছে। একটা দিকে দাবি করো যে আমার একটা ভালো একটা ফ্লেট দিবেন কিনা, মোবাইল সেট।
মোবাইল সেট, আচ্ছা।
তো সেট একটা স্যামসাং সেট একটা কিনে আনে, একটা স্যামসাং সেট কিনে আনে। কিনে আনার পরে সে ওই মুহূর্তে, আমার তো কোনো মোবাইল নাই, আমি ওই মতো কোনো মোবাইল ব্যবহার করি না। তা আমার চাকরি করার পর আমার একটা ফ্রেন্ড হয়, ওই ফ্রেন্ডের সাথে ওর মোবাইল ছিল একটা সিমেন্স একটা সেট ছিল। আর মোবাইল অনেক সময় ওটা দেওয়া কথা বলার চেষ্টা করতাম, বা অফিসে আরো অনেকে মোবাইল ছিল ওটা দেওয়া কথা বলার চেষ্টা করতাম। এরকম ভাবে চলতে থাকে, চলতে থাকার পরে তার জামাই আসার পরেই আবার নতুন করে আমার নেটওয়ার্কের সৃষ্টি করে,
আবার
ঝগড়া সৃষ্টি করে, অনেক ঝগড়া, মানে এত ঝগড়া যে অনেক মিথ্যা কথা সে আমার
গায়ে হাত তোলা ফেলে ব্যাপার ছিল
না। না এরকম কোনো ছিল না, সে আমার নামে অনেক মিথ্যা কথা বলে। বলার পরে সে এক কথাই বলছে যে ওই যদি এই গ্রামে থাকে তাহলে আমার এই গ্রামে এই বোনই আমার থাকা আমার পক্ষে সম্ভব না, আমি অন্য কোথাও নিয়ে যেতে হইব। পরে আমার মামা বলে যে কেন ওর বাইরে যাব, যদি বাইরে যাওয়ার হয় আপনি এই জান করে নিয়ে আমাদের নামে খারাপ একটা রিপোর্ট তৈরি করে। ওই রিপোর্ট তৈরি করার পরে অনেক কিছু আমাকে ডাইরেক্ট করে সরাসরি নিয়ে যায় তাদের সামনে মোকাবিলা। পরে বল, আমার উপর বল, তুই রাত্রেবেলা ওর সাথে এরকম এরকম দেখা করছিস, এরকম এরকম কাজ করছিস, আমি বলি না কখনো না, মিথ্যা কথা কয়, নিজের মুখের কথা। আমি বলি কি ব্যাপার, তুমি যেটা বলছো যে না আমি বলিনি, আর আমার অনেক অনেক চাপ সৃষ্টি করতেছে, ঠিক আছে, অনেক চাপ সৃষ্টি করতেছে। আমি এগুলো কোনো কথাই বলিনি তাদের সাথে। ওর বাইরে আমার বলে, দেখ তুই যদি এই বিষয়ে আর কোনোদিন তোরা কোনো কিছু ই করি তাহলে কিন্তু তোর অবস্থা খুবই খারাপ হবে,
পারবিস।
হ্যাঁ, এই মনে একটা ঠিক দেয়। তারপরে আমি বাইরে চলে যাই, আশা করি। আশা করার পরে আমার মামা আমাকে বোঝায় যে আর দরকার নাই, তুই এক কাজ কর, তুই মেসে চলে যা। সকালবেলা ঘুমতে আমি কেউ আর কিছু বলি না, শুধু একটা ব্যাগের মধ্যে দুটা কাপড় নিয়ে আমি মেসে চলে যাই। তার মামি আমার পিছিয়ে পিছিয়ে যায় যে ওই কোথায় গেল আনোয়ার, আসলে চলে গেল যে হ চলে গেছে। আর আমি যে মেসে উঠি তাদেরকেও আমি বলি না যে আমি তোদের মেসে একবারে আসতেছি, কেউ তো বইলে যাওয়ার দরকার। কিন্তু আমার ভিতরে এরকম একটা জিনিস কাজ করছে যে আমি যদি উঠি ওদের মেসে তা আমার ফালাইব না। পরে যাই, যাওয়ার পরে তাদের মেসে উঠি, ওঠার পরে শুনি পরে আমার বলে যে মামি বলে তোমার খেদানোর জন্যই ও এরকম কিছু করছে, এখন তোর জামাইয়ের সাথে খুবই ভালো, সবকিছুই ভালো, এখন জামাই জেনে যেখানে যেখানে যায় হয় সেখানে সেখানে থাকে একসাথে সাথে সবকিছুই, আর সবকিছুই তাদের মধ্যে ভালো, তো কেন তাহলে এরকম করলে ছেলেটার এলাকা ছাড়া করেনি। তো হঠাৎ করে একদিন সে লোক একটা লোক ভাড়া করে আর কি, আমি জানি না সে লোকে ভাড়া করছে কিনা। অনেক রাত্রেবেলা আমি লাঞ্চ করতে যাই, আমার নাইট ডিউটি থাকে, আমার সাথে আমার দুজন ফ্রেন্ড থাকে, ঠিক আছে। সে একজন বলতে গেলে ফ্রেন্ড মুস্তাক, সে বর্তমান দুবাইতে আছে।
লাঞ্চ মানে খাওয়ার কথা বলছি, ডিনার করছি,
ডিনার করতেছি রাত্রেবেলা। এরপর যাচ্ছি, অনেক রাত হয়ে গেছে, রাত্রে বাজে একটা, কাপড় ভাঙা যাবো, দিয়ে কাপড়টা চালাই গেছে, সবাই একটু পরে তো সবাই চারজন করে ঘুমাতে যাবি, এই কাপড়টা চালাই গেলে ভালো হইব, তাহলে আর ভাঙ্গা কাপড় ভাঙবো না কাপড়, আর কোনো কমপ্লেনও হবে না অফিসে, এটা চালাই গিয়ে আমরা সবাই একসাথে খেতে যাবো। স্যার তাহলে আমার বলতেছে যে স্যার বললে আয়, আমি স্যারের বললাম যে স্যার এত অনেক কাপড়টা ভাঙা যাবো, তাই আমরা সবাই একসাথে খেতে যাবো, এটা চালাই কো, ঠিক আছে যাবো, আর আমি চালাই একসাথে খেতে যাবো। আসার পরে খাই আসতে হিসেবে দুষ্টাইম করেছি, ওই আমার ডিলে মারতেছে, আমি আরো ডিলে মারতেছি, মুস্তাক আমার সাথে, যেমন জুয়েল আমার সাথে, যে নামে আমার সাথে কলিক চাকরি, হ্যাঁ আমার সাথে, তো ডিলাডিলি করতেছি। হঠাৎ করে এক লোক আমার ডাক দিল, মানে সে জায়গায় বাতিও নাই, যে রাত্রেবেলা রাস্তার মধ্যে বাতি থাকে বিসিক এলাকায়, সে বাতিটা নাই, ডাক দিয়ে বলতেছে আনোয়ার। চাই দেখি দশ বারোজন লোক, তার মধ্যে বয়স্ক, পরে বুঝে গেছি মুস্তাকে বলতেছে আমার কাছে তো মোবাইল, আনোয়ার তুমি অন্যরকম ছিল। আমি গেছি, যাওয়ার পরে সবার আমার কলারে ধরছে, কলার ধরার পরে বুঝতেছে একটা গালি দেয় নোংরা বাসায়, তো অনেকে তো অনেকক্ষণ দিন অপেক্ষা করতেছে, তুই তো বাইরে আসলো, অনেকক্ষণ পরে দিয়ে পাইলাম। বলার পরে তারা আমার দুটা থা বলবে, তারা আমি বলি যেমন অন্য এটা পিছন দিকে চায় একটু চেহারা চিনতে চেষ্টা করি, ওই মুহূর্তে কি করে বয়স্ক লোকই আমার অনেক বছর পিছনে আমার একটা লাথি দেয় আমার কোমরে, এই কোমরের ব্যথাটা মানে এখনো মাঝে মধ্যে আসে, খুবই জোরে লাথি মারে, লাথি মারার পরে যাকে যে খাই যাকে অনেক ব্যথা পাই। পরে মুস্তাক জলে বুঝেছে যে চলে না, বেশিক্ষণ দেরি করা যাবে না, চল তাড়াতাড়ি অফিসের ভিতরে চল, সব গিয়ে শুনলি। পরে অফিসের ভিতরে যাই, অফিসের ভিতরে গিয়ে সব বলি, বলার পরে অফিস থেকে বাড়ানোর পরে শুনি যে ওই লোকেরা আমার মেসেও খবর লাগাইতেছে যে মেসে থাকি কিনা, ওই মেসে না থেকে আমি কি করছি আমার বন্ধু যে মুস্তাক তার বাসায় আমি গিয়ে শুনে দিছি, পরে আমার মামা শুনতে পারে, মামা এই বলি মনে তার মনে হয়েছিল, পরে মামা দৌড়ে যায়, তারপরে জিজ্ঞায় কি কি হয়েছিল, আমি বললাম। পরে ওই লোকরে আবার জিজ্ঞাসা করে যে আপনি সত্যি কথা বলেন কেন এই করতে এই কথা কথা যেতেছেন, কোনো দরকার আছে, এই হয়তো এর মধ্যে নাই, হয়তো আপনার জন্য চলে গেল, তারপরে কেন এরকম করতেছেন আপনি। পরে সেসব লোকে যে না আমি কুরআন শিখ কোনো কিছু বিশ্বাস করি না, যদি এমন কোনো মাজার হয় মাজারে নিয়ে যাও, আমি অন্য গিয়ে কিরা কাটবো যে আমি লোক ভাড়া করি নাই, তো আর কিছু করার নাই। তোমার নানি অনেক কান্নাকাটি করে যে তুই তো মার বুকে ফিরে যা, মানে আমাকে দেখতে যাইবো আর কি, এরকম ধরনের মেসে দেখতে যাবো, কিন্তু মেসে দেখতে যেতে পারে না, ওই যেদিন যাইবো সেদিন আমি সকালবেলা আমি ওই এলাকায় পাড়া দিই, পাড়া দেওয়ার পর আমার নানি দেখি সকালবেলা চলার পর বসে বসে কান্দতে শোনার জন্য, আর বলতেছে তুমি তুমি দা দাদা ভাই নানা ভাই তুমি তোমার মার বুকে, তুমি এক মার এক ছেলে, তুমি তোমার মার বুকেই ফিরে যাও, মার বুকটা তুমি খালি করো না, তো ওই মুহূর্তে আমার যে লাভার আম্মা এরা বলে যে আমার মামা যে কি ব্যাপার আপনাদের কি ছেলেটাকে বাঁচতে দিবেন না, আপনি নিয়ে কই চায় না যে ওই ছেলেটা বেঁচে থাকুক লাশ মুহূর্তে, আর কি চান ওই ছেলেটার কাছে, আর কি আপনার আছে বা ওর ওর শরীরে শুনতে কিচ্ছু নেই, আর কি ওর জানতুবিতে আছে এটা যদি নেন গিয়ে আপনি বলেন আমরা দিয়ে দিই, নিয়ে মায়েরা ফালাই দেন। আমার মামা খুব কষ্টের কথাটা বলে ছোট মামা। পরে আমার লাভারের ফোন দেয়, ফোন দেওয়া বলে দেখি সত্যি, আমি কে হ্যাঁ সত্যি কারা করছে কে করছে এটা আমি তো জানি, আমি তো তোমার বন্য কিছু, তুমি কিছু করতে পারো না, আমি তোমার কোনো ইচ্ছাও নাই কিছু করার, আর আমি পারবো না, আমার টাকা আছে, আমার তো টাকা নেই যে আমি তার সাথে লড়বো, সে টাকাটা লোক ভাড়া করছে, আমি তো টাকাটা ভাড়া করতে পারবো না, আমি কয় টাকার বেতন পাই। এইভাবে চলতে থাকে, চলতে থাকার পরে আমি বাসায় আসি, আসার পরে সে একটু লোক দেওয়া বলে যাওয়া একটু সাবধানে থাকতে কইস, আমিও বলেছি যে আমার সাবধানে থাকতে বলতে পারো না, ওই লোকটারে বলিস যে ওই যাতে সাবধানে থাকে। আরেকদিন আমি আসি, আসার পরে আমার মামার সাথে খুব তর্ক তর্কি, মামা হঠাৎ করে বিশ্বাস করলো না যে আমি এর মধ্যে নাই, আমার সাথে আমিও চুটায় তর্ক করি, অনেক তর্ক করি, লাস্ট আমার মামা বলে যে দুধ কাপ দুধ কলা খাওয়া কালসাপ পড়ছি, আসলে সেই কালসাপ এসে বলে দিতে চাই তো ওর জন্য আমার আমাদের যত সমস্যা। পরে বলি আমাদের জন্য এত সমস্যা, আমি তো চলেই গেছি, আমি তো চলেই গেছি, তাতে এখানে আর কি আছে। পরে তর্কাতর্কি করার পরে আমি আমার ঘরে যাই শুই, তার হাজবেন্ড কি করে তার একটা ছবি নিয়ে খারাপ একটা দৃষ্টি তৈরি করে,
খারাপ একটা দৃষ্টি মানে কার সাথে, সেটা
কেউ সাথে না, তার একাই ছবি,
মানে
ছবিটা আবার সিরা থাকে, সিরা থাকে, সে বলে যে এটা আনোয়ার ফালাই দিয়ে গেছে এই জানালা দিয়ে, অথচ আমি যে তর্কাতর্কি করতেছি এটা আবার তারা ওই বাসার থেকে শুনতেছে রাত্রে অনেক বাজে 12টার মতো, শুনতে এমনি যদি একটা জোরে কথা বলে চিলাচিলি করে এমনি তো শুনতে পারে অনেকে, শুনতে পারে রাত্রেবেলা। পরে ওই খারাপ দৃষ্টি ছবিটা ওই আমার বাড়িতে আসা হয়, ওয়ও এবং ওর জামাইও বাড়িতে আসে, আসা পরে দরজা লক হয়,
আচ্ছা আচ্ছা,
আমার নানি বাবার সাথে, নানি বলে কে আমি দেখা, তো তুমি এখানে আসছো কেন, যে তোমার সাথে কথা বললো, আমার দরজা লক করে আমি জিজ্ঞে কে আমি দেখা দরজা খুলো, আমি দরজা খুলতে পারবো না, তোমার হাজবেন্ড কি তোমার সাথে আছে, কয় হ্যাঁ সাথে আছে তুমি খুলো, আমি বুঝো আমি কিন্তু এখন দরজা খুলে আরেক বিপদে পড়বো, তোমার হাজবেন্ড দেখবো বা এটা নিয়ে আরেক ষড়যন্ত্র তৈরি
করবে,
এটা নিয়ে আমি আরেক সমস্যা পড়বো, এমনি আমার মামার সাথে ঝগড়া হয়ে গেছে, তা মামা কিন্তু পাশের বাড়ি ঘর থেকে শুনতেই আছে, হঠাৎ করে দরজা খুলি, খোলার পরে সে আমারে কান্দা বলে যে এই ছবিটা করছে কে, সে আমাকে অবিশ্বাস করছে যে এই ছবিটা তৈরি করছে আমি,
ওটা কার ছবি ছিল আসলে,
এটা ওর ছবি ছিল, মানে একটা খারাপ দৃশ্য ছিল ওই যাবে, কিন্তু কেউ সাথে ছিল না, কিন্তু ছবিটা ছিঁড়া ছিল, মানে সে ওর তার জামাই উঠেই বলতেছে যে সেই ছবিটা যে ছিঁড়া ছিল ওই ওই ছিঁড়া অংশটুক কোথায় সেটা বার করতে বলো ওকে, নিশ্চয় এটার মধ্যে তুই ছিলি,
ও ও ও আচ্ছা,
এরকম ধরনের একটা ই করে যে নিশ্চয় তুই ছিলি, তাহলে এই এই ছবিটা কে তৈরি করবো, আমি অস্বীকার যাই না আমি কখনো না, বিশ্বাস নষ্ট করে ফেলাই না, পরে কেন্দ্রা বলে আমি বিশ্বাস করি না, এখনো তুমি যে করবা আমি এখনো বিশ্বাস করি না, আমার যেই সব জিনিস দেখে আমার মাথা ঠিক নেই, তো আমি এই জন্য তোমাকে বলছি, আর দেখো তো এই ছবিটা কে তৈরি করছে এটা তো বার করতে পারো কিনা, আমি কিন্তু কিভাবে বার করবো এটা কিভাবে সম্ভব, কোন স্টুডিওতে করছে বা কোন জায়গাতে করছে এটা তো বার করা আমার পক্ষে সম্ভব না, তারপর তো চেষ্টা করি কে কি করছে এটা কোথা থেকে আসছে, পরে সেটা বার করার লেগে আমি একটু চেষ্টা করি কিন্তু বার করতে পারি না,
আচ্ছা সে
মতে লাস্ট মতে সে এই ছবি নিয়ে আবার ঝগড়া করে, ঝগড়া করার পরে সে আবার চলে যায় তার বাবার বাড়িতে,
আচ্ছা আচ্ছা,
বাবার বাড়িতে চলে যাওয়ার পরে আমাদের অফিসে একটা মিলাদের একটা অনুষ্ঠান থাকে, মিলাদটা শেষ করার পরেই আমি বাইরে 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 বেরোনোর পরে আমার যে যে বন্ধুর নম্বরে ফোন দিত ওই ফ্রেন্ডের নম্বরে ফোন দেয়, ফোন দেওয়া বলতেছে যে আনোয়ার কোথায় আমার সাথে আছে, তো ফোনটা দেন, তো ফোনটা দেওয়ার পরে রিসিভ করে বলতেছে যে এই মুহূর্তে আমার সাথে তুমি দেখা করো, কি জন্য, যে তুমি যদি আমার মরা মুখ দেখতে না চাও তাহলে আমার সাথে এখনই যে কোনো যত যত দূরেই তুমি থাকো না কেন আমার সাথে এখনই দেখা করবো, আর যদি না আসো তাহলে আমি যদি পরবর্তীতে আমার মরা মুখ দেখবা, আর তুমি যদি আমার ভালোবেসে থাকো তাহলে তুমি অবশ্যই দেখা করবা। পরে আমি ওই মুহূর্তে ওই যে মিষ্টি পোলাও ওটা আমি খাই না, ওটা দিয়ে আমি বলি বলতেছি আমি ভয় ঢুকেছে কি জানো একটা হয়ে গেছে, যেভাবে তোমার যাইতে হইব। আমাদের আবার ওদের বাসা যাইতে হলে নদী পার হইতে হয়, তুরাক নদীটা পার হইতে হয়।
আচ্ছা আচ্ছা,
নৌকা দিয়া তো নৌকা দিয়ে তাড়াতাড়ি বেড়ে পার হইয়া ক্ষেতের মানে ধান ক্ষেতের মাঝখান দিয়ে আমি যাই ওদের বাসা। উঠার পরে তার মা আমাকে বলে ছবিটা কুসে কে একটা গালি দিয়ে আমাকে থাপন মারে, একটা গালি দিয়ে খুব থাপন মারে। তো ওই থাপনটা আমি খুবই কষ্ট পাই, আমি তো ওই ছবিটা তৈরি করি নাই। তো তারা আমাকেই সন্দেহ করতেছে যে ছবিটা আমি করছি।
ছবিটা আসলে কি ছিল, মানে একদম মানে উলঙ্গ কোনো পিকচার, এই ধরনের কোনো
এরকমই ছিল?
আপনি তো পরবর্তীতে জানতে পেরেছিলেন যে এই এই ছবিটা কে করেছে? আসলে
পরবর্তীতে জানতে পারছি, আরো কিছু জানতে পারছি যে ছবিটা আসলে উনি করছিল।
ওকে ঠিক আছে, ওকে আমরা আর গল্পের সঙ্গে দিকে যাই
পরে। ওই ছবিটা নিয়ে পরে আমি বলি যে আমি তো এরকম ছেলে না, আর আমি ছবিটা বিশ্বাস করেন আমি ছবিটা আমি তৈরি করিনি। তোরে কি বিশ্বাস করুন? পরে মা আমার কোরআন শিখ নিয়ে আসে যে কোরআন শিখছি কবি। আমি বলি হ্যাঁ আমি বলতে পারলাম। তার নানা ওই মুহূর্তে বলে যে কোরআন শিখছি বলার দরকার নাই, আমরা এতেই বিশ্বাস করছি যে সে ছবিটা তৈরি করে নাই। বলে মুস্তাক বলে যে মুস্তাক ভাই জি ওই চেষ্টা করলাম যে তোরে পাই, এরকম ধরনের কোন কিছু একটা করিন, এরকম ধরনের কিছু একটা করিন। পরে আমি করতে ঠিক আছে আমার মশাকে বললো যে এরকম এরকম বলছে। বলার পরে কিছুদিন পরেই সে একটা দোকান নেয়, কসমেটিকের দোকান। কসমেটিকের দোকান নেওয়ার পরে আমাদের প্রেম কিন্তু চলতেই থাকে, সে 2 টাকা না 3 টাকা মিনিটে সে আমার ফোন দিত।
দেশের বাইরে যায়নি এরপরে?
না এরপরে আর জানি, সে একবারই চলে আসছে।
এইবার প্রেম যেখানে বাধা সেখানেই বেশি। ওকে তারপর কি হলো?
তারপরে সে বলতেছে এরকম এরকম একটা ঈদ আসলো, এটা 2009। তার সাথে আমার আগে কথা হয়েছে যে আমি এবার যদি কোনোদিন ঝগড়া করে যাই, আমার আম্মাও বলছে এবার আর তার ভাত খাওয়া হবে না, এইখানে একটা কথা বলে। আচ্ছা ঠিক আছে, 2009 যে ঈদটা আসে রোজা ঈদটা অনুযায়ী যে ঈদ ওরা ঈদের সময় সে আমার গিফট করে একটা পাঞ্জাবি আর একটা প্যান্ট গিফট করে। না প্রথমে একটা ইয়া গিফট করে, একটা শার্ট গিফট করে, কিন্তু শার্টটা যে কোনো মুহূর্তে আমার মামানি যায় না ফেলা। জানার পরে জিজ্ঞেস করি শার্টটা কে দিছে, বলি যেই দিছে। দেওয়ার পরে শার্টটা তুমি যে কাছে নিছো তারা ফিরে দিয়ে দাও, তাহলে ওরা ডাইকে আমি নেবো শার্টটা নেবো। আগে কেন গ্রহণ করছিল শার্টটা? এগুলো করার পরে ওই শার্টটা ওই আমার সামনেই বড়ি দিয়া সিরা সিরা ফেলায়, সিরা ফেলাই দিয়ে আমার মুখের মধ্যে ঢিলে দেয়, বলে এটা তোমার মামিকে দিয়ে বললো, এটা তো পা মুছতে। তার পরবর্তী আমি আবার তার যে বলার পর সে আমাকে ফোন দিয়ে তুমি আমার জিনিসটা গ্রহণ করে নিয়ে ফোন দিয়ে বলতেছে কেন আবার এই জিনিসটা আমার ফেরত দিয়ে যাচ্ছ। আমি দেখো ওরকম সিচুয়েশন ছিল যে আমি তোমার কাছে লিখতে পারছি না, আর তোমার আমি আগেই বলছিলাম যে তোমার কোনো জিনিস যাওয়া হলে এরকম ভাবে দিয়ে যেতে কেউ না জানে, আর বাট সেটাই মানুষে জানা গেল। সো ওটা আমার রাখার মতো কোনো কিছুই ছিল না, আমি এই জন্য দিয়ে দিছি। যাই হোক আমি আবার তোমার একটা জিনিস দিয়ে তুমি কিন্তু নিতে হবে। পরে সে আমার একটা পাঞ্জাবি একটা প্যান্ট দিয়ে আমি বলতেছি যে সন্ধ্যা সন্ধ্যার দিকে যাবো, সারাদিন আমি নিজেই ঘুমাবো। আমি নিজেই রান্না টান্না করে, আমি তো মানুষের অনেক সময় টেমা খেয়েছি, আমি তো আর রান্না করতে পারি না। তো আমি ভাত রান্না করছি, আলু ভর্তা করছি, আর একটা ডিম বিরিয়ানি করছি, করে খাই আমি শুয়ে রয়েছি। তো আমার ফ্রেন্ড যে হায়দার ওই আমার বাসায় যায়, যায় গেট টু কাই। তার আমি জুতা দেখাবো যে হায়দার আসছে, একটা চাকরি কালীন করার উপর আমার ফ্রেন্ড। হায়দার আসে পরে কি রে তুই যে যাস নাই? তবে যাই নেই আমি যাবো, তাড়াতাড়ি পাওয়া হইলো, তাড়াতাড়ি পাওয়া করে পাই। মানে তৈরি হলে তাড়াতাড়ি আমাদের এলাকায় যাবে, কারণ আমরা দুজনে যাই। যাওয়ার পরে আমি কই তো থাক বাসায় কোনো বাসায় কিছু খেয়ে তো ওর মায়ের আবার অনেক খাদে, তারপরে আমি ওদের বাসায় আবার সেমাই টেমাই খাইয়া আমি আমি চাইতেছি যে ওর আগে আগে দেখবো। তো ওর হাজবেন্ড যে সে তো দোকানে গেছে ঈদের দিনও, সে দোকান করছে।
আচ্ছা
ঈদের দিনও সে দোকান হয়েছে, সে সে আমার দেখেই সে বলছে তুমি দাঁড়াও আমি আসতেছি। সে আমার শাড়ি পরে আসে, আসার পরে বলতেছে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে আমি বলতেছি তোমার কি সালাম করতে হইব? আপনি আমাকে তো আমি সালাম করতে হইব না, তাহলে আমার পাওনাটা আমার দিয়ে দাও। আমার পাওনাটা আবার দিয়ে দেন। ওই আমার ঠোঁটের সাথে ঠোঁট আনে, আমি ওর একটা কিস করি। ওর যে পাওনাটা ছিল ওইটাই আর পাওনা, আর ওইটাই আমি আর দিয়ে দিই।
আমি
তো
ওই বেচারির স্ট্যামিনা দেখে রীতিমতো ধর, মানে যিনি বিয়ে করছেন উনি মানে তো বিয়ে করার আগে থেকে আপনাকে নিয়েছেন, বিয়ে করার পরেও আপনার অত্যাচার সহ্য করে যাচ্ছেন আপনাদের, ওনার স্ট্যামিনা দেখে আমি তো ওনাকে মানে স্যালুট করা উচিত। যাই হোক, তারপরে চলে আপনাকে সত্যি সত্যি চলে গিয়েছিল এরকম ব্যাপার, ওর প্রসঙ্গে আমরা একটু পরে যাই। তারপরে কি হলো?
তারপরে ঈদ গেল, ঈদের দুদিন পরে তারা অনেক ঝগড়া করে, ঝগড়া করে যে আমি শুনছি তোরা নাকি চলে যাবি, এরকম কিছু একটা শুনছি, শোনার পর অনেক ঝগড়া করে।
তুই তুই করে কাকে বলতো? আপনাকে বলছি
না, আমাকে না, ওর
মানে ওর তুই করে বলতো, বিয়ে করার পরও তুই বলতো,
তুই বলতো সে তুই যাবি আমি জানি, মানে অনেক কথা বলে, তোলাও তো মোটামুটি বড় হয়ে গেছে। এরকম তর্কাতর্কি করে করার পরে সে সিদ্ধান্ত নেয় কি যে আমি পরের দিন রাত্রে আইসা সে সিদ্ধান্ত নেয় যে আমি এলাকায় থাকবো না, আমার যে জায়গায় দোকান আমি ওই জায়গায় থাকবো। সে বলে না আমি ওখানে থাকতে পারবো না, আমি এখানেই থাকবো।
আচ্ছা,
এই কারণে দিয়ে একটা তর্কাতর্কি সে সকালবেলা সে চলে যায় তার বাপের বাড়িতে। চলে যাওয়ার পরে আমিও আমার ছুটি হয় আটটার দিকে, আটার দিকে চলে আসতেছি রাস্তাতে, ওই মুহূর্তে তার হাজবেন্ডের সাথে আমার দেখা হয়। দেখার পরে সে আমাকে বলে যে শোন কি রেখা তো আজকে চলে গেছে আমার সাথে ঝগড়া টগড়া করে, এইভাবে বলতেছে যে চলে গেছে আমার সাথে ঝগড়া টগড়া করে, এখন তুই কি করবি না করবি তাড়াতাড়ি করে, আমার মাতামতা কিন্তু নষ্ট হয়ে গেল, আমি কি করবো আমি নিজে জানি না। আমি মতন জবাব দিই যে আপনি যা মনছে আপনি তা করেন, যাতে আমার আয়া যায় না, তাতে আমার কোনো আসা যায় না, যা মনছে তা করেন।
তোমাকে মানে আপনাকে কেন বলে যে তুই কি করবি না করবি, এটা কেন বলে?
ঝগড়া তো আমাকে নিয়ে।
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনাকে বলছে
যে তার থেকে শুনছে যে আমি তার ওয়াইফ নিয়ে আমি চলে যেতেছি, এরকম একটা কথা বলে শুনছে। শোনার পরে ওই বললো, ঝগড়া করলো, ঝগড়া করে বলে সে চলে গেলো। চলে যাওয়ার পরে আমার হায়দার বলতেছে দেখ এত কিছু না করে মানুষ তো খারাপ করে, বিয়া করার হয় তুই বিয়ে করে ফেলে, বিয়া করা হয় বিয়ে করে ফেলে। তার কিছুদিন যাওয়ার পরে শুনি নাকি সে দুই দিন পরেই অনেক লোকের ধরে, কিন্তু ওই মতে সে ভাত খাইবো না, তার মাও তারে আর ওই জায়গায় দিব না,
ওই ছেলের কাছে
আর ওই ছেলের কাছে দিব না, ওই ছেলের কাছে দিব না, দিব না, দিবই না। তারপরে নাকি আরো রাগ হয়েছে, সে এসিড নিয়েছে, সে এসিড মেরে দিব, এসিড মেরে দিব, যাতে এই চেহারা নিয়ে কোনো ছেলেদের কাছে না যেতে পারে। সে আমার এটা এটাও বলে, বলার পরে সে আমাকে বলে যে যা করো তাড়াতাড়ি করো, তুমি এই মুহূর্তে ডিপোজিট টাকা আমার কাছে, আমার কাছে কোনো টাকা নেই, তুমি টাকা দাও, আমার মা আমার কাছে চায় টাকাটা।
ও ছেলেকে
ডিপোজিট যাচ্ছে, কারণ আমি 2000 টাকা নিয়ে দিয়ে আসি
ফার্স্ট টাইম, আপনি দিলেন একটা কিছু টাকা,
2000 টাকা নিয়ে দিয়ে আসি, আমি যা বলছি সবই সত্য,
ওকে
2000 টাকা নিয়ে দিয়ে আসি। তার আমি বলি কেন ডিপোজিট দিতেছ না এখনো, এত জোর তো ভাঞ্জাচ্ছে কেন দিতেছ না, এত দেরি করতেছে কেন, আমি বলি এটি আমি নিজেই বলছি দিন। একবার যায় যে জায়গায় যায় ডিপোজিট দিতে, ওই কাজে নাকি উনি আবার ঠের দিয়ে আসে, আপনি যাতে এই নামে মেয়েটা আসলে আপনি কিছু করলে আপনার ক্ষতি হবে, ওই লোকে ভয় পাওয়া যায়। ভয় পাওয়ার পর ওর মায়ের প্রশ্ন করে যে আপনি একটা সরকারি লোক, আপনার যদি একটা সাধারণ লোকের একটা কথা হয়ে যদি ভয় পাওয়া যান তাহলে আমাদের কাজটি কারে দিয়ে করাবো, কারে দিয়ে করাবো, বুঝতে পারবো? তারপর বলার পর ঠিক আছে আপনি মেয়ে নিয়ে আসেন আমরা করে দিতেছি। পরে হয়ে গিয়ে ডিপোজিট দিয়ে আসে, ডিপোজিট দেওয়ার পরে দুদিন পরে সে আমার ডিপোজিট যে অরিজিনাল যে কপিটা সে আমার দেখায়। দেখার পর কিছুদিন পর সে টাঙ্গাইল চলে যায়। টাঙ্গাইল কি আমার ফোন দেয় আমার তো ভালো লাগতেছে না, আমি টাঙ্গাইল যাবো ঘুরতে, আমার একটা হাজার টাকা দিও। তার ওর যে খালা আন্টি ছিল সেও যাবে, তার নাকি একটা ভাই বানাইছে টাঙ্গাইল মধুপুরে, সে মধুপুর ঘুরতে যাবে। তাই আমি বলি যে তোমরা যাবো তাহলে আমিও যাবো, আমাকে নিয়ে যাবো। পরে বলে দেখো তুমি যদি যাও তো অনেকে বলবে মাইন্ড করবে, বিষয়টা আরো জানাজানি হইবে, তোমার যাওয়াটা ঠিক হবে না। ঠিক আছে, পরে আমি 1000 টাকা দিয়ে বলতে যাই, কিন্তু আমি ওই জায়গায় যাওয়ার পরে একজনের মোবাইল নিয়ে ঘন্টার পর ঘন্টা আমি কথা বলতে থাকি। সে আসে, আসার পরে সে আমার বলে যে তোমার তোমার আমি 3 দিন ধরে দেখি না, তাই তুমি আজকে আমার বাড়ির নামার দিকে একটু আইসো, আমি তো দেখবো।
আচ্ছা, ওই ডিভোর্স দেওয়ার সময় রাতুল কি অবস্থা? রাতুল কোথায়?
রাতুল
মাসুদে ছিল নাকি?
বাবার কাছে ছিল, তারা আর ওই বাড়িতে দেয় না।
আচ্ছা ঠিক আছে, তারপর কি?
তারপর ওই জায়গাটা আসলো, আসার পরে সে ওই জায়গায় গিয়ে বলে, টাঙ্গাইল গিয়ে বলে যে আমার এক পরিচিত লোক আছে, আমি সাবিনার নাম থাকে আমার নাম, যে আমরা পাঠাই দিতেছি যে তুমি আমার এই জায়গায় আমি বইলা আমরা এনতে বিয়ে করে নিলাম। ঠিক আছে, তো ওটা আমার মাথার মধ্যে ঢুকে না যে এরকম কিছু না, কদিন ছাক তোর মতো সে চলে আসে, চলে আসবো তুমি তো করলাই না, তো আমি তো আসবো এমন তারিখে তোমার সাথে রাত, আমি আসবো সন্ধ্যার দিকে, তুমি আমার সাথে দেখা করো। পরে আমি যাই দেখা করতে, দেখা করতে গেলে তার মা ওই টাইমে যা বুঝতে পারি আমি যে তার মা আমার দিয়া জাস্ট ব্যবহারটা যাই করাইছে, যা বলছে আমার সাথে তার বিয়েটা দিবে, পরবর্তী সে মানে তার মতটা চেঞ্জ হয়ে যায়,
তার আমার
তার মতটা চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে যাওয়ার কারণ কি আমি তা জানি না, তা বুঝতে পারি যে আমার সাথে সে কথা বলতেছে, তার নানিও বলে বা সেও বলতেছে যে এখান থেকে চলে আস, অথচ সে উঠতেছে না, উঠতেছে না, যে তার মা তার গলা টিপা ধরে যে এইরকম মেয়ে মেয়েরা লাও অনেক ভালো, মেয়েরা অনেক ভালো। তারপর সে বয় তোরে না, আমি দাঁড়াই দিচ্ছি, সে বসিয়ে দিচ্ছে, এবং পরে সে বলেছে তুমি যাও আমি আসতেছি, আর মারে বলে ওর বলতেছে দেখো এইভাবে কোনো কিছু করা যাবে না, আর আমাদের কোনোদিন আমার বিয়ে দিব না তোমার কাছে, আমরা যা করতে হবে আমাদেরই করতে হবে। এইভাবে করে চলে যায়। চলে যাওয়ার পরে পহেলা বৈশাখ হবে 2010-এ, পহেলা বৈশাখে আমার মানে যে পারভেজ আমার লাভারের ভাই বলে যে আজকে ঘুরতে যাবো, আমি বলি দেখ আমার অফিসের অবস্থা খুবই খারাপ, আমি ঘুরতে মুরতে যাইতে পারবো না। তারা বলে যে তোরা কি মেয়েরা ফেলামু, আস আজকে পয়লা বৈশাখ সবাই তো ঘুরতে যাবো, তুই কেন যাবি না চল। তখন বলে আমার চাকরি খুবই সমস্যা হইব, ওরা মানে না, পারভেজ মানে না যে চল যাই। আর এর আগে যাওয়ার আগে মানে একটা কথা বলে যে আমরা রংপুর যাইতে সিরিয়াখানে নিয়ে বিদেশ যাবো, তে তুই যদি বলো আমার আব্বাকে জানতো আমার আব্বা তোর বিশ্বাস টাকা দিব, ওর বাপের মনে কেমন খুব বিশ্বাস করতো, খুবই ভালো জানতো যে ঠিক আছে যাবো নি। আমি বলছিলাম যে আমার টাকা পয়সা নাই, তুই টাকা পয়সা নিয়ে নিস। আর পরে পয়লা বৈশাখের দিন যাই, যাওয়ার পরে আমি ওই দিন আর ডিউটি করি না, অফিস করি না, কিন্তু অফিস না করার কারণে পরের দিন আমি অফিসে যাই, সেই অফিসে আমার অনির্দিষ্টকালের জন্য ডিউটি অফ করে দেয়।
This track was downloaded from FusionBD.com.
কিছুদিন থাক পরে আসার পরে ঠিকই চাকরি হইব, এরকম একটা কিছু ভাবি। পাওয়ার পরে তারা সিদ্ধান্ত নেয় হ্যাঁ রংপুর আমরা যাবো। পরে আমি বলি কবে যাবি, যে কালকে রবি সোমবার এরকম একটা ইয়ের দিকে হবে আমি যাই। যাওয়ার পরে আমি বলি যে আমি তো এলাকাতে যেতে পারবো না তোর এলাকাতে, তুই আমাদের এলাকায় আয়, ওরে নিয়ে পরে আমরা একসাথে তিনজন একসাথে যাই রংপুর, একসাথে যাই, একই রিক্সায় বসে যাই। ওই দিন যা থাকে আমার খুবই একটা মজার একটা দিন, খুবই আনন্দ লাগে, ওই ফার্স্ট টাইম তার সাথে আমি কোনো জায়গায় বেড়াতে যাইতেছি,
6-7 বছর প্রেম করার পর
কোনো জায়গায় বেড়াতে যাইছি। তারপরে একই সিটে বসে থাকি, বসে থাকার পর তর্ক তুমি করি, তর্ক তুমি করবো আমি যাবো তোমার সাথে, আমি বসবো না পারবে আমাদের সামনে। পরে আমি পারবে বললাম যে পারবে তুই পিছিয়ে যা আমি এনে বই, আবার তোর আবার তোর বলে দেখি হইল পারবে বলে আবার ঝগড়া করছিস।
তার মানে ওর ভাই
জানতো,
জানতো এই ব্যাপারটা, মিলে নিয়েছিল, মিলে নিয়েছিল,
হ্যাঁ জেনে জানতো। তে বলে তোর মধ্যে আবার কি হইল ঝগড়া করছিস, পরে আবার একটু পরে ওই আবার ওর বাইরে পাঠাই দেয় তুই যা ওরে পাঠাই দে। বা ওই রাতটা আমরা সারা রাত ঘুমাই না, আমরা রাতে জার্নিতে যাই রংপুর কুড়িগ্রামে, ওদের বাড়ি রংপুর কুড়িগ্রাম, ওই রাতে জার্নিতে যাই। পুরো সারা রাত জেগে থেকে কথা বলতে 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 পুরো রাত্রি এভাবে কাটাই দিলাম। সকালে গিয়ে নামলাম, নামার পরে একই সাথে একই রিক্সার বই, আমি আরও এক রিক্সা, আর ভাই আরেক রিক্সায় বসে বসে গেলাম, ওদের বাড়িতে উঠলাম। ওঠার পর ওর বাপ খুবই খুশি আমি আসছি, আসার পরে তার ওই গিয়া মানে আমার লাবার গিয়া তার ফুবুরি গিয়া সব বলে যে আমার বিয়ে করতে চাই, এখন তুমি বাপ হয়ে যাবে বোঝাও। তারপরে বোঝায়, বোঝানোর পরে পারভেজের কাছে ফোন আসে যে ওদিকে সব জানাজানি হয়ে গেছে, আমি রংপুর আসছি, আমার মামা মামা মিলে সবাই এটা চিল্লাচিলি করতেছে। আমি সারা রাত জায়গা যাই, শুধু কোনো মতো সারা রাত জায়গা যাই, সারা দিনটা কোনো মতো কাটায়া ওই রাত্রির থেকে আবার সকালে পরের দিন সকালে আমি তাদের সামনে উপস্থিত হইতে হবে, পরে তাদের সামনে আমি পরের দিন সকালে উপস্থিত হই। আর মামিরে বলিলাম তো রংপুর জেনে একটা মেসেজ ছিলাম, শোনো তুমি কি আমাদের পেটে হয়েছিলে না আমি তোমার পেটে হয়েছিলাম, আর মামি এরকম ধরনের একটা প্রশ্ন করে। তারপরে মাই সেটা উড়াই দিই, আমরা সবই জানি তুমি যে রংপুর কালকে গিয়েছিলে। এরকম করার পরে তার ভাইয়া ও টাকা পয়সা নিয়ে চলে আসে বিদেশ যাইব। সে আর কোনো মতে আসে না, যেভাবে হোক তার কথা আমার এই জায়গায় থাকতে হবে, রংপুর থাকবো। তো রংপুর যেভাবে হোক ওর ভাই অনেক চেষ্টা করে নিয়ে আসে পড়ার জন্য, সে রংপুর থাকবে। সে রংপুর থাকে, থাকার পরে সে বলে তার ফুপু আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে আমরা তো আমি তোর বাপের সবকিছু বলছি, তার বাপরে তোমার প্রতি রাজি হয়েছে, মানে আমার বাবারের বাপ সে রাজি হয়েছে, কারণ তুমি যদি বিয়ে করো তাহলে তুমি টাকা পয়সা নিয়ে আসো। আমার চাকরি তো নাই, আমি আমার একটা সমিতি ছিল, ওই সমিতির দিকে আমার যে টাকা পয়সা ছিল কিছুটা উঠায় যে তুমি বিয়ে সাথে করে আসতে পারি, এরকম ধরনের কিছুটা এমন নিয়ে যাই। নিয়ে যাওয়ার মতো আমি তার বাইরে বলি আবার সবকিছু, একদিন বলছি পারবেস কি যে পারবেস এই এই কথা তুই কি বলিস। ওই বলে ঠিক আছে আব্বা, যেহেতু যে জায়গায় রাজ যে জায়গায় আমার কোনো কথার কোনো দাম নেই, তুই যা। কিন্তু একটা কথা কি জানোস, ওর দুটো জিনিস দিতে হবে। কি কি করে দেখি আম্মা জানে, আমি তোর আমার বলার দরকার নেই, আমি পারবেস কে বলি, তার আমার বলার দরকার নেই। কাজে ঠিক আছে কি লাগবো, আমাকে ওর যে ডিফোজের কাগজটা আর বুড়ো আইডি কার্ডটা লাগবে, ঠিক আছে দেখ দিন। এই কথা বলে বলার পরে আমি যেদিন টাকা পাই ওর কাছে যাই, যাওয়ার পরে ওই বুড়ার আইডি কার্ডটা এবং ডিফোজের যে কাগজটা ওটা দেয়। দেওয়ার পরে মানে আমার মনটা কিরকম যেন একটা চেঞ্জ হয়ে যেতে লাগে, যে আমি কি করতে যেতেছি, আসলে কাজটা কি ওরা ঠিক হইব না ঠিক হবো না, মানে আমার মন দুইটা হয়ে যায়। যা করবো আল্লাহ আল্লাহ ভরসা, যা করে আল্লাহ ভালোই করে। সেসময় নৌকা পারই, এই সময় আমি খুব মানে ভাবি যে আমি তো এই গ্রামে আর কোনদিন আসতে পারবো না। আমি ওই একটা গাছ আছে গাছের দিকে টাকায় থাকি, আমার ভাই আমার সাথে পার হয়। পার হওয়ার পরে রাত্রেবেলা ওই টাকা পয়সা নিয়ে আমি রাত্রেবেলা চাইতেছি যে আমি রাত্রেবেলা যাবো, পরে গিয়ে গাড়ি পাই না। আমি একটা পাইছি যে যেহেতু কিন্তু গাড়িটা লোকাল ভালো না, পরে আমার বন্ধু পাবে আগে গিয়ে একবার বিপদে পড়ছিলাম, এই গাড়িতে যাওয়া তো ঠিক হলো, তুই কাজ কর তুই কালকে সকালেই যা। পরে কোনো মতো রাইটটা আমার মানে ঘুমাইতে পারি না, কোনো মতো খালি রাইটটা কোনো মতো কাটাইয়া আমি বলেছি মুস্তাক, যে মুস্তাক আমি কীভাবে জাগ না পাবো এত সকালবেলা, কয়ে সুরাব মামু আমার পাশে জুড়ে এরা তো সকাল ছটাতে ডিউটি, তারা তোমার ডেকে দিব না, তারা তোমার ডেকে দিব না। তো সেটা আমার সকালবেলা ডাকেনি, তাদের ডাকের আগেই আমি উঠে চলে যাই। চলে যাওয়ার পরে আমি একটা গাড়িতে উঠি, উঠে লোকালই ছিল, আমি বুঝতে পারি না ফার্স্ট যাই তো রংপুরে, একটা লোকাল ছিল। তা আমার একটা মুভমেন্ট ছিল যে আমি কখন যাবো বা কখন আর একটু দেখবো, এরকম ধরনের একটা আতঙ্কে ছিলাম আমি খুব, মানে সময় পার হইতেছে না, সময় পার হইতেছে না, এখন আতঙ্কে থাকি। তো যাইতে যাইতে 8টা বাজে যায় রাত্রের, রাত্রে যাওয়া 8টা বাজে যায়। তো আমি যা যা নেওয়ার মিষ্টি এবং আপেল টাপেল সবকিছু কিনা সবকিছু নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে রিক্সা আমরা আগাইতেছে না, আমি চাইতেছি রিক্সা যাতে উড়িয়া যায়, এরকম ধরনের একটা কিছু ভাবতেছি যে কখন যাবো ওই বাসায়, আর ওরাও আমার অপেক্ষায় রয়েছে সবাই। তা আমি গেছি, যাওয়ার পরে নামছি, নামার পরে কেউ আমাকে দেখে নাই, রাত্রিবেলা তো গ্রাম রাত্রে 8টা বলে সবাই মানে যার যার ঘরে থাকে, হেনতে বাইরে দেখি যে ওই রান্না করে রাঁধতেছে, ডাক দিয়ে রাখা কথা শোনার পর ভাই চমকায় যায়, দেহে কাশি দিল, কথা তুই ঘরে আসো। ঘরে যাওয়ার পরে দিদি আর আব্বাও ঘরে বসো, বাবা আসছেন আমি দিয়ে আসছি। আসার পরে তারা সে আমার বাপের ঘর তুমি মুহূর্তে যায় না, যাওয়ার পরে ওই আমার লঙ্গি টঙ্গি দেয়, কেনা দেওয়ার পরে বলে যে একটা গ্রাম, আমি তো তোমার সাথে সবসময় কথা বলতে পারবো না, সো তোমার কিছু লাগলে তুমি বললো, কারণ আম্মা আছে বললো সবই পেয়ে যাবে।
ওকে, আমাদের গল্পের আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি এবং শেষটা একটা মজার ব্যাপার হচ্ছে যে জীবনের গল্পের মজাটা আসলে ঠিক এই জায়গাতেই, মজা ঠিক বলবো না, আমি শব্দ খুঁজে পাচ্ছি না, যে নাটক সিনেমার গল্পের একটা অনেকক্ষণ 2 ঘন্টা ধরে কিংবা আধা 1 ঘন্টা ধরে গল্প শুনলে একটা কিছু গেস করা যায় যে শেষটা এরকম হতে পারে, কিন্তু জীবনের গল্পটার শেষটা আসলে কখনোই গেস করা যায় না যে আসলে কি হয়, এবং এখন পর্যন্ত আমরা গেস করতে পারিনি, আপনারা কেউই গেস করতে পারছেন না, অনুমান করতে পারছেন আসলে শেষ পর্যন্ত কি হবে। শেষটা শোনার জন্য সংবাদ পর্যন্ত অপেক্ষা, তারপরে আমরা গল্পটা শেষ করব খুব অল্প সময়ের মধ্যে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। আর একবার মনে করিয়ে দিই, আপনারা যারা ফেসবুকে কমেন্টস করছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের ফেসবুক পেজটাতে আপনি ইচ্ছে করলে এখন জয়েন করতে পারেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে আমাদের আজকের এই অতিথি জানোয়ারকে, আমরা প্রশ্নের সময় চলে এসেছি, আপনারা প্রশ্ন করতে পারেন। আমাদের ফেসবুক পেজটা হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, hello8920। এবং একই সাথে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ফোন নাম্বার রয়েছে একটি, 9115668, আবার বলছি 9115668, ফোন করুন, ফোন করে বলুন আপনার নামটি প্রথমে, তারপর আপনার সেল নাম্বার, এবং যদি আপনি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, অনুষ্ঠানের অতিথি সম্পর্কে যে কোনো কথা বা আপনার কথা যাই বলুন না কেন বলতে পারবেন। আপনার নামটি বলতে হবে, তারপরে সেল নাম্বারটি স্পষ্ট করে বলে আপনার কথাগুলো বলতে হবে। সংবাদের পরেই আমরা ফিরে আসছি খুব অল্প সময়ের জন্য, আশা করছি মিস করবেন না। হ্যালো, 8920-তে আরো একবার স্বাগতম আনোয়ার। আমরা সংবাদের পর ফিরে এসেছি এবং আপনি তখন রংপুরে ছিলেন, আপনার কি বলা যায় গার্লফ্রেন্ডের বাড়িতে। আমরা খুব বেশি সময় পাবো না গল্পের, আর বল তারপর কি হলো।
11 জুলাই 2010 তারিখে আমাদের বিয়ে হয়।
11 জুলাই 2010 তারিখে বিয়ে হয়ে গেল। ওখানে আপনি তার আগে কতদিন ছিলেন?
বেশি দিন ছিলাম না, এক সপ্তাহ মতো।
ওকে, ওর বাবা ওর বাড়িতেই ছিল?
হ্যাঁ, বাড়িতেই ছিলাম।
এবং ওর বাবার উপস্থিতিতে আপনাদের পারিবারিক ভাবে বিয়ে
হয়? তোর বাবা মারাতে উঠাই দেয়। দেওয়ার পরে তার নিয়ে আমি ঢাকা চলে আসি। ঢাকা চলে আসার পরে
আপনার ফ্যামিলিতে কেউ জানতো না?
কেউ জানতো না। আমার বোনকে বলতাম, আমার বড় বোনটা, আমার বড় বোন এবং বড় বোন জামাকে বলছিলাম। বলার পরে ঠিক আছে, আমি তো করে ফেলেছি, আমি কি করে যাবো, ঠিক আছে আসো পরে, আমি আমার আম্মাকে আমি যেভাবে ম্যানেজ করবো।
এবং আপনার কোনো চাকরি বাকরি
কিছু নেই? পরে আমি আসি, আমার বোন সব কিছু করে, খাওয়া দাওয়া ই করে। পরে ওই বলতেছে যে এই মুহূর্তে কি করা দরকার, ওর তো চাকরি নাই, তাহলে আমি ওর একটা চাকরি আছে, চাকরি করবো। তো যে জায়গায় হোক, উত্তরার মধ্যে একটা চাকরি জব নিয়ে এসে।
আচ্ছা, আপনার কখনো মনে হয়নি যে আপনার ক্লাস সেভেনে যে ঘটনাটা ঘটেছিল, ক্লাস সেভেনও আপনি জবলেস ছিলেন, একেবারে কিছু ছিল না আপনার সেই সময়টাতে, ঠিক এত বছর পর, এত বছর পরে আপনার সেই ঘটনার পুনরাবৃত্তি, আবার ওই একই ঘটনাই ঘটলো, তখন যদি আপনি সাহস করে ফেলতেন বা কোনো কিছু না, তখন তো সাহস করলে কোনো কিছু হতো না, তারপর আপনার জীবনের পক্ষ থেকে যদি বলি আমরা, আপনার কি মনে হয়নি কখনো যে একই ঘটনা ঘটে গেল আপনার জীবনে, সেই ক্লাস সেভেনের মতোই ঘটনা ঘটলো, মাঝখানে শুধু এতগুলো বছর জীবনে শুধু দৌড়ানি ছাড়া আর কিছু না? আচ্ছা, আপনারা তারপরে কি করলেন? ওই
তারপরে ওই চাকরি নিল, নেওয়ার পরে সে চাকরি করতেছে, আমি কোনো কিছু করি না, করতে না পড়ি না বিদায়। তারপরে টুকটাক যে কাজগুলো আছে সাইডে ফাইডে, কাজগুলো করতাম, করার পরে এইভাবে সংসার চলতেছে। চলার পরে
ওই কাজ করতো আর ওর টাকা দিয়ে সংসার চলতো,
সংসার চলতো, ও চাকরি করতো, জব করতো, ওই টাকা দিয়ে সংসার চলতো। আর আমি ওই সাইডে কোনো কাজ টাজ থাকলে ওই লোকজনের মাধ্যমে আমিও কাজ করতাম। তো হঠাৎ করে আমার বলতেছে যে, আমি বলতেছি যে তোমার তো চাকরি করতে খুব কষ্ট হয়, যে না যত আমি আমি কোনোদিনই বলবো না যে তুমি অন্য আদার্স কোনো চাকরিটা কি করো। তা আমি ইয়ার পরে আবার কাগজপত্র জমা দিয়ে রাখি যে যে ভাইয়ের মধ্যে আমার কাউসার ভাই, তাহলে সে আমার খুবই লাইক করে এবং খুবই তার ওয়াইফ এবং আমার ভাবি যে বলি যে খুবই করে, তারে দিয়ে আমার এক ভাইয়ের সাথে পরিচয়। সে বলে যে আমি তো চাকরি দেওয়ার কেউ না, যে রিপন নামে একজন লোক আছে আমাদের হেড অফিসে, রিপন ভাই খুব মহৎ লোক, খুব ভালো একটা লোক, এরা যদি বলি সে চাকরি নিয়ে দিতে পারবে।
আচ্ছা, চাকরির ঘটনায় আমি আসছি, তার আগে বলেন তো আপনার ফ্যামিলিতে যখন জানাজানি হলো, সেই ফ্যামিলি মামার ফ্যামিলি কিংবা ওর মা, ওরা কি করলো?
এরা কি এরা চিল্লাচিল্লি যা করলে করছে, আমরা হয়তো কোনো কান মাথা কিছু লাগাইনি, যা বলার বলো, কদিন পর আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে, এটা ওরা বলছিল আমাকে, আমি ওরা বলছিলাম। তা আমি চাচ্ছি পরে এমনি চিল্লাচিল্লি করছে, কিন্তু এরপরে আর মা কোনোদিন খোঁজ নেয় না আমাদের, যে কোনো খোঁজ খবর নিবার কোথায় আছে, কি খাইতেছে, কি করছে, এর মধ্যে কোনো খোঁজ খবর সে তার মা অনে না, তার ভাই অনে না। তার বাপ আবার মাঝে মধ্যে ফোন করতো আমার দুলা ভাইয়ের নম্বরে, আমাদের কোনো মোবাইলে ছিল না। তার নম্বরে টম্বরে সবাই নিয়েছে আমাদের, আমার বোন আলাদাও করে দিছে। আলাদা করে দেওয়ার পরে আমি একটা চাকরি নিয়ে সিলেটে যাই এক মাসের জন্য।
আপনি চলে গেলেন সিলেট, ও থাকলো
ঢাকা? ঢাকা থাকলো এক মাসের জন্য, সিলেট চলে যাই। শেষম সে জানা মতে সে অন্তঃসত্ত্বা, সে প্রেগনেন্ট
ছিল
আমার ওয়াইফ, তো ওয়াইফ প্রেগনেন্ট ছিল, সে আমার বোন ছিল। তো এক মাস থাকার পরে সে আমি আবার চলে আসি সিলেট থেকে। চলে আসার পরে আমার মা অসুস্থতার কারণে আমার মা আমাকে দেখতে আসেন এখানে, তো আমার বোনের মাধ্যমে আমি 2000 টাকা দিয়ে আমার মাকে চিকিৎসা করার জন্য দিয়ে পাঠাই, আমার মা আমাকে দেখতে আসে না। যে পরে আর কি চাকরিটা কি করতেছে, কথাবার্তি চলতেছে, তো হঠাৎ করে শুনি যে এক ছেলের সাথে সে কথা বলে, শুনি সে আমাকে বলছে আমি সাথে কথা বলি এরকম। পরে আমি দেখো যাই করো, জীবনে এরকম কিছু ঘটনা ঘটায় না যে যে জীবনে আমার আমি যে তোমার এত কিছু মানে এত ঘটনার পরে আমি তোমার পাইছি যে এটা যে কোনো কিছু নষ্ট হয় না হয়ে যায় এরকম কিছু করো না। আমি ওকে খুবই বিশ্বাস করতাম, খুবই বিশ্বাস করতাম। তো ও আমার আদর করে একটা নাম ডাকতো পাখু,
পাখু,
হ্যাঁ পাখু, যে পাখু তুমি কি আমার এতই সন্দেহ করো?
আমি
সোনামণি,
পাখু এবং সোনামণির প্রেম কাহিনী,
আমার কাছে, কাকু তুমি এত চিন্তা করো, আমি তোমার সাথে কোনোদিনও কখনো যাব না, ঠিক আছে, তোমার যতই লাত্তি উস্তা যাই দাও না কেন আমি তোমার ছেড়ে যাবো না। অনেক স্যার ভালো জানতো, আর সে তাকে অনেক সেভ করতো, যাই হোক তার নামটা আমি বলতে পারতেছি, সে অনেক কি করতো, খুবই আদর করতো, সে তার রাতে রান্না খাওয়ার জন্য অনেক করছে, অনেক কিছু বলছে, কিন্তু আমি তার অনেক দাওয়াত দিই, কিন্তু সে আসার সুযোগ পায় না, সেই জায়গায় আসার কোন সুযোগ পায় না, কিন্তু তার কথা সে অনেক কিছু শুনতো, সে যা বলতো নানা নানা সব কথাই সে রাখতো, এরকম ভাবে চলতে থাকে। থাকার পরে সে হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ হওয়ার পরে অসুস্থ কি তার ভিতরে একটা আসর আসর করে, তো সে আমার বলতো সে রাস্তা দিয়ে যে আমার একটা আগায় নিয়ে যাই, আমি রাস্তাতে আগাইতে যাই, সে আমার বলতো সে কি হঠাৎ করে যে আমার পাও চলতেছে না কেন, আমি কি বলো আশ্চর্যজনক কথা বলো, তোমার পাও চলবো না কেন, আমার গাছ অনেক এরকম চাইপে আসতেছে, আমি পাও কিন্তু চলতেছে না, ঠিক আছে পাও কিন্তু চলতেছে না, তা আমি বলতেছি পাও চলতেছে না, এরকম রাগারাই করে একটু দূরে গেছি, একটু সামনে গেছি, একটু পরে হ্যাঁ দূরে আমার দোষে দুইরা, মানে এরকম আস যে আসতে আসতে সে মানে আমি পরে বলি তুমি আমার সাথে ফান করছো, দেখো আমি কি বলি কিছুই বলতেছে না, পরে দিয়ে সে নিঃশ্বাস ফলাইতে পারছে না, কাঁদতেছে ওই মুহূর্তে, সে আমাকে আমি অনেক নার্ভাস ফিল করি আমি, যে এটা কি হইলো, আর আমি পরে দিলে খুব কান্না করি যে কি করলো সোনামণি তোমার কি হয়েছে তুমি বলো আমাকে বলো, তোমার এরকম লাগে, আর আমাকে কলম করে বলে কি যে আমি তো উঠতে পারতেছি না, আমি কি করবো এখন তোমার বলো, আমি বলি তুমি উঠতে পারতেছো না তুমি কি বলো, আমি তোমার যেভাবে হোক আমি বেঁচে থেকে তুমি উঠতে পারবো না, আমি তোমার সে তারপর আমি উঠে বসাই, বসার পরে বলে আমার আশিক নামে একটা ছেলে আছে, যে আশিক বলে যে আনোয়ার ভাই এত নার্ভাস ফিল করেন না, তার আব্বা আম্মা ছিল সব ঠিক হয়ে যাবো, তা আমি জিগাই যে আমি তোমার কি হই, তো তুমি আনোয়ার এইভাবে বলে, তো তুমি আনোয়ার আমি তোমার কি হই সেটা বলো, সে আমাকে ওই পেন আমার আশিকের সামনে আমাকে কিস করে,
মানে কি মানে ঘটনাটা মানে ঘটনা করে মনে হচ্ছে কিছু একটা ঘটে যাচ্ছে, ঘটে
যাচ্ছে বলে গিয়ে তুই তারা ভর করছে, জিন জিন বলতে তো কিছু আছে এটা তো জানেন, এরকম কিছু একটা আসর করছে আর কি,
আচ্ছা আচ্ছা,
এই মুহূর্তে আর কি অফিস থেকে আসার সময় পরে আর কি আসর করার পর আমি হুজুর টুজুর আনায়া এটা জিনিসটা সারা সারা করে সে সুস্থ হয়, তারপর তাবিজ টাবিজ দিই, দেওয়ার পরে ওই পরের থেকেই তার মাথায় একটু সমস্যা দেখা দেয়, অথচ সে বলে যে তার মাথায় মা আঘাত করছিলাম, হ্যাঁ আমি একদিন একটা থাপড় দিয়েছিলাম যে কোনো জীব
কি কারণে,
কি কারণে সে আমি বলতে কি ব্যাপার তোমার সাথে কথা বলো না কেন, বিষয়টা এর আগের মতো যদি কথা বলো না কি ব্যাপার, কত তোমার সাথে কথা বলতে ভালো লাগে না, একথা বলছি আমার সাথে কথা বলতে ভালো লাগে না, তোমার কাছে
আপনাদের সম্পর্কের মাঝখানে কি অন্য কোনো লোক ঢুকে পড়েছিল, আশিক বলে যে আশিক বলে যেটা বলতে,
না আশিক বলতে না রাসেল বলে একটা নামে একটা ছেলে ঢুকছিল, আশিক যে আমার ফ্রেন্ড,
আচ্ছা রাসেল নামে যে ছেলেটা ঢুকে পড়লো সেই ছেলেটা আসলে কিভাবে ঢুকলো, মানে ওর সাথে কি ফোনে কথা বলতো বা এরকম,
ফোনে কথা বলতো,
এবং শেষ পর্যন্ত কি হয় এটা ফার্স্ট কি হয়, কত বছর ঘটনাটা করেছিলেন আপনারা,
আমরা ঘটনাটা করেছি আড়াই বছর,
আড়াই বছর ওকে, তারপরে কি হলো,
তারপরে ওই ছেলেটা ঢুকে পড়ছে, ঢুকে যাওয়ার পরে আমার সংসারে আস্তে আস্তে অশান্তি, আমারও ভিতরে একটা সন্দেহ সৃষ্টি হয়, তাই আমি অনেক সময় চার্জ করি, অনেক সময় চার্জ করি, চার্জ করে বলে সে আমার ঠিক মতো কৈফিয়ত দেয় না, দেখো তোমার যদি এত ই না লাগে তোমার অন্য কিছু করতে পারো, আর এরকম কিছু বলে যে তোমার যদি ভালো না লাগে তুমি চলে যেতে পারো, আমি তোমার আটকে রাখবো না, এরকম একটা কথা বলে আর কি, সে ডাইরেক্টলি বলে, তো আমি খুব আমার কাছে খুবই খারাপ লাগে, সে আমি বুঝাইতে পারবো না তুমি কি বললে, এত বছর আমি এত কষ্ট করে মা বাপ ভাই বোন মামা মামি সব কিছু ত্যাগ করে আমি তোমার বিয়ে করি, আর তুমি সেই লোকে যদি এই কথা বলো তাহলে আমি কারে আমি মুখ দেখাবো, এই মুখ দেখানোর মতো তো আমার কেউ নাই, এই মুখ দেখার মতো তো আমার কেউ নাই, বলো বলে তারপরে সে আমার বলে যে কিচ্ছু হবে না সব ঠিক হয়ে যাবে, তারপরে এইভাবে কথা বলতে বলতে এইবার আপনার ঈদের আগে সে মাথায় সমস্যা দেখা দেয়, তারপর আমি তার মারে ফোন করে বলি কি যে আপনি আপনার মেয়েরে কদিন নিয়ে যান, কদিন নিয়ে বেড়ালে সুস্থ হয়ে যাবেন, আর তো ডাক্তার ডুক্তার দেখেন, তার মা বলে যে ঠিক আছে পাঠা দাও, পরের দিন আমি যাই তার নিয়ে নিজেই নিয়ে দিয়ে আসি, ওই রাতে আমার শ্বশুরবাড়ি ওই ফার্স্ট আমি ওই বাড়িতে থাকি, ওই ফার্স্ট ওই বাড়িতে আমি থাকি, যাই যাওয়ার পরে রাতটা থেকে সকাল থেকে আমি এবার আমি অফিসে চলে আসি, তে তার কাছে মোবাইল নাই এই সময়, তার মার ফোন দিয়া ওই ছেলের সাথে কথা বলে, আমি জানি না এর মধ্যে তারা কি প্ল্যান করছে তার মা মেয়ে মিলা, এটা আমার জানা নাই, তো আমার ভিতরে কিরকম জানে লাগে যে কিরকম এই টাকা পাইলো কোথা থেকে, আমার ডাক্তার দেখালো এইগুলো কাম মানছে,
আপনাদের যে আপনি বললেন যে প্রেগনেন্ট, ওই প্রেগনেন্টের ব্যাপারটা কি হলো, কত আপনাদের কি ছেলে মেয়ে কোনো কিছু আছে?
না, পরের জিনিস নষ্ট হয়ে যাবে।
নষ্ট কে করেছে?
ওই করছে।
ওকে,
ওই জিনিস
কিভাবে করেছে আপনাকে জানিয়ে করেছে?
না, আমাকে জানায় কোনো কিছুই করেনি।
কেন করেছে?
কেন করছে আমার, আমি যেটা জানি যে সে চাচ্ছে না যে তার জীবন আমার বা কোনো কিছু, আমি তার সে আমার, অথচ আমাদের বিয়ে পরে আমাদের ছেলে মেয়ের নামও রাখা হয়ে গেছিল।
কি নাম রেখেছিল?
আমি রাখছিলাম ধর ওটা নাম, একটা ছিঁড়ি। আমি ওই বলছিল যে ছেলে হলে তুমি কি রাখবা, আমি বলছিলাম ছেলে হলে নাম রাখবো আসিফ, আর যদি মেয়ে হয় তাহলে রাখবো ঐশী।
আমরা গল্পের শেষের দিকে চলে এসেছি। আপনি আমাকে বলেন যে সি ইজ ইওর এক্সিস্টিং ওয়াইফ, মানে সে কি তার আপনার এখনো ওয়াইফ নাকি সে আপনার জীবনে নাই?
সে আমার জীবনে নাই।
কেন নাই, মানে কিভাবে নাই?
কিভাবে নাই সেটা বলতেছি আমি আর একটু।
হ্যাঁ,
তারপরে সে ডাক্তার কাছে যায়, সে পরের দিন বলে আর কি যে আমি তো ইয়া মাথা এক্সরে করতে বলছে, এক্সরে করবো। আমার মানে আমি তো তার অনেক ভালোবাসি, আমার মনটা তো ওইরকমই যে এক্সরে করবো, দেখাবে কোথা থেকে, আম্মা নিয়ে আসবে। যে বলি তোমার আম্মা দিতে হবে না, আমাকে টাকা নিচ্ছি অফিস থেকে। তো এই বিষয়ে আমার পলাশ খুব সাহায্য করে, আমার সাথে যে আসছে পলাশ খুব সাহায্য করে, যে পলাশ বলতে যে তুই তাড়াতাড়ি গোবিন্দ স্যারের কাছে যা, ইয়ে টাকা চা স্যারের কাছে গিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা চা, টাকা তেলে তুই টাকা দিবি, ওই টাকাটা তুই তাড়াতাড়ি গিয়ে চিকিৎসা করা। পরে টাকা নেই, নেওয়ার পর আমি ফোন করি, সে আসবে না। আমি বলি যে ঠিক আছে তুমি পাঁচটা বাজে যাতে চিকিৎসা করতে যাবা, তাহলে আমি আসি। সে ও তখনও না করে যে না তোমার আসতে হবে না। তারপরে আটটা বাজে আমার মনটা খুবই ভারী দেয় যে নিশ্চয়ই এনে কোনো কাহিনী আছে। তো আমি দৌড়ে একবার চিন্তা করলাম কি কিছু সুন্দর নামবো নাকি আবদুল্লাপুরে নামবো। আমি হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে আবদুল্লাপুরে নামি। আবদুল্লাপুর নামে কিছুক্ষণ হারায় হাইটা যাওয়ার পরে দেখি তার আম্মা দাঁড়ায় একা। তোমার মানে সন্দেহ হলো যে সে তো তার মেয়ে স্যার একা না আসবে না। তার মা আমার সাথে, আমি এত ফোন দিই অথচ আমার ফোন রিসিভ করে না। আমি ফোন কিন্তু দিতেছি কিন্তু সে ফোন রিসিভ করে না। যাওয়ার পরে আমি বললাম কেমন আছেন, খুব ভালো। আমি রেখার কোথায়? রেখা তো বাসায় পাঠাই দিছি। আমার আমার শাশুড়ি বলে যে বাসায় পাঠাই দিছি। বাসায় পাঠাই দিছেন? ও আচ্ছা, আমি যাবো। আমি বলছি না তুমি আজকে যাও গা, তুমি কালকে তোমার পাঠাই দিবো।
তারপরে ও মা এই জিনিসগুলো জানতো?
হ্যাঁ, তার মাও জানতো। তারপরে সে বাসা পাঠাই দিবো। আমি কিনা আমি আপনি ওর সাথে একটু কথা বললে আমি চলে আসবো, একটু কথা বললে আমি চলে আসবো। তো ওই সময় কথা বলতে তার মা নড়াচড়া করতেছে, মানে এদিকে আড়া আড়াচলা করতেছে। আড়াচলা করতে করতে আমি হঠাৎ করে অটো নিয়ে নিই, অটো নিয়ে আমি ডাইরেক্ট চলি হেরে নিয়ে যে আমি এই গ্রামে যাবো, কথা বলে চলে আসবো। তার মা করে, তার মা আমার অর্ধেক ওইটা বলে কি যে তুমি কি বাড়ির ভিতরে যাবো? তুমি বাড়ির ভিতরে যাও না, তোর সমস্যা আছে, তুমি এই কাজ করো, আমাদের বাড়ির পাশে একটা স্ল্যাব আছে, স্ল্যাবে বসে থাকো। আমি বাড়ির পাশে স্ল্যাবে বসে থাকি। বসে থাকার পরে সে আসে না। আমার ভিতরে একটা বাড়ি দিল যে না ওই তো বাসায় নাই, হয়তো আবদুল্লাপুরি আছে, ওই ছেলের সাথে কথা বলতেছে। দূরে তাদের বাসায় গিয়ে, বাসায় গিয়ে লক করে দিই দরজা, ভিতরটা লাগেন। তার মা বাইরে গেছে ওই বাসটা, আর দিই ভিতরে মা আমি। পরে আমি বলি যে পরে কি হলাম, কি রাখা কোথায়? ঠিক আছে, তারপর আমি দূরে যাই, আইতাছে দেখ টেল আসে, দূরে দিয়ে দিয়ে সে আবদুল্লা প্রতীক আসে। তারপর তারা উন্মতি নিয়ে, তার মা যাইতে দেন, আমি উন্মতি নিয়ে, তুমি কি আমার সাথে যাবা? হ্যাঁ যাবো। ওই মুহূর্তে তারা নিয়ে রিস্কার আমি আমার বাসায় চলে আসি। তারা সবাই জিজ্ঞেস করি যে এই টাকা দিছে কি? পরে সে আমার সব কথাই বলে যে আমি জঙ্গা ট্রিটমেন্ট করেছি, ডাক্তার দেখেছি, 500 টাকা রাফেল দিছে, এবং যে মাথার এক্সরে করেছি সেটাও রাফেল দিছে, এবং যে আমার মাও রাফেলের সাথে কথা বলছে, কোন বিষয়ে কথা বলছে সেটা আর সে বলে নাই। এ কথা বলার পরে আমি আর নিজের নিজে সহ্য করতে পারি না, সে বাইরে যাওয়ার পর আমি বিষ খাই। আমি বলতেছে যে আমি বাইরে কষ্ট করে তোমার আমি সব বলিস, ওর মতে বিষ খাই। বিষ খাওয়ার পরে আমার যে বন্ধু একজন ছিল জুয়েল নামে, ওই জুয়েলে পরে জুয়েলে ফোন দেয়। ফোন দেওয়ার পরে ওই জুয়েলে আসার পরে সে আমার বেশি করে তেঁতুলের ই খাওয়ায়। খাওয়ার পরে সে, আমি বমি টমি করার পরে সে একটা কথা বলে যে ভাবি আমি একটা কথা বলি, আপনি যাই করছেন, আমি জানি না কি কোনটা সত্য কোনটা মিথ্যা, তবে আপনি যদি এই মুহূর্তে কিছু করতে চান, আপনার কোনো ভালো জায়গায় যাইতে পারবেন না, বা আনোর ভাইয়ের কোনো জায়গায় কোনো ভালো একটা স্থান পাবেন না। তো ওতে আমি চাইতেছি জাহানের হয়ে গেছে আনোর ভাই, এটা এখানে মাটি দিয়ে দিন।
আপনাকে কি বলে রাসেল কিছু ভালোবাসে?
না, সে সেটা বলে না, যে সে আমার রাসেলের এই কথাটাই বলে, রাসেল আমার খুব বলে যে তুমি আমার ভালোবাসো না, ভালোবাসো না। ওই মুহূর্তে দাদা অনেক রিকোয়েস্ট করে, মানে ই করার পরে, পাকলামি করার পরে আমি স্বীকার যাইতাম যে হ্যাঁ ভালোবাসি।
রাসেলটা কে ছিল?
আসলে একটা ছেলে,
সে তো নিশ্চয়ই আমরা জানি, কিন্তু মানে কোনো কলিগ ছিল ওর? কোনো
না, কোনো কলিগ ছিল না, সে একটা ড্রাইভার,
গাড়ির ড্রাইভার,
গাড়ির ড্রাইভার।
ফোনে সম্পর্ক হয়েছে?
ফোনে সম্পর্ক হয়েছে। সে
ওকে, আমরা ওই প্রসঙ্গে আর ডিটেল লাইভ যাই। আপনি তারপরে বলছিলেন যে আপনার জীবনে নেই, এই শেষটা আপনি আমরা আসতে চাই।
তারপর রোজায় যায়, রোজায় যাওয়ার পরে সে আমার সাথে এই শুক্রবার আগস্টের 30 তারিখে সে বাসায় যায়। আমার শুক্রবার আমার অফিস বন্ধ, কিন্তু আর অফিস খোলা। তাই আমি বাসায় যাই, যাওয়ার পর দিই সে জল, সে রান্নাবাড়ি কিছুই করে নাই। তো আমি দেখা দিয়ে বলি যে কি ব্যাপার, রান্নাবাড়ি করো নাই? যে না, রান্নাবাড়ি তো করি নাই। কেন বলি, আমার যাওয়ার খুব, আমার খুব ফাটল লাগে, আমি কিছু বলতে পারতেছি না। একথা কওয়ার পরে সে তার শুনলে আমি বলি যে আমি তার মোবাইলে গান শুনি, তুমি মাথা পানি দিবা? যে না, মাথা পানি দিব না। অনেকবারই বলি, রিকোয়েস্ট করি, সে পানি দিবে না। তারপর বলি যে শোলটা মুছাই দিই, ওর শিকার মানে একটু মতে মত ওর শোলটা মুছাই দিই। মুছাই দেওয়ার পরে সে ফট করে করে ওঠে কি যে তোমার যে আগে একজনের সাথে প্রেম ছিল, একটা রেণু নামে মেয়ে ছিল, যে রেণু তো তোমার বলে বলছে যে তোমার একদিনের লেগুলো পাইবো, তো সে আমাকে তাবিজ করছে। কে বলছে এটা? যদি বলে থাকে, তোমার আম্মা বলছে। কয়না, আমার আম্মা বলে নাই, এটা ঝুঁথি বলছে আমার আম্মার কাছে। ঝুঁথি বলতে আমার মামা তো বলি যে ঝুঁথি বলছে যে আমার আম্মার কাছে যে এরকম এরকম রিয়াজের মা এরকম ভাবে একটা ঠেক দিছে, রিয়াজের আম্মু এরকম ধরনের একটা ঠেক।
অনেক কমপ্লেক্স একটা ব্যাপার। আপনাদের ডিভোর্সটা হয়েছিল, ডিভোর্সটা কি আপনি দিয়েছিলেন না সে দিয়েছিল?
সে দিয়েছিল। তারপরে শুনেন, তারপরে সে ওই কথা থেকে পরে পরের দিন সকালেই 1 তারিখ সেপ্টেম্বরের 1 তারিখ সে চলে যায় সকালবেলা। সকালবেলা সে তো 1 তারিখ সে এবং যায় যে তার কাপড় লতা যা আছে সম্পূর্ণ নিয়ে যায়। সে যে গোসল করে সকালবেলা ওই ভিজা কাপড়টা সুদ্ধা সে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে সে ফোনে বলে আমি আর তোমার ভাত খাবো না, আমি তোমার কাছে আর আসবো না, এরকম ধরনের কথা বলে। তো সেপ্টেম্বরে 1 তারিখে যায়, সে 5 তারিখে আবার আমি অনেক কান্নাকাটি করি। কান্নাকাটি করার পরে আর আমি বলি আমি তোমার কাছে কিচ্ছুই চাই নাই, শুধু একটা আমার সবচেয়ে শখ ছিল একটা মেয়ে, বা মেয়ের মুখ দেখা, তুমি সেটাই দেখাইতে পারো নাই। তো অনেক কান্নাকাটির পরে আমার বাড়ি হলে বলে যে আসো দেখা একবার। পরে আমার বলে যে দেখো আমি আসতেছি, সবাই এলে বলুন। তো আমি আসি, তো ওই মুহূর্তে আমি একটা গান শোনাই, তারে গান শোনানোর পরে সে আরো একটু ইয়ে পরে, মানে তার প্রতি যেমন কোনো টানি না থাকতো সে আসতো না। তো গানটা শোনাই, গানটা শোনার পরে সে কয়, ঠিক আছে আমি আসতেছি, তুমি তাড়াতাড়ি আমার ইমুর জায়গায় এসে নিয়ে যাও। পরে আমি আমার কাউসার বাড়িকে নিয়ে, আমার ভাবিও বলে, কাউসার বাড়ির ওয়াইফ বলে, ভাবি বলে, যেভাবে হোক নিয়ে আসবা। পরে গেলাম, নেওয়ার পরে দিই তার নাক ফুল চেঞ্জ, ঠিক থাকে না। আমার নিজের চুল আমি নিজেই মানে ছিঁড়ে ফেলে দিয়েছি, যে কি করলাম, আমি কি এমন অপরাধ করছি? ডিফোজ দিতে যে বলো তুমি সেদিন কেন আমার আটকে রাখলা না, যেদিন আমি 1 তারিখে চলে যাই তুমি কেন আমার এদিন আটকে রাখলা না? আমি তো জানি না যে তুমি এই জগৎ থেকে এত কিছু করবা। সে পরে 1 তারিখে ডিপোজে সেদিন বলে যে আমার বিবাহ হয় 2 তারিখে তার সাথে, আসলে সাথে টাকা দেয় কে, রাসেল দেয়। কত টাকা যায়? 10,000 টাকা যায়। তোমরা কাবি নামা কত দিচ্ছ? 2 লাখ টাকা দিচ্ছ। এখন এটা কি করতে চাও? পরে আমার কাউসার ভাই বলে যে এখন দেখা তুমি সত্যি করে বলো, এটা কি করতে চাও? তুমি ডিসিশন নাও, তুমি যেটা সমাধান চাও। হ্যাঁ, আমি সমাধান চাই। সমাধান চাইলে পরে আমরা আবার নতুন করে, আমরা আমাদের নতুন করে 5 তারিখে আমার নতুন করে আমরা বিয়ে করি, নতুন করে রেজিস্টার করি।
কয় তারিখে ফিরে আসে? 1 তারিখে ফিরে আসে
না, সে 1 তারিখে ডিভোর্স, 1 তারিখে যায় আমার এখান থেকে তার বাপের বাড়িতে, 2 তারিখে ডিভোর্স দেয়।
2 তারিখে ডিভোর্স দিল, 3 তারিখে বিয়ে করলো
না, 5 তারিখে,
5 তারিখে বিয়ে করে
বুধবারে
আবার 5 তারিখে ডিভোর্স।
হ্যাঁ, 5 তারিখে আবার না, 5 তারিখে ডিভোর্স দেয়। সে আবার গিয়ে জায়গা যাওয়ার পর আবার কি বলে দেয়, ওর ঠিকানা তো আমি জানি না, তো ঠিকানাটা নিয়ে আইসা, আমি তোমারে এই এখানে আইসা বলবো একবারে। আমি ওই দিনে দিয়ে আসি, দেওয়ার পরে সে আমার বলে রিকোয়েস্ট করে দেয় তুমি আবদুল্লা পন্ত পন্ত দিয়ে আসো। সেদিন যায়, যাওয়ার পরে আমি যে আমার সোনামণি আমি উঠাই দিয়ে আসি, সেদিনই বুঝতে পারি যে আমার সোনামণি আর জীবন আমার জীবনে আসবে না। তার চোখ দেখে আমি বুঝে ফেলেছি, সে আমার দিকে এরকম ভাবে তাকাই, সে নিয়ে চলে আসে, সে আমার আবদুল্লা টান দেয় ঠিক মতো খেয়ে নিও, আর এইসব ধরনের চিন্তা ভাবনা কিছু করো না, আমি তোমার জীবনে আসবো, সব এই কথা বলে। কিন্তু আমি তার চোখ দেখে বুঝে ফেলে আমি বলি যে কান্দ না, আমার কিচ্ছু হবে না, তুমি যাও, তুমি ঠিকানাটা নিয়ে চলে আসো। সে ঠিকানা নিয়ে ওই জায়গায় যাওয়ার পরে সে বিশুদ্ধ আমার ফোন দিয়ে সকালবেলায় ফোন দিয়ে বলে কি তুমি আমার ফোন দিও না, আমি তোমার মিস কল দিলে তুমি আমার ফোন করো, আর আমার বার্তা বেড়ে দিয়েছি, আমার তো অফিসে যাবো গা, তো আমি মিস কল দিলে ব্যাক করো। আচ্ছা ঠিক আছে, ওটা করার পরে বুধবার যায়, শুক্রবার যায়, আমার জানি কিরকম মনে হলো সে মানে হেনে গেলেই পালায় যায়। পালা যাওয়ার পরে সে আর আমার ডাইরেক্ট বলে যে আমি আর আসবো না, আসবো না, কেন আসবো না, হ্যান ত্যান। পরে আমি একটা মিথ্যা কথা বলি যে আমার বোন জেমে আসছে, বোনের আসছে, তুমি একটু তাড়াতাড়ি চলে আসো। যে কয় চলে আসবো ঠিক আছে, কিন্তু আমি বেশিক্ষণ থাকতে পারবো না, আমার মধ্যে চলে আসতে হবে। কথা কি তার মিশা কথা কি আমি নিয়ে আসি, নিয়ে আসার পরে সে বলতেছে আমি কিন্তু তোমার বাসায় গিয়ে থাকবো না। আমি বলি দেখো তুমি যদি না থাকো তাহলে তুমি এখান থেকে চলে যাও, ঠিক আছে? ও আমার বলে যে আমি তোমার আইন্দা বাড়ি দিয়ে আসবো, তুমি খাইও, আমি বুধবারই আসবো তোমার সাথে, একবারে আসবো, ঠিক আছে? এরকম একটা কথা বলে আর কি। পরে আমি ওই রাসেলকেও ফোন দিয়ে অনেক কান্নাকাটি করি যে রাসেল তুমি আমার সংসারটা পাইব না। তো ওই আমার উত্তর অনেক কথা বলে, অনেক গালাগালি করে, আমি তোর সংসার কেন ভাঙতে যাবো, আমি তোর সংসার ভাঙতে যাবো না। তারপর উন্নতি সে আসে, আসার পরে তার পায়ে দিলে আমি টান দিই, দেখো তুমি আমার ফাঁড়ে দিও না, তুমি যদি আমার ফাঁড়ে দাও আমার তো আর কেউ নাই, আর আমি কেউ কাছে গিয়ে মুখ পাই না। এখনো দেখো আমার একটা অসুস্থতা হইলে আমার মা আগে আসতো, কেন আসে না, কেউই আমাকে দেখতে পায় না, আর আমি তোমার মুখ দেখেই সব কিছু মাটি করে দিছি। তা পায়ে দিলে সময় কান্না করিস, আমার একটা লাথি মারে, লাথি মারে, লাথি মারার পরে আমি অনেক আমি আমার নিজের যে ইটা আমি এটা ঠিক করতে পারি না, নিজের বডি দিয়ে নিজের মতো একটু ইটা কূপ দিই, কূপ দেওয়ার পরে রক্তে বাইসা যায়, বাইসা যাওয়ার পরে আমার সাথে লোক ছিল, ওর বোন জামাই ছিল, ওর সাথে আসছিল, ওর বোন জামাই ধরে বলে যে কি ব্যাপার আপা ধরেন না কেন, যে অবস্থা এত রক্তে বাসা গেছে, এখন আমার বাসায় ফ্লোরে রক্ত আছে, সে কি করে ধরে না। পরে লাশ মতো সে ধরে সিলি করতে নিয়ে যায়, সিলি করে এলাকার মানুষ সবাই জানাজানি করে, জানাজানি হওয়ার পরে সে তার কোনো মতেই বুঝাইতে পারি না সে আমার বাপ খাইব না, আর সে আজকে থাকতেই পারবে না আমার বাসায়। তো কি এমন কাজ হয়েছে যে তুমি থাকতে পারবো না, এটা বলতে হবে। তা গুলজার ভাই নামে একটা লোক ছিল, এরা আমার রফিক ভাই, এরা সবাই মিলে বিচারটা করতে আসে, তো বিচার করার সময় তারা সে কোনো মতে রাজি করে না, পরে জাস্ট যাই মিলাই টিলা দেয়, লাস্ট মতে সে আমারে বলে মিলাই টিলা দেওয়ার পরে তার বাইরে করে আসুন, আমরা মিলুক আর দুজন কথা হইতে বলুক, তো ওই মতে সে আমার ভাত খাওয়াই দেয় ডিম দিয়ে, ওই খাওয়ায় ওইও খায় আমিও খাওয়াই, আমারে খাওয়াই দেয়, খাওয়া দেওয়ার পরে তারা বলি আমার শরীরটা মুছতে হবে, রক্তে তো ভরা, পেন টেন তো সব বুঝে গেছে রক্তে, তো রক্ত তো ভরা, আমার শরীরে একটু মুছা দেওয়া তো ভালো লাগবে। ও আমার বলে যে তুই আমার জীবনে মন পাবি না, তুই আমার ঝুঁকি করে রাখছিস না, তুই আমার জীবনে মন পাবি না, কিন্তু এত কথা পরে আমি ওই সময় যে তোমার মন আমার লাগবো না, তোমার দেখলে আমি সারা জীবন পার করে দিতাম, তার আমি এত ভালোবাসি, আমি ওর মতোই কথাটা বলি। তারপরে তার মা আবার ফোন দেয়, ফোন দিয়ে বলে যে তুই যদি আজকাল মিতে না আসস তাহলে আমি বিষ খেয়ে মারা দেবো, তোর লেগে আমার মা মেরে দেবো। পরে আমি এটা বলি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন হয়েছে এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি না, এখন তোমার সব হয়েছে, কিংবা তুমি সমস্যায় ছিলে শুনছো তোমার মা কোনো দিন একটা ফোন দেওয়া খুঁজখবর নেই, কী খাইছিস বা কী করছিস, এখন ধরনের খুঁজখবর তো তোমার মায়ের নেই। তারপর বডিটা কূপ দেওয়ার পরে পরে রক্তাক্ত অবস্থায় ওই অবস্থায় সে থাকবে না, থাকবেই না কোনো মতেই, সে থাকবে না, সে চলে যাবো, আমার ভাত আর খাবে না। ওর ভাই জিগে তুই তোর ভাত খাবি যে না, ওর ভাই বলে ওর ভাত আর খাওয়াবো না, ঠিক আছে? পরে আর বলে ঠিক আছে এই ছেলে যদি কোনো সুইসাইড করে তার জন্য একটা বাড়িওলি একটা বনসই রাখে আর কি, পরে ওরা সবাই বনসই দেয়, আমিও দিই, তারপরে ওই জায়গাতে সে চলে যায়। চলে যাওয়ার পরে সে দশ তারিখে দশ তারিখে সে ডিভোর্স দেয়, ডিভোর্স দেওয়ার পরে আমার বন্ধু আমার ওর কাহিনী বলে যে কি ব্যাপার তুই তাকে এই কথা বলছিলি, তার এই কথা থেকে এই কথা লোক পুরান কথা সব বাদ দিয়ে দে। আর সবচেয়ে খারাপ লাগছে এটা যে আমি নাকি পশা হলুক, যে পশা হলুক যা পাও কেটে সে নষ্ট করছে। আমি একটা কথা বলছিলাম যে আমি যদি এতই খারাপ হইতাম তুমি আমার দেখছো বা ছোটবেলার থেকে তুমি দেখে আসছো, ওই সংসারটা কেন ভেঙে গেছো, তো ভাঙার দরকার ছিল না।
ওকে, আমাদের গল্প এখানেই শেষ। আমার আপনার কাছে কোনো প্রশ্ন নাই, একটা প্রশ্ন শুধু আছে, শেষ বেশ একটা প্রশ্ন। আপনার নিজেকে কখনো এরকম অপরাধী মনে হয় যে রাতুলের কাছে কি আপনার নিজেকে কখনো অপরাধী মনে হয়? রাতুল তো তার প্রথম সন্তান এবং এখন পর্যন্ত তৃতীয় সন্তান।
সে আমাকে মাথা ফাটা মানে নিজে কূপ দিয়ে কাটার পরে সে আমার দেখতে আসছিল, আমার বাড়িতে দেখতে আসছিল, সে আমার একটা কথা বলে যে আমার বাপকে ঠিক আসছে আপনার কাছে, আপনার ওখানে থেকে গেল, সে কেমন না।
শেষ, আমাদের গল্প এখানেই শেষ এবং আমরা গল্প বলার শেষে শুধু একটা কথা বলি, আমরা কোনো মন্তব্য করি না, সব মন্তব্য সবকিছু আপনার উপরে, আপনি গল্পটা কিভাবে নেবেন না নেবেন সেটা একেবারেই আপনার ব্যক্তিগত ব্যাপার, আমরা ঈশপের গল্পের মতো গল্পের শেষে কোনো অনুশন দিই না। আজকের গল্প এখানেই শেষ হচ্ছে, হ্যালো 8920 নিয়ে আবারও আগামী বুধবার রাত 11:10 কিবরিয়া আপনাদের স্বাগত জানাবে, সেখানে হয়তো নতুন একজন থাকবেন এবং সে তার জীবনের গল্প বলবে। যারা আমাদের এখানে জীবনের গল্প বলেন আমরা সেই জীবনের গল্পগুলোকে একেবারে তার মতো করি, সে যেমন বারবার বলছিল আজকে আনোয়ার ভাত খাবে না ভাত খাবে না, এই জাতীয় শব্দগুলো একেবারে তার মতো করি আমরা শোনার চেষ্টা করি, তার মতো করে উপস্থাপন করার চেষ্টা করি। দিজ আর অলওয়েজ র বলে একটা কথা আছে, একেবারে কাঁচা কাদাবাটি সেরকম,
জীবনে যা ঘটে, যা এখানে পরিশীলিত করে উপস্থাপন করার কোনো সুযোগ নেই, এখানে ওর মতো করে ফিল করে, ওর মতো করে অনুভব করে জিনিসটাকে উপস্থাপন করবে, আমরা সেটাই আপনাদের কাছে নিয়ে যাই এবং তাই গিয়েছে আজকে তিন ঘন্টা জুড়ে। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। প্রতি বুধবার রাত 11:10 হ্যালো ইট 920 নিয়ে কিপ দিয়ে হাজির হয়ে যাবে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন। আমাদের অনুষ্ঠানে ফোন করার নাম্বারটি হচ্ছে 9115668, আবারও বলছি 9115668। দিনরাত 24 ঘন্টা খোলা রয়েছে নাম্বারটি আপনার জন্য। ফোন করুন, নাম বলুন, সেল নাম্বারটি বলুন স্পষ্ট করে, তারপরে বলুন আপনার কি বলার আছে। হতে পারে আগামী সপ্তাহে আপনি আমাদের এখানকার অতিথি। আর ফেসবুকে 24 ঘন্টা আমরা হ্যালো ইট 920 নিয়ে কথা বলি। আমাদের ফেসবুকে আপনি এসে আমাদের আজকে যে অতিথি ছিলেন তাকে খুঁজে পেতে পারেন, তার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন চাইলে। এবং একই সাথে আপনার যদি কিছু বলার থাকে অনুষ্ঠান নিয়ে, কিংবা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইলে, কিংবা পুরনো এপিসোডগুলো ডাউনলোড করতে চাইলে ফেসবুক এই পেজটা থেকে ডাউনলোড করতে পারবেন। ফেসবুক পেজটা হচ্ছে facebook.com/hello8920। আবার বলছি facebook.com/hello8920, hello8920। ভালো থাকুন।
আমার গায়ে যত দুঃখ সিহুয়ারে কর তোমার মনে দাঁড়ালো, বিহুয়ারে কর তোমার মনে দাঁড়ালো, আমার গায়ে যত দুঃখ সিহুয়ারে কর তোমার মনে দাঁড়ালো, বিহুয়ারে কর তোমার মনে দাঁড়ালো, বন্ধুরে বলেছিলে আমার হবে মন্দি আছি দেবে, সাক্ষী কেউ ছিল না সে ঠিক
This track was downloaded from FusionBD.com.